This track was downloaded from fusionbd.com.
আমাকে ভালোবাসি বলতে হবে না, ভালোবাসতেও হবে না। আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মতো আমার সাথে রুটিন মেনে দেখাও করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক নায়ের ভিড়ে শুধুমাত্র একটা কাজ করতে হবে। আমি যখন প্রতিদিন একবার ভালোবাসি বলবো, তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটুখানি আদর মাখা গলায় বলবে, পারলে বিশ্বাস করো বন্ধু, বিশ্বাস করেন বন্ধু, আমি কিন্তু এত নাইর ভিড়ে রিয়েলি থাকতে চাই না, আমি অনেক হ্যাঁয়ের ভিড়েই থাকতে চাই, আমি অনেক ভালোবাসা চাই, অনেক অনেক সাপোর্ট চাই আপনাদের, অনেক এসএমএস চাই, অনেক কমেন্টস চাই, অনেক কিছু চাই, এবং এই চাওয়াগুলো কিভাবে আপনি আমার পূরণ করবেন সেই ওয়েটাও আমি বার্তা দেবো। তবে তার আগে সবাইকে আমি ওয়েলকাম করতে চাই আপনাদের সবার পছন্দের অনুষ্ঠান সপ্তাহান্তের বিশেষ আয়োজন প্রাণা ভালোবাসার বাংলাদেশে। মেঘনা কথা বলছি এই মুহূর্তে শুধুমাত্র আপনার সাথে, এবং অবশ্যই বন্ধু একটু পরেই যুক্ত হবেন আপনাদেরই সবার সাথে, আপনাদের সবার প্রিয় গুরু ইতিশাম এবং আজকের বিশেষ অতিথি বন্ধু তো থাকছেনই, এবং ফেসবুকে যারা এরই মধ্যে ইনভলভমেন্ট আছে, যারা এরই মধ্যে আছেন ফেসবুকে, তারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে একটি পোস্ট অলরেডি আপলোড করা হয়েছে ফেসবুকে, এবং বরাবরের মতোই রিকোয়েস্ট করবো যে কথাগুলো বলছিলাম যে অনেক হ্যাঁ বুঝুক হ্যাঁ ভিড়ে আমি থাকতে চাই, অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট, অনেক এসএমএস, অনেক কমেন্টস, সব কিছু চাই আপনাদের কাছ থেকে। আর বন্ধু দেখেই তো এই চাওয়াটা, তাই না? এবং এই চাওয়াটা নিশ্চয়ই মানে আমার অনৈতিক কিছু না, অবশ্যই আমি এই চাওয়াটা চাইতেই পারি, অযৌক্তিকও কিছু না, অবশ্যই আমি এই চাওয়াটা চাইতেই পারি আপনাদের কাছ থেকে। তো বন্ধু বরাবর আপনি যে কথাটা লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে, এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/ghatafm90.4। সেইখান থেকে গেলেই আপনি দেখতে পারবেন যে আমাদের পোস্ট আপলোড করা হয়েছে, তো এই পোস্টটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং যদি চান আপনি ইচ্ছে করলে আমাদের এই পোস্টটি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আর ঢাকা এফএম এর এই ফ্যান পেজটিতে অবশ্যই বন্ধু লাইক করবেন এবং সংযুক্ত থাকবেন আমাদের সাথে 24/7, এটা তো আশা করছি এবং আশা করতে নিশ্চয়ই কোনো দোষ নেই। আর আমাদের এই পেজে লাইকিং এর পরিমাণ হচ্ছে 2,37,000 প্লাস, তো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। আর আমি জানি যে অনেক বন্ধুদের জীবনে অনেক অনেক কথা আছে, অনেক ভালোবাসার গল্প আছে, এবং ভালোবাসার সেই গল্প স্বল্পের কথা কিন্তু আমরা খুব বেশি করে শুনতে চাই আপনারই কাছ থেকে। আর সেই জন্য আমি চাই, আমরা সবাই চাই যে বন্ধু আপনি আমাদের প্ল্যাটফর্মে এসে আপনার সেই ভালোবাসা, সেই রকম মন্ত্রমুগ্ধ করা গল্পগুলো আমাদের সবার সাথে শেয়ার করুন, এটাই বেশি করে চাই। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু লিখে পাঠিয়ে দেবেন সেই একটি নম্বর 16260-তে, এবং একবার না একাধিকবার আপনি এসএমএস করবেন, এবং এসএমএস করলে আপনি অবশ্যই আশা করছি যে নেক্সট টাইমে বা নেক্সট পর্বে আপনি আমাদের প্ল্যাটফর্মে বসতে পারেন। ওকে, তো অনেক কিছু জানিয়ে দিলাম, অনেক ইনফরমেশন জানিয়ে দিলাম, এবং আর একটি ইনফরমেশন আমার কাছে আছে, সেটি হচ্ছে ভার্সিটি ভর্তিতে সাফল্যের বিপ্লব ঘটানো সাইফোর্সের সেকেন্ড টাইম ভার্সিটি ভর্তি কোচিং এ প্রথম ব্যাচে ভর্তি চলছে। এবারই প্রথম টেস্ট বেসড সেকেন্ড টাইম স্টুডেন্টদের 99% চান্স পাওয়ার সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে সাইফোর্স ভার্সিটি ভর্তি কোচিং। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন এই নম্বরে 01915-230210। আর বন্ধু আমি তো বলছি যে অবশ্যই আমাদেরকে আপনি এসএমএস করবেন এবং কমেন্টস করবেন, আর একটু পরেই গুরু নিতেশাম জয়েন করবেন আপনাদের সাথে, আর তার সাথে যত কথা আছে সব কিছুই আপনি শেয়ার করতে পারেন, এবং আপনার যেসব ভালোবাসার কথা আছে, গল্প স্বল্প আছে, সব আপনি আমাদেরকে এই মুহূর্তে কমেন্টের মাধ্যমে এবং এসএমএস এর মাধ্যমে জানাতে পারেন। এবং আরো একবার জানাচ্ছি আপনি কিভাবে জানাবেন, 16260-তে আপনি এসএমএস করবেন আমাদের কাছে, এবং ফেসবুকে ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। তো আর এই মুহূর্তে বেশি কথা বাড়াতে চাচ্ছি না, আমি এই মাত্র আমি একটি গান খুঁজে পেলাম। গানটা খুবই সুন্দর একটি গান, আই হোপ যে সব বন্ধুদের অনেক পছন্দ হবে এবং সব বন্ধুদের উদ্দেশ্যেই আমি গানটা ডেডিকেট করতে চাই। এবং গানটি হলো আপনি শুনছেন ঢাকা তো 90.4 এবং চলছে আপনার ফেভারিট অনুষ্ঠান, সেটা কি বলুন তো? ইয়াস, আপনি জানেন ঠিক মতোই প্রাণা ভালোবাসার বাংলাদেশ চলছে এই মুহূর্তে এবং কথা বলছি মেঘলা আপনার সাথে। এবং আমি খুব ভালো মতো জানি যে গুরু হিতেশ্যামের জন্য সব বন্ধুরাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং সেই অপেক্ষার অবসান ঘটবে খুবই শীঘ্রই। আর 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 কি বলবো বন্ধু বলুন তো, অনেক কথাই বলার আছে, কোনটা রেখে কোনটা বলবো সেটাই আমি বুঝতে পারছি না। তবে তার আগে একটা ইনফরমেশন এখনই একবার জানিয়ে দিতে চাই এবং সেটি হচ্ছে সংবিধান বিশেষজ্ঞ ও বাংলা চলিত ভাষায় বাংলাদেশ সংবিধানের একমাত্র অনুবাদক জনাব আরিফ খান পানির মতো সহজে সংবিধানের উপর ক্লাস নেবেন আগামীকাল শুক্রবার ও শনিবার 3টায় সাইফোর্স পান্থপথ ক্যাম্পাস 5-এ। বিস্তারিত জানতে 01713-432086 এই নাম্বারটিতে ফোন করতে পারেন এবং ক্লাসটির জন্য রেজিস্ট্রেশন ফি মাত্র 500 টাকা। ওকে, এই ইনফরমেশনটা জানিয়ে দিলাম এবং অনেক বন্ধু এই মুহূর্তে কানেক্টেড হয়ে গেছেন SMS এর মাধ্যমে এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে, কমেন্ট করছেন অনেকে। আর সেই কমেন্ট এবং SMS সবকিছুই পড়বো, তবে তার আগে জানিয়ে দিতে চাই কিভাবে আপনি আমার সাথে যুক্ত হবেন এই মুহূর্তে। খুবই সহজ, খুবই ইজি। আর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ দিয়ে লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। ওকে, খুবই ইজি। এবং সেই প্রসেসটি ফলো করে অনেক বন্ধুই টেক্সট করছেন এবং আমাদের যেসব বন্ধুরা আসেন আমাদের এই প্ল্যাটফর্মে বসেন, শেয়ার করেন তাদের গল্প, স্বল্পের কথা এবং জীবনের কথা, ভালোবাসার কথা। তো আমি জানি যে সেই বন্ধুদের পথ অনুসরণ করে অনেক বন্ধুই আসতে চান, তাদের জীবনের ভালোবাসার কথা বলতে চান, স্পেশালি ভালোবাসার কথা, অনেক রোমান্টিক কথা শুনতে চাই আমরা। তো সেই সব কথা শুনতে, সেই সব কথা বলতে আপনি যদি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, তাহলে আপনাকে যেটা করতে হবে এটা খুব ইজি একটা ব্যাপার, সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরটিতে। ওকে, এবং একবার না একাধিকবার আপনাকে টেক্সটি করতে হবে, তাহলেই আপনি আসতে পারবেন আমাদের এই প্ল্যাটফর্মে। আর ফেসবুকে আপনি তো আছেন www.facebook.com/dhakafm90.4 এবং এখান থেকে আমাদের যে পোস্টটি আপলোড করা হয়েছে সেখান থেকে লেখা আছে যে আমি স্মৃতি অনেক কষ্ট করে সুযোগ পেয়েছি হটসিটে বসার, কারণ আজ অন্য একজনের বসার কথা ছিল। ডেফিনেটলি বন্ধু আপনাদেরকে এই কথাটা বলা দরকার যে আজকে আমাদের যে নিয়মিত অতিথি বন্ধু ছিলেন তার প্রোগ্রামটি, তাকে ক্যান্সেল করে আজকে স্মৃতি আপকে আমরা হটসিটে বসানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং সিদ্ধান্তটা স্পেশালি আমাদের টিম সবাই নিয়েছেন এবং প্রোগ্রাম প্রডিউসার ইন্তজার ভাইও নিয়েছেন এবং তার পেছনে অবশ্যই অনেক বড় একটি কারণ আছে। আর এখানটাতে স্পষ্ট করে লেখা আছে যে ওনার হাতে বেশি সময় নেই, তো কি হচ্ছে, কি কারণ এবং কি জিনিসটা হবে এবং কি ওনার জীবনের ঘটনা, কি গল্প, সবকিছু আমরা শুনবো এবং তার মধ্যে দিয়ে বেরিয়ে আসবে কেন আজকে এই কাজটি হলো, কেন আজকে শিডিউলে যে ছিলেন, যিনি বন্ধু ছিলেন, তাকে কেন সরিয়ে, তাকে তার প্রোগ্রামটি কেন ক্যান্সেল করে আজকে স্মৃতি আপকে না হলো, সেটা অবশ্যই আমরা শুনবো। গুরু হিতেশ্যাম আসুক এবং তার সাথে যখন আমাদের বন্ধু আসবেন অতিথি বন্ধু প্ল্যাটফর্মে, তখনই আমরা অবশ্যই বুঝতে পারবো। এবং আমি জানি যে অনেক বন্ধুই অপেক্ষা করছেন স্মৃতি আপুর গল্প শোনবার জন্য এবং অনেক বন্ধু এখান থেকে টেক্সট করেছেন, যেমন জিকো লিখেছেন যে ওয়েট করছি আপু তোমার জন্য, আছেন মোহাম্মদ খালেদ লিখেছেন উনি আমাদের সাথে আছেন এবং মনীষা মাহিও যুক্ত হয়েছেন, লিখেছেন যে আমাদের সবার প্রিয় গুরু হিতেশ্যাম, একটা ফটো আপলোড করেছেন, ফাইন। অ্যান্ড আছেন এই মুহূর্তে রোহিত লিখেছেন যে ওকে, উনি জাস্ট মেঘনা আপু লিখেছেন অ্যান্ড গুরু লিখেছেন এবং সোহাগও লিখেছেন যে গুরু আমি UAE থেকে শুনছি, ওয়াও সোহাগ পাটওয়ারি। এবং SMS করেছেন 16260 তে, আমাদের সাথে আছেন দিনা উত্তরা থেকে, আছেন বিলাস মগবাজার থেকে, সালাউদ্দিন তমাল লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে যে মেঘলা আপু আমি তোমার নতুন বন্ধু, প্লিজ আমার SMS টা পড়বে। ওকে সালাউদ্দিন, ওয়েলকাম করছি আপনাকে। এবং রত্না লিখেছেন কিশোরগঞ্জ থেকে, আমার মনে অনেক কষ্ট কারণ আমার ফ্রেন্ড আমার কাছ থেকে অনেক অনেক দূরে, ডেফিনেটলি কষ্ট হবারই কথা। যখন কাশির বন্ধুটি একটু দূরে চলে যায় বা দূরে দূরে সরিয়ে দেয়, তখন এই কষ্টের সাথে অন্য কোনো কষ্টের তুলনাই চলে না। শিলা সিং গাজীপুর থেকে উনি এস এম এস করেছেন। দিয়া আছেন ফরিদগঞ্জ থেকে, লিখেছেন যে কেমন আছো তুমি আপু অ্যান্ড গুরু, আমি তোমার নতুন বন্ধু, আমি মুনিকে ভীষণ ভীষণ ভালোবাসি, আমাদের জন্য দোয়া করবে, অবশ্যই অবশ্যই দোয়া করি। অ্যান্ড মোহাম্মদ জুনায়েদ লিখেছেন নরসিংদী থেকে যে গুরু অ্যান্ড মেঘলা আপু হাউ আর ইউ, আমি তো এই মুহূর্তে খুব ভালো আছি, নিশ্চয়ই আমার কথা শুনে বুঝতে পারছেন। অ্যান্ড আই হোপ যে গুরু রিতেশ আমার অনেক ভালো আছেন, তারপরও উনার মুখ থেকেই শুনে নেব যে উনি কেমন আছেন সেটা একটু পরে। অ্যান্ড আছেন হাফিজ মোল্লা, লিখেছেন যে হৃদয়ে আছো তুমি থাকবে চিরকাল, তোমার কথার মাঝে স্বপ্ন পূরণের শ্রদ্ধা। ফাইন, এটা অনেক কঠিন একটা ওয়ার্ড ছিল এবং একদম রিড আউট করা যাচ্ছিল না, কারণ একসাথে তিনটে ওয়ার্ড মিক্স ছিল। ওকে, তারপর লিখেছেন যে বিপদগ্রস্ত মানুষের বেঁচে থাকার প্রেরণা ফর প্রিয় গুরু। ওকে, আমি এটাকে মার্ক করে রাখছি, গুরু আসলে এটা অবশ্যই আমি আর একবার পড়ব। এবং আছেন সালাম কিশোরগঞ্জ থেকে, লিখেছেন যে মেঘলা আপু গুরুর উদ্দেশ্যে উনি কিছু কথা লিখেছেন এবং লিখেছেন যে গুরুকে উনি অনেক পছন্দ করেন, উনি আমাদের এই সিটে আসতে চান, হট সিটে বসতে চান এবং তার জীবনের কথা ভালোবাসার কথা বলতে চান। এবং বন্ধু আপনার জন্য এবং যারা আসতে চান তাদের উদ্দেশ্যে আরো একবার বলছি যে আপনি ইচ্ছে করলে আমাদের এখান থেকে আসতে পারবেন, আপনার ভালোবাসার কথা শেয়ার করতে পারবেন আপনার সব বন্ধুদের কাছে। এবং সেজন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন আর টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং অবশ্যই বন্ধু একবার এস এম এস করলে চলবে না, একাধিকবার আপনাকে এস এম এস করতেই হবে। অ্যান্ড ফেসবুকে আপনি আছেন, আর অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং অবশ্যই আপনি এখান থেকে দেখছেন যে আমাদের একটি পোস্ট আপলোড করা হয়েছে, আমাদের আজকের অতিথি বন্ধুর ফটোগ্রাফও দেওয়া আছে এখান থেকে। এবং অনেক বন্ধু লাইক করছেন, কমেন্ট করছেন, আর ইচ্ছে করলে আপনি আমাদের এই পোস্টটি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। এবং আরো একবার রিকোয়েস্ট করব বরাবরের মতো যে প্লিজ আপনি আমাদের এই পেজটিতে লাইক করবেন এবং সমৃদ্ধ করবেন আমাদের এই পেজটিতে এবং সংযুক্ত থাকবেন আমাদের সাথে 24/7। আর ঢাকা এফএম এর যে অফিসিয়াল ফ্যান পেজ আছে সেটিতে অবশ্যই আপনি আছেন এবং তার লাইকিং এর পরিমাণ হচ্ছে 2,37,000 প্লাস। তো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। তো বন্ধু একদমই একদমই মিস করবেন আমাদের আজকের প্রোগ্রামটি এবং অবশ্যই সংযুক্ত থাকবেন এটি আশা করছি। আর একটু পরে গুরু হিতেশাম প্রবেশ করবেন, তো আমি জানি যে অধীর আগ্রহী সব বন্ধু অপেক্ষা করছেন। আর আমি মনে হয় আমার মনে হয় যে একটু ব্রেক নেওয়া দরকার আমার, তো আমি একটি চমৎকার গান প্লে করতে চাই, সেটা শুধুমাত্র বন্ধু আপনার জন্য, খুবই চমৎকার একটি গান, শুনতেই থাকুন, ফিরে আসছি একটু পরে।
This track was downloaded from FusionBD.com.
চরম ঠান্ডা, তাই না? স্টুডিওতে বসে সেই ঠান্ডাটা উপলব্ধি করতে পারছি। আর এই মুহূর্তে আপনি বুঝতেই পারছেন যে ওয়েদার আপডেট বলছে 16 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে বাইরের টেম্পারেচারটা, খুবই খুবই ঠান্ডা। এবং আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এই জন্য যে আমরা শীতটা নিবারণ করার জন্য যেসব বস্ত্র দরকার, যেসব কাপড় চোপড় দরকার সেগুলো আমাদের আছে বা কোনোভাবে আমরা ম্যানেজ করতে পারি। কিন্তু যারা আছে পথে যাদের অবস্থা, মানে যারা খুব অসহায় মানুষ, তারা কিন্তু কোনোভাবেই এটা ম্যানেজ করতে পারেন না এবং খুব কষ্টে তারা দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে, রাতটা পার করছে। এবং সেই জিনিসগুলো আমরা দেখে শুধু মনের মধ্যেই হয়তো ধারণ করি, অনেকে হয়তো মন থেকে করতে চান বা করার সঙ্গতি হয় না, এরকমই একটা ব্যাপার মানুষের মধ্যে এখন। অনেকেই করতে চান, অনেকে নিজ নিজ উদ্যোগে কাজ করছেন, কেউ কেউ হয়তো শীত বস্ত্র বিতরণ করছেন, নিজ নিজ কিছু এনজিও থেকে কাজ করছেন, সেগুলো খুবই ভালো উদ্যোগ এবং অ্যাপ্রিসিয়েট করি এই জিনিসগুলোকে। কিন্তু এমনও কিছু আছেন যারা দেখে হয়তো না দেখার ভান করেন, তো তাদের উদ্দেশ্যে আসলে কিছু বলার নেই, শুধু যেসব মানুষগুলো কষ্ট করছেন তাদের জন্য আসলে সমবেদনা। এবং অবশ্যই চেষ্টা করব আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে হেল্প করবার জন্য, অবশ্যই। আর বন্ধু শুনছেন আপনি ঢাকা এফএম 90.4, আর চলছে আপনার এই প্রিয় অনুষ্ঠান প্রাণাম ভালোবাসার বাংলাদেশ। মেঘলা আছে এই মুহূর্তে আপনার সাথে এবং অবশ্যই অবশ্যই যুক্ত হবেন গুরু হিতেশাম আজকে, এই ব্যাপারে কোনোই সন্দেহ নেই। এবং আজকে অবশ্যই অতিথি বন্ধুও থাকছেন। আর এই মুহূর্তে ঘুরি বলছি, সময় ঠিক রাত 11:03 আছে আপনার সাথে, অনেকটা সময় জুড়ে অনেক কথা শুনবার আছে আজকে, অনেক কথা বলবার আছে। এবং আজকে তো আমাদের অতিথি বন্ধুর ফটোগ্রাফ আপলোড করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে একটি পোস্টে লেখা আছে যে আমি স্মৃতি, অনেক কষ্ট করে সুযোগ পেয়েছি আজকে হট সিটে বসার। এবং আজকে বন্ধু আমাদের যে শিডিউল প্রোগ্রামে যে আজকে অতিথি বন্ধু ছিলেন তাকে তার প্রোগ্রামটি পোস্টপন করে তাকে স্কিপ করে আজকে স্মৃতি আপকে বসানো হয়েছে। এবং সেটি অবশ্যই একটি বিশেষ উদ্দেশ্যে, সেই বিশেষ উদ্দেশ্যটা কি এবং তার জীবনের গল্পটা কি সেটা অবশ্যই আমরা তার মুখ থেকে শুনে নেব এবং গুরু এতেশামের মাধ্যমে আমরা জিনিসটা শুনব। এবং বন্ধুরা যুক্ত আছেন আমার সাথে, আর জানি এসএমএস কমেন্টস পড়ি না দেখে অনেক বন্ধু অনেক থ্রেটেনিং এসএমএস করেন এবং কমেন্টস করেন, তো এই জন্য আমি খুব সবসময় অনেক ভয় পাই। আর এই মুহূর্তে কিছু কমেন্টস অবশ্যই পড়তে চাই, যেমন ফেসবুকে আছেন মাসুম ইসলাম, লিখেছেন মেঘলাপু আমার কমেন্টসটা পড়বে প্লিজ প্লিজ, আমি তোমার নতুন বন্ধু মালয়েশিয়া থেকে বলছি। ওকে মাসুম, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড এত দূর থেকে আপনি আমাদেরকে শুনছেন এর জন্য আপনার জন্য অনেক অনেক ভালোবাসা অ্যান্ড শুভকামনা। শান্ত ইসলাম যুক্ত হয়েছেন ফেসবুকে, লিখেছেন গুরু কেমন আছেন। চৌধুরী রবিউ লিখেছেন মেঘলাপু কখন আসবে আমাদের প্রাণ প্রিয় গুরু। এবং চৌধুরী সাহেব আপনাকে আমি একটু ওয়েট করতে বলবো, অনেকক্ষণ তো ওয়েট করেছেন তো আর একটু কষ্ট করে ওয়েট করতেই হবে আপনাকে। অ্যান্ড খান আনোয়ার যুক্ত হয়েছেন ফেসবুকে, লিখেছেন যে মনে হয় ওকে স্মৃতি আপুর উদ্দেশ্যে লিখেছেন যে মনে হয় আপুর খুব কষ্ট আছে। ওকে আমরা সেটা শুনবো আপুর স্মৃতি আপুর মুখ থেকে যে কি অবস্থা। অ্যান্ড মোহাম্মদ রাসেল রাজিবও আছেন, লিখেছেন হাই মেঘলাপু আমি তোমার নতুন ফ্রেন্ড, ওয়েলকাম করছি রাসেল আপনাকে। অ্যান্ড হাফিজ লিখেছেন ফেসবুক, হ্যালো মেঘলাপু কেমন আছো, গুরুকে আমার সালাম জানিও। শান্ত মঞ্জিল লিখেছেন যে তোমার প্রথম কথার কবিতাটা কি আবার বলবে। ওকে আমি বলছি কবিতাটা, সেটা হচ্ছে যে আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি বলতে হবে না, আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মতো আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা সকালবেলায় ফুচকাও খেতে হবে না। এত অসীম সংখ্যক নাইর ভিড়ে শুধুমাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন একবার ভালোবাসি বলবো, তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটুখানি আদর মাথা গলায় বলবে পাগলি। এই তো এটাই ছিল কবিতাটা বন্ধু শান্ত, নিশ্চয়ই শুনে এবার ভালো লেগেছে আশা করছি। অ্যান্ড নজরুল ইসলাম লিখেছেন যে গুরু তোমায় সালাম। এরকম করে আরো অনেক বন্ধু যুক্ত হয়েছেন, আর নিয়মটা জানিয়ে দিচ্ছি যে কিভাবে যুক্ত হবেন বন্ধু। আপনি আমাদের সাথে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ কি লিখবেন, তারপরে স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আমি জানি যে অনেক বন্ধু আমাদের এখান থেকে আসতে চান, আমাদের এখানে ভালোবাসার কথা শেয়ার করতে চান, তো সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনি আমাদের এখান থেকে খুব ইজি ওয়েতে আসতে পারেন। এবং এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি মোবাইলের মেসেজ অপশনে যাবেন, টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন সেই নাম্বার 16260 তে। এবং বন্ধু আপনি একবার না একাধিক SMS করতে হবে, অনেকবার আপনি SMSটা করবেন। আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং আপনি আমাদের এই ফ্যান পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলে সেই কাঙ্ক্ষিত ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনার সামনে। এবং এখানে আপনি দেখছেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 237,000 প্লাস, তো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল ফ্যান পেজ। অ্যান্ড বন্ধু অবশ্যই আপনি SMS করবেন এবং কমেন্ট করবেন ফেসবুকে। এবং আর একটি জিনিস জানিয়ে দিতে চাই, যেটি প্রথমবার জানিয়েছিলাম সেটি হচ্ছে ভার্সিটি ভর্তিতে সাফল্যের বিপ্লব ঘটানো সাইফুরসে সেকেন্ড টাইম ভার্সিটি ভর্তি কোচিংয়ে প্রথম ব্যাচে ভর্তি চলছে। এবারই প্রথম টেস্ট বেসড সেকেন্ড টাইম স্টুডেন্টদের 99% চান্স পাওয়ার সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে সাইফুরস ভার্সিটি ভর্তি কোচিং। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01915-230210 এই নম্বরটিতে। ওকে অ্যান্ড অপেক্ষার পালা বুঝি শেষ হতে চলল, আমি আর একদমই বন্ধুদেরকে অপেক্ষা করাতে চাই না, বিকজ yes friends it's time to welcome guru etesham guru welcome korchi apnake and studio pete dokar mukhe je ekta sundor hashi dilen onek ki bhalo laglo thank you
ji welcome ebong dhonnobad janacchi to khub special event
wow
ami amar durbhagyo je shashori dhaka fm 904 titiyo barsho purti onusthane shashori the thakte parini but তোদের সাথে কানেক্টেড ছিলাম আমি ওভার ফোনে, বারংবার ফোনে কথা হয়েছে এবং ছবির মাধ্যমে দেখবার চেষ্টা করছিলাম যে ছবিগুলো আপলোড হয়েছিল ঢাকা FM 904 এর ডেডিকেটেড ফেসবুক আইডিতে, সেখানে খুব ভালো দেখাচ্ছিল। স্পেশালি তোর ছবিটার দিকে আমার একটা কিছুটা বায়াস হয়ে বেশি গেছে এবং দেখলাম
ভালো লাগছে। আর ওয়াও কিন্তু বলেছি আপনার কথা বলার মাঝখানে, এটা আপনি বুঝতেই পেরেছেন কেন ঠান্ডা লেগেছে এর জন্য সমবেদনা, কিন্তু রিয়েলি ওয়াজটা এত সুন্দর লাগছে মাশাআল্লাহ, মানে গম গম খুবই সুন্দর, এমনিতে সুন্দর সুন্দরের উপর সুন্দর,
কিন্তু আসলে একদম ফ্রিজিং একটা অবস্থা পুরো ঢাকা স্পেশালি উত্তরাঞ্চল এবং বারবারই আমরা এই চেষ্টাটা করি সবাই মিলে এই শীতার্থ মানুষগুলোর কাছে পৌঁছে যাওয়ার যে যার জায়গা থেকে। এবার এই উদ্যোগটা অনেকেই দেখছি পার্সোনালি নিচ্ছেন এবং এই কাজগুলো করছেন, এবং যারা এই কাজগুলো করছেন সামনে থেকে কাজগুলোকে এগিয়ে নিচ্ছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আমাদের ভালোবাসার এই পাশে দাঁড়িয়ে থেকে মানুষগুলো শীতার্থ মানুষগুলোকে হয়তো বাঁচাতে আমরা সাহায্য করতে পারি।
আমাদের প্রোগ্রাম চলাকালীন সময় এই বিষয়টা কখনো হয়নি, এই জিনিসটা যে আজকে আমাদের যে প্রোগ্রামে অতিথি বন্ধু ছিলেন তাকে স্কিপ করে আজকে স্মৃতি আপুকে নেওয়া হয়েছে আমাদের হটসিটে বসানোর জন্য, এবং পোস্টে খুব ক্লিয়ারলি লেখা আছে যে ওনার হাতে তেমন সময় নেই, আসলে কি বিষয়ে কি উদ্যোগে, অবশ্যই সেটা আপনার মাধ্যমে আমরা অতিথি বন্ধুর কাছ থেকে শুনে নেব। এবং তার আগে আমি কিছু টেক্সট এবং কমেন্টস পড়তে চাই, যেমন এই টেক্সটে আমি কমেন্টই পড়ছিলাম কিন্তু পড়তে পড়তে বেঁধে গিয়েছিলাম কারণ রিড আউট করা যাচ্ছিল না, সবগুলো ওয়ার্ড একসাথে ছিল, তো সেটাই আপনার উদ্দেশ্যে লেখাটা আমি আরেকবার পড়ছি। হচ্ছে টাইগার হাতুর জঙ্গল বাড়ি মোল্লা লিখেছেন যে হৃদয়ে আছো তুমি থাকবে চিরকাল, তোমার কথার মাঝে স্বপ্ন পূরণের সুধা, বিপদগ্রস্ত মানুষের বেঁচে থাকার প্রেরণা, পর প্রিয় গুরু এতসাম।
টাইগার হাফিজ ওর নামের সাথে আপনি সম্বোধন আমি নর্মালি করি বাট কেমন যেন দূরের শোনায়, এই জন্য তুমি করে বলি। টাইগার হাফিজ তোমাকে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, ভালোবাসি, এবং আমি জানি যে আমাদের এই নিরন্তর পথ চলায় বহুদিন তুমি আমাদের সাথে আছো একজন শ্রোতা হিসাবে, একজন বন্ধু হিসেবে, এবং যারা পিছিয়ে পড়া মানুষ, যারা কষ্টে থাকা মানুষ, সে মানুষগুলোর কাছে থাকার জন্য সব সময় তুমি সরব থেকেছো। স্পেশালি আমি দেখেছি যে আগের দিনগুলোতেও এই যখন প্রচন্ড ঠান্ডায় সমগ্র বাংলাদেশ কাঁপছে, প্রচন্ড ঠান্ডায় শীতার্থ মানুষগুলো কষ্ট পাচ্ছে, তখনও আমি এই টাইগার হাফিজের বিভিন্ন কাজ আমি ফেসবুকের মাধ্যমে আপডেট হয়েছি, সব মিলে এই মানুষটির জন্য আমার অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা।
এক্স্যাক্টলি ফেসবুকে এই মুহূর্তে যুক্ত আছেন আব্দুল রাজ্জাক, আছেন সোহাগ কায়সার, এই মুহূর্তে আছেন রকি নীরব, এসআই অপূর্ব হাসানও যুক্ত হয়েছেন, আছেন জাবেদ ইকবাল, ওকে, আছেন আমানুল হক আমাদের সাথে, এবং এই মুহূর্তে আছেন নাফিসা ইসলাম, আর একজন বন্ধু আছেন ওনার নাম হচ্ছে মহিউদ্দিন, উনি অনেকগুলো প্রশ্ন করেছেন আপনার উদ্দেশ্যে, তো কমন কমন কিছু কোয়েশ্চেন আছে, তো আমি কিছু কোয়েশ্চেন করি, যেমন ভালোবাসা কি, কেন ভালোবাসা মানুষের জীবনে আসে, ভালোবাসা কি শুধুই কষ্ট দেয়, পরিবার পরিজন কেন ভালোবাসাকে মেনে নিতে চায় না, এই চারটি প্রশ্ন আমি প্রথমে করলাম, অনেকগুলো কিন্তু করেছেন উনি।
ভালোবাসা এমন এক অনুভূতির নাম এবং ভালোবাসা এমনই এক প্রণোদনা মানুষের মধ্যে সৃষ্টি করে, ভালোবাসা এমনই এক অতি জাগতিক অনুভূতি। আমার মনে হয় যে এই পার্থিব জগৎকে যদি স্বর্গীয় করে তুলতে চাস বা স্বর্গীয় দৃষ্টিতে দেখতে চাস তাহলে তার মধ্যে যারা পরিমাণ ভালোবাসা মিক্স আপ করে দে। এই পৃথিবীতে ধর সবকিছুই আছে, গাছপালা, নদী, মানুষ, শুধু তার মধ্যে যদি এক যারা ভালোবাসা দিয়ে তুই ব্লেন্ড করিস তাহলে কিন্তু অতি পার্থিব, অতি জাগতিক হয়ে যায় পৃথিবীটা, তার নামই ভালোবাসা।
এবং এই প্রশ্নটা খুবই কমন, সবসময় আপনার এটা শুনতে হয়, আপনি এটা অনেক দিন ধরে শুনে আসছেন, আমিও বলছি, বন্ধুরা বলছে, এবং এত সুন্দর করে এক এক সময় এত সুন্দর এক্সাম্পল দিয়ে আপনি এটা ডেফিনেশনটা দেন, রিয়েলি অসম।
হয়তো বলছি এক এক সময় এক এক ভাবে বাট আউট এন্ড আউট কথা কিন্তু একটাই, যে সত্যি যে জাগতিক পৃথিবীতে সবকিছুই আছে, এক চিমটি ভালোবাসা বা যারা পরিমাণ ভালোবাসা দিয়ে ব্লেন্ড করলে পৃথিবীটা সত্যি তখন আর জাগতিক থাকে না, অতি জাগতিক হয়ে যায়। আর মানুষও তখন মানবীয় থাকে না, অতি মানবীয় হয়ে যায় এই একটি মাত্র গুণাবলীর কারণে। ভালোবাসা শুধুমাত্র রোমান্টিক ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ না, এই ভালোবাসা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের হাত ধরে আমাদের কাছে আসে।
এক্স্যাক্টলি, এবং আরো অনেক বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে আজকে এই মুহূর্তে। জাবিব ইবনে নাদিম লিখেছেন, গুরু আপনার কণ্ঠটা অসাম লাগছে, ইয়াস আমি যেটা বলছিলাম। এন্ড এস আই অপূর্ব হাসান লিখেছেন যে আই লাভ ইউ গুরু। শাহিন পারভেজ লিখেছেন যে গুরু আপনি কেমন আছেন?
আমি তো অবশ্যই খারাপ আছি, প্রচন্ড ভাবে সর্দি জ্বরের ভেতর দিয়ে জুঝতে জুঝতে এতক্ষণ এই পর্যায়ে আসা। যে ট্রেন ছাড়বার কথা ছিল 7টায়, খুবই দুঃখের সাথে সেই ট্রেনটি ছাড়ে 2টায়, 7টায় শুরু হওয়ার জার্নি, আমার শেষ হলো প্রায় 10:30, প্রায় কয় ঘন্টা, 14-15 ঘন্টার একটা জার্নি অ্যাকচুয়ালি। এখন মনে হচ্ছে যে নিজে থেকে স্বেচ্ছা বরণ করি এই ঠান্ডাকে, আমি এই জ্বরকে এবং সর্দিকে, যেহেতু এই সর্দিতে সোনা কণ্ঠস্বর তোমাদের কাছে ভালো লাগতেছে বন্ধু, সেই কারণে ভাবছি যে এখন স্বেচ্ছা বরণ করে নিয়ে এই ঠান্ডাকে বরণ করি।
রিয়েলি অনেক ভালো লাগছে। এবং গত সপ্তাহেও অনেকে বলছিলেন যে কেন গুরু ঢাকায় থাকেন না, কেন রাজশাহী থেকে এখানে চলে আসেন না, কেন আমাদের জন্য চলে আসতে পারেন না, এরকম অনেক প্রশ্ন ছিল।
এটা একটা কিছুটা পারিবারিক, ইনফ্যাক্ট আমার মা থাকেন ওখানে, উনি এখনো মানসিক ভাবে সিদ্ধান্ত নিতে পারেননি যে উনি ঢাকায় শিফট হবেন, যা হয় আর কি। আগেকার দিনের মানুষ, তারা তাদের স্মৃতি, তাদের ভালো লাগা মন্দ লাগা, তার পুরো জীবন যেখানে পার করেছেন সেই ঘর কন্যা সেই বাড়ির চৌহদ্দির বাইরে হয়তো উনি আসতে চান না, এবং তার কারণেই ওখানে থাকা বা কষ্ট করে এই কাজগুলোকে মেনটেন করে নেয়া। বাট দোয়া করেন, মা যদি আসতে চান তাহলে অবশ্যই তাকে সাথে নিয়ে ঢাকায় শিফট করবো কোনো একসঙ্গে,
ইনশাল্লাহ সেই দিনের অপেক্ষায়। আর এরই মাঝে আমি জানিয়ে দিতে চাই যে সংবিধান বিশেষজ্ঞ বাংলা চলিত ভাষায় বাংলাদেশ সংবিধানের একমাত্র অনুবাদক জনাব আরিফ খান খুব সহজেই সংবিধানের উপর ক্লাস নেবেন আগামীকাল শুক্রবার ও শনিবার 3টায় সাইফুর পান্থপথ ক্যাম্পাস 5-এ। বিস্তারিত জানতে ফোন করতে পারেন 01713-432086 এই নাম্বারটিতে, এবং ক্লাসটির জন্য রেজিস্ট্রেশন ফি মাত্র 500 টাকা। আর গুরু, আমরা সবসময় যেরকম অ্যানাউন্স করি যে বন্ধু আপনারা আমাদের প্ল্যাটফর্মে আসুন, আপনার ভালোবাসার গল্প শেয়ার করুন, তো সেটা আরো একটু বেশি ভাবে প্রগাঢ় ভাবে বলতে চাই যে আমাদের বন্ধুটার জীবনে তো অনেক সুন্দর সুন্দর অনেক মন্ত্রমুগ্ধ করার ঘটনা আছে, ভালোবাসার খুব রোমান্টিক গল্প আছে, তো সেই গল্পগুলো এমন হতে পারে যে অনেকে অনেকের কাছে শেয়ার করতে পারেন না, তো সেই কথাগুলো আমাদের জায়গাটা এমন একটা জায়গা যেখান থেকে এসে উনি নির্বিধায় নির্ভয়ে সবার কাছে খুব সুন্দর ভাবে খোলাখুলি ভাবে গল্পটা করতে পারেন, গল্প মানে জীবনের কথাটা বলতে পারেন, তো সেই জন্যই আমি আহ্বান করছি এবং আমি চাইবো যে আপনি যদি আহ্বান জানান বন্ধুদেরকে আমাদের এখান থেকে এসে তাদের ভালোবাসার কথা জানাতে, তো আপনি আহ্বান জানানোর পরে আমি বলবো নিয়মটা।
ওকে, তাই হোক, 14 ফেব্রুয়ারি ইজ নথিং বেটার, এবং সেই 14 ফেব্রুয়ারি তে প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিও ভালোবাসায় একদম মাখামাখি হয়ে যাক, এবং সবাই সবার মতো করে নিজেদের ভালোবাসার গল্প নিয়ে হাজির হয়ে যান, যত খুশি সম্ভব আমরা সুযোগ করে দেব এই সময়কালীন সময়ের মধ্যে, যাতে করে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসটা সত্যিকার অর্থে ভালোবাসাময় হয়ে ওঠে ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে।
এক্স্যাক্টলি বন্ধু, এবং আপনি আমাদের এখান থেকে এসে আপনার মনের কথা জানাতেই পারেন, এবং সেজন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে, এবং অনেকবার SMS পাঠাতে হবে বন্ধু, মাত্র একবার দুইবার না, জাস্ট SMS টা আপনি অনেকবার সেন্ড করবেন আমাদেরকে 16260 তে, এবং অবশ্যই ফেসবুকে আপনি কানেক্টেড আছেন, আর সেক্ষেত্রে আমাদের যে অ্যাড্রেসটি আছে ঢাকা FM এর সেটার আরেকবার জানিয়ে দিচ্ছি আমি, www.facebook.com/ঢাকা FM 90.4। এবং আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি গুরু ইতিশামের কাছে চলে যেতে চাই, তবে ওকে, তো চলে যাওয়ার আগে আমি আরো কয়েকটি নাম বলতে চাই ফেসবুক এবং আমাদের কমন SMS পোর্ট থেকে, যেমন আছেন এই মুহূর্তে রাকিনুল ইসলাম রাহুল, আছেন মমিন মোল্লা, ওনারা ফেসবুকে যুক্ত ছিলেন, এবং সাগর আছেন সাভার থেকে, উনি SMS করেছেন, ডালিয়া আক্তারও যুক্ত হয়েছেন, এবং গুরু ইতিশাম।
বহু চেষ্টা করে আসলে ভালো থাকা হয়ে উঠছে না, কারণ দেশ ভালো না। দেশ সত্যিকার অর্থে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক দিয়ে প্রচন্ড ভাবে কষ্টের ভেতর দিয়ে তার প্রত্যেক দিন পার করছে। স্পেশালি কিছু কিছু ঘটনা কিন্তু একেবারে আমাদেরকে বাকরুদ্ধ করে দেয়, একেবারে থমকে যায় আমরা। ফাহিম মাত্র 8 বছর বয়স, টেলিভিশন সেটের সামনে বসে থাকাটা দায়ী হয়ে পড়েছে, দুষ্কর হয়ে পড়ছে দিনকে দিন। ছেলেটির হাতের প্রায় দুইটি আঙ্গুল ককটেলের আঘাতে উড়ে গেছে এবং বারংবার তার চেহারাটা যখন টেলিভিশনের সামনে ফুটে উঠছে সেটা সত্যি আমাদের জন্য অনেক বেশি কষ্টের এই দৃশ্যটি দেখবার। তার সমগ্র মুখটাই সে নিষ্পাপ মুখটাতে রক্তের ছোপ ছোপ দাগ। এটি এটি সত্যি সত্যি অনেক বেশি কষ্টের। বাংলাদেশকে বারংবার আমরা বলতে চেষ্টা করি এটি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তাই যদি হয়ে থাকে কি এক অদ্ভুত পরিস্থিতির ভেতর দিয়ে দেশটি যাচ্ছে তাহলে ইদানিংকালে। সাম্প্রদায়িক সম্প্রীতিকে যারা ভুলুণ্ঠিত করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি যাদের হাতে ভুলুণ্ঠিত হচ্ছে, এটি এটি আসলে আমরা এই কষ্ট এই দুঃখ রাখবার আমার কোনো ভাষা নেই। এই কথাগুলো বলতে গিয়ে আমি এখন অনেক বেশি নস্টালজিক হচ্ছি। আমার মনে পড়ছে আমার ছোটবেলার বন্ধু, আমার একসাথে যার সাথে বেড়ে ওঠা রতন মৈত্র, আমার এই বন্ধুটা এরকম একটা ঘটনার মধ্যে প্রচন্ড অভিমানে প্রচন্ড রাগে প্রচন্ড কষ্টে বাংলাদেশ থেকে হঠাৎ করে হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর জানা যায় যে সে পার্শ্ববর্তী দেশ কলকাতাতে চলে যায় এবং সেখানে তার বেড়ে ওঠা। এখন পর্যন্ত তার সাথে কোনো রকমের কথা বলার সুযোগ এই বহু বছরে হয়ে ওঠেনি, বহুকাল তার খোঁজ খবর কোনো কিছুই জানি না, শুধু লোক মারফত শুনেছি রতন মৈত্র এখন কলকাতায় থাকে। বন্ধু, আমি জানি যে আমাদের দেশের বাইরে অনেকেই আছে যে যারা আমাদের এই কণ্ঠস্বরিতার মাধ্যমে তাদের কাছে পৌঁছে যায়, যারা ইন্টারনেটে শোনে আমাদের এই অনুষ্ঠান। কলকাতাতেও দেখি যে ফেসবুকে অনেকেই কানেক্টেড হয়। কোনো না কোনো ভাবে আমি এতে শ্যাম, আমার কণ্ঠস্বর যদি তোর কাছে পৌঁছে থাকে রতন মৈত্র, তোকে আমি আরেকবার বলার চেষ্টা করছি ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে। বন্ধু, এখনো আমি তোকে পাগলের মতো ভালোবাসি। বন্ধু, এখনো আমি তোকে পাগলের মতো মিস করি। এবং আমি তোকে যখন মনে করছি, তোকে যখন স্মরণ করছি, তোকে যখন ফিল করছি, তোকে যখন মিস করছি, তখন দেশের মধ্যে যে অসহিষ্ণু অবস্থা বিরাজ করছে, দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে ভুলন্তিত হচ্ছে, আমি তোকে সামনে রেখে তোকে মাথায় রেখে এই মুহূর্তে আর একটা প্রার্থনা করছি যে খুব শীঘ্রই তৈরি হোক সম্প্রীতি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার একটি ক্ষেত্র, যাতে করে আর কোনো হেতেশাম তাকে যেন হারাতে না হয় তোর মতো আর কোনো একজন রতন মৈত্র। দোস্ত, ভালো থাকিস, যেখানে থাকিস সুখে থাকিস, আর জীবনটাকে অনেক বড় করে বাঁচিস। মনে রাখিস, তোর পাশে আমি নাই, তোর কাছে আমি নাই, তবে দেশের মধ্যে না অবশ্যই এই পৃথিবীর কোনো একটা কোনাতে তোর কথা মনে করে এখনো কোনো একজন আছে যে তোর বন্ধু, এখনো তোর কথা মনে করে হাসে তোর ভালো থাকাতে এবং কাঁদে তোর কষ্টে। ভালো থাকিস রতন মৈত্র। সময় হয়েছে আজকের অতিথি বন্ধুকে আনুষ্ঠানিকভাবে আমাদের আজকের এই হট সিটে আহ্বান জানানোর, এবং আমি তাকে আনুষ্ঠানিকভাবে হট সিটে আমন্ত্রণ জানানোর আগে প্রেক্ষাপট অলরেডি মেঘলা কভার করেছে যে আসলে প্রয়োজনের তাগিদে ইমুর থাকবার কথা ছিল আজকে হট সিটে, যে হট সিটে বসেছেন আমাদের আজকের নতুন অতিথি বন্ধু, তাকে নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠান শুরু করবার আগে আপনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
ধন্যবাদ গুরু। প্রথমে আপনাকে আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই, মানে আমি চিরকৃতজ্ঞ ওই আপুর কাছে যে আজকে তার সময় তার সিট আজকে আমি নিয়েছি।
আমি নিজেও পার্সোনালি ইমুকে আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই।
আপনি জানেন না, মানে উনি নিজেই এসে আল্লাহ তোমার মঙ্গল করুক, তোমার যেহেতু এত প্রবলেম তুমি এটাই করো।
আচ্ছা, ইমু কি আছে এখন? আমরা জানি যে ইমুকে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। ইমু যদি থেকে থাকে আমি চাইবো যে মিনিট খানেকের জন্য যদি সম্ভব হয় সে যেন আমাদের স্টুডিওতে আসে। আমি ইমুর একটা কথার পিছিয়ে আমি তাই বলছিলাম যে আসলে ভালোবাসার বাংলাদেশের এই যে আহ্বান, ভালোবাসা সবার মধ্যেই ছড়িয়ে যাচ্ছে, সবাই সবাইকে ছাড় দেওয়ার এই যে মানসিকতা, ভালোবাসায় পাশে থাকার এই যে মানসিকতা সবাইকে ছুঁয়ে যাচ্ছে, যে কারণে ইমুর থাকার কথা সেই জায়গাটি ইমুর স্যাক্রিফাইস করে সেই জায়গায় আপনাকে সুযোগ করে দিয়েছে, যেহেতু আপনার প্রায়োরিটিটা একটু বেশি আপনি চলে আসেন। ইমু আছে এখন পর্যন্ত? ইমুকে একটু আমি মিনিট খানেকের জন্য আমি স্টুডিওতে নিই। ইমু প্লিজ আমার সাথে এক মিনিটের জন্য হলেও আপনি একটু জয়েন করেন। আমরা বলছিলাম শ্রোতা বন্ধুরা ওয়ালাইকুম আসসালাম, যে কণ্ঠস্বরটি শুনলেন সেটাই হচ্ছে ইমুর, যে কণ্ঠস্বরটা আজকে শোনার কথা ছিল।
অ্যাকচুয়ালি আজকে আমার এখানে হোটেলে বসার কথা ছিল, বাট আমার যে আপু আছেন সেটি আপু, তো আমি ওনার সেটা শোনার পর এটা ডিসাইড করলাম যে আমার চেয়ে বেশি তার হোস্টেলে বসাটা রাইট, এই জন্য আমি তাকে কনসিডার করেছি। তো আই থিঙ্ক তার কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ, দোয়া করছি।
এবং এই হট সিটে বসবার জন্য, এই হট সিটে আসবার জন্য আমরা জানি যে কি প্রাণান্তকর চেষ্টা থাকে, অনেকে অনেক রকমের আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, দোয়া থাকে, তারপরেও ফাইনালি হট সিট পর্যন্ত আসার পরও সেই জায়গাটা স্যাক্রিফাইস করা, এটা প্রচন্ড ভালোবাসা প্রবণ একটা মন থাকা প্রয়োজন, যেটা ইমুর আছে। ইমুকে এই কথাই বলছিলাম যে ভালোবাসা বাংলাদেশ কাজে দিচ্ছে মেঘলা, যে মানুষের মধ্যে সত্যিকার অর্থে ভালোবাসা সঞ্চারিত করছে।
তো আমি এটাই বলবো যে আমার এই আপুটা খুবই কষ্ট করে এসছেন এবং সে এখনো মানে কাঁদো কাঁদো চোখ তার।
প্রভাবিত হয় তাহলে এই বাংলাদেশে কষ্ট থাকবার আর কোন জায়গা থাকবে না। অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা এই বাবলি টাইপ মেয়ে ইমুকে। ইমু কোন একদিন খুব শীঘ্রই আপনাকে নিয়ে এই ভালোবাসা বাংলাদেশে বসবো, আর আমি কথা দিচ্ছি সেদিন ব্লাস্ট হবে, সেদিন ব্লাস্ট হবে। ভালো থাকবেন আপনি। ওয়ালাইকুম আসসালাম। শুরু করছি আপনাকে নিয়ে এবং আপনার জীবনের কথা আমরা শুনব এবং ইমু বিদায় নিচ্ছে, শেষ মুহূর্তে মুখে যদি কিছু বলার থাকে আপনার।
আপু থ্যাংক ইউ, এর থেকে আমি আপনাকে কি বলবো, আপনি আমার বড় আপুর মতো আপনি যে আমাকে এত বড় স্যাক্রিফাইস করবেন আমি একটু চিন্তাও করতে পারিনি। আর আমি ওইভাবে প্রিপারেশন না, আমি হুট করে চলে আসছি বাসা থেকে, যে আমার কি বলবো, আপনি আমার গল্পটা শুনেন, আমার জীবনের গল্পটা শুনেন, আপনি আমাকে দোয়া করবেন
এবং আমার ফটাফট ভালো করবেন, আমি দোয়া করছি।
থ্যাংক ইউ। জি গুরু, আমি স্মৃতি, আমি মোহাম্মদপুর থেকে আসছি এতটুকুই। আর আমার সাথে আমি যাকে বলবো যে আমার সাথে আমার ফ্রেন্ডরা, আমি কিছু বলিনি, আমি বের হয়ে ওদেরকে ফোন করছি যে আমি এক জায়গায় যাবো তোর আমার সাথে, ওরা জানতেও চায়নি যে কোথায় আসবে, বা মানে আমি বেবি টিক্স নেওয়ার পর তারপর বলছি যে আমি ওখানে যাচ্ছি, তো ওরা আমার জন্য এখন পর্যন্ত ওয়েট করতেছে। আমি ওদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, থ্যাংক ইউ দোস্ত। আর গুরু শুরু করতে চাই, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুর কুড়িগ্রাম, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুর কুড়িগ্রাম, ওখানেই আমার জন্ম, কুড়িগ্রামেই আমার জন্ম। আমি একদম ছোটবেলা থেকেই শুরু করি, আমি আমার আব্বু একজন হাফেজ, উনি কোরআনের হাফেজ, উনি একটা হাফেজ মাদ্রাসায় জব করে, আমি প্রথম, আমি সবার বড়, আমরা দুই বোন এক ভাই, আমি সবার বড়। তো যেহেতু প্রথম মেয়ে হিসেবে অনেক আদরে থাকতাম, অনেক আদরে থাকতাম যেটা বলার মতো না, মানে দেখা যেত যে আমাদের ফ্যামিলিতে আমাদের ইনকাম সোর্স বলতে হাফিজদের ওইভাবে মানে অত টাকা পয়সা থাকে না। আর আমার দাদা বাড়িতে কি কারণে জানি না আমার আব্বুকে সবাই একটু অন্য চোখে দেখত, তার প্রধান কারণ হচ্ছে আমার আব্বু আর আমার দাদাদের ফ্যামিলিতে কোনো টাকা দিতে পারতো না, যা দিত ওটা ওদের মন ভরতো না হয়তো বা, যার কারণে ওরা কেউ ওইভাবে আমার আব্বুকে দেখতো না, সুবিধায় ওখানে আমরাও ওইভাবে অবহেলিত ভাবে থাকতাম। তো ওখানে থাকার পরেও চেষ্টা করতাম, আব্বু সবসময় চেষ্টা করতো আমাদেরকে ভালো রাখার, আমি আমার আম্মু মানে আমরা দুজনে মিলে এইভাবেই করতাম। তো আব্বু যেটা করতো, আব্বু ম্যাক্সিমাম টাইম মাদ্রাসা থেকে আসার সময় খাবার নিয়ে আসতো, মানে যেটা হয় আর কি। তো এভাবেই আমার বড় হয়ে ওঠা, দাদুর ফ্যামিলিতে থাকা। তো আমি একদম ক্লাস ফাইভে চলে আসি, আমি যখন ক্লাস ফাইভে তখন আমার বৃত্তি পরীক্ষা যে হয় এটা আমি জানতাম না, তো আমি তখন ছোট, মানে আমি কিন্তু ক্লাস ওয়ান পড়ি নাই, আমি একদমবারে টু এ স্টার্ট করছি, কারণ বাসায় আমার আম্মু বাকিটা কমপ্লিট করেছে। মানে ইয়াতে স্কুলে হয় কি, আমাদের গ্রামের স্কুলগুলো তো ওইভাবে জাস্ট সরাসরি পারে বানান করতে পারে, টু এ উঠে দেয়, তো এভাবেই আমি ক্লাস টু এ উঠছি। তো তখন ক্লাস টু এ পড়ি, এভাবে ক্লাস ফাইভে যখন উঠি তখন আমি বুঝি না যে বৃত্তি পরীক্ষা আছে, বৃত্তি দিলে টাকা পাওয়া যাবে, এটা আমি জানতাম না। তো আমার স্যার উনি মারা গেছে, উনি আমাকে বলতেছিল, উনি আমাকে বুড়ি ডাকতো। মানে আমি ছিলাম সবসময় মানে অতিরিক্ত পরিমাণ দুষ্ট যাকে বলে, অতিরিক্ত দুষ্ট। দেখা যেত যে ফার্স্ট বেঞ্চে আমি বসতাম, ওই বেঞ্চে যদি কেউ বসছে, আমি এসে যদি দেখতাম কেউ বসছে, তো আমার চাচু উনি আবার পড়তো হাই স্কুলে পাশেই। আমি দেখা যেত যে আমাকে কেউ আমার ফার্স্ট বেঞ্চ দখল করছে, দাঁড়া আমার চাচুকে আগে দেখে নিয়ে আস, এরকম হতো। মানে চাচু এসে একদম বকা ঝোকা দিয়ে, হ্যাঁ আমার হাসতে আমার হাসতে, এরকম করে মানে সবাই ভয় পেতো আর কি আমাকে। সেই হিসেবে মানে স্যার অনেক আদর করতো। স্যার আমাকে বলতো, বুড়ি তুই কি টাকা চাস? আমি বলছি টাকা না, আমি তো টাকা চাই না। তখন বলতেছে তুই যদি ভালো রেজাল্ট করতে পারিস, ক্লাস ফাইভে একটা পরীক্ষা হয়, তুই যদি ভালো রেজাল্ট করতে পারিস তাহলে কিন্তু তোকে টাকা দিবে সরকার। তা আমি টাকা দিয়ে আমি কি করব? তুই কি করবি? তুই আমার ছোটবেলা থেকে গানের প্রতি অনেক ইয়া, তো আমার আব্বু হাফেজ জন্য ওইভাবে গান গাওয়াটা হয়নি, আব্বুর মান সম্মানের দিকে তাকায়। তবে ওটা আমার অনেক মানে আমার অনেক ভালো লাগে, আমি মন থেকে এই গানকে সাপোর্ট করি, কিন্তু আব্বু হাফেজ বিধায় ওইভাবে পারি না। তো আব্বু কি করতো, আমার এই জিনিসটাকে সাপোর্ট করে আব্বু আমাকে ইসলামিক যে গান এগুলা শেখাইতো, ক্যাসেট এনে দিত, তুমি এগুলা শোনো। তো এগুলা এগুলা মানে স্কুলে এগুলাই গাইতাম, ইসলামিক গান, গজল, তারপর সুরা, এগুলাই সবসময় কেরাত, এগুলা করার চেষ্টা করতাম। মানে আমি যে গাইতে পারি এটা আমার মানে অনেক ইয়া, আমি গাইতে পারি, আমি গাইতে পারি। তো আমাকে তখন বললো কি, তুই যদি ক্লাস ফাইভে যদি বৃত্তি পাস, তোকে যদি সরকার থেকে টাকা দেয়, তোকে কিন্তু গান শেখাবে। আমি তো মহা খুশি, গান শেখাবে। তো পড়াশোনা শুরু করলাম, মোটামুটি ভালোভাবেই পড়াশোনা করতেছি, যে আমাকে বৃত্তি পাইতেই হবে।
কি বললেও আগ্রহটা বাড়বে।
হ্যাঁ হ্যাঁ, তো উনি দাদু হতো সম্বন্ধে, তো উনি আমাকে বলতো, বুড়ি তুই যদি এতগুলা মার্ক পাস তাহলে কিন্তু তোকে বৃত্তি দিবে। তো আমি বৃত্তি দেওয়ার জন্য মানে সব ধরনের প্রিপারেশন, তো বৃত্তি পরীক্ষা যখন, তখন আব্বু আমাকে সাইকেলে করে বাইসাইকেলে করে করে নিয়ে যেত। আমি আব্বুকে বলি নাই যে বৃত্তি পাইলে আমাকে গান শেখাবে, তাহলে তো আব্বু আমাকে কখনোই বৃত্তি দিতে দিত না। যদিও আব্বু জানতো ব্যাপারটা যে এই কারণে ওকে লোভ দেখানো হয়েছে, কিন্তু আমি তখন ছোট, আমি ওইটা মনে করছিলাম যে আমি যদি বলি তাহলে আমাকে আর পরীক্ষা আর দিতে দিবে না। তো এভাবেই পরীক্ষা দেই, মোটামুটি ভালোই আসে, সাধারণত এটা বৃত্তিও পাই। তো এইভাবে স্টার্ট, ক্লাস সিক্সে অ্যাডমিশন নিলাম, এভাবে পার হয়ে আসা। তো এভাবেই আস্তে আস্তে আমার একটা মানে আমরা যে গ্রামে থাকি, আমার দাদুর ভাই, সেই ভাইয়ের ছেলের ছেলে অর্থাৎ আমার কাজিন হবে। তো আবার ও আসতো, ওরা থাকতো দেশের বাইরে, ওরা থাকতো আবুধাবিতে, দুবাইয়ের আবুধাবিতে থাকতো। তো ওরা আসতো, ওদেরকে দেখতাম, কিন্তু ওরা অনেক বড় লোক ছিল, টাকা পয়সা ছিল, তো ওরা দেখা যেত যে আসতো, সামনে দিয়ে চলে যাইতো, কথা বলার চেষ্টা করতো না। হ্যাঁ, তো ওরা যাইতো, এটা দেখতাম কিন্তু কথা বলতাম না। কিন্তু ওনার যে বাবা, উনি দেখা যেত ওনাকে দেখলে সালাম দিতাম, কথা বলতাম, উনি বলতো হ্যাঁ মা ভালো আসতো, আম্মু কেমন আসতো, এরকম করতো। তো অন্যদিকে আমাদের ফ্যামিলিতে আমার মানে ছোট থেকেই আমার যার সাথে বড় হওয়া, মানে আমি ছোটবেলা থেকেই আমার দুই মাসের ছোট আমার একটা কাজিন, ওর নাম হচ্ছে হাসান, ছোটবেলা থেকেই ওর সাথে বড় হওয়া আর কি। ওরা ঢাকায় শিফট করে, আমরা ওখানে থাকি, কিন্তু আমাদের দুজনের মধ্যে কম্পিটিশন হতো কে কত রোজা রাখতে পারে। মানে রমজান মাসে রোজা রাখতে দিত না, কিন্তু ওর হাতে থেকে বলতো, আপু তুই কয়টা রোজা রাখছিস? এতটা। তুই কয়টা রাখছিস? এতটা। আর তুই যদি এতটা রাখতে পারিস, আমি তোর থেকে বেশি রাখবো, আমি তো দুই মাসে বড় না। এই ধরনের কম্পিটিশন গুলো চলতো, মানে ফ্রেন্ড যাকে বলে, ছোট ভাই হিসেবে, মানে ও যে একটা ছেলে, ও যে আমার ভাই, এটা কখনো দেখতাম না। মানে ওর সাথে সবসময় কম্পিটিশন, সবসময়। ও ছিল শয়তান, ও কি করতো, পড়াশোনা করতো, পড়াশোনা করার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে আব্বু বলতো, ও পড়তেছে, তুমি পড়তেছো না কেন? ও অনেক ভালো স্টুডেন্ট, আমি ওর তুলনায় কিছুই না। ও কি করতো, লাইট জ্বালায় রেখে ঘুমায় পড়তো, আর আমি মনে করতাম ও মনে হয় পড়তেছে, আমি পড়তেছি পড়তেছে, কি ব্যাপার, ও ঘুমায় না কেন? বাড়িতে দেখি পাশে রুমে গিয়ে দেখতাম হা করে ঘুমাচ্ছে। এইভাবেই আর কি মানে অনেক ভালো একটা সময় কাটছে ছোটবেলায়। তো এভাবে আস্তে আস্তে এসএসসি পরীক্ষা দেই, এসএসসি মানে ক্লাস এইটে বৃত্তি দেই। তো ক্লাস এইটে আর কি বৃত্তিটা পাওয়া হয় না, একটু আমি অসুস্থ ছিলাম, পরীক্ষা একটা মিস করে ফেলি, তারপর মানে অনেক কষ্ট পরীক্ষাটা দেওয়া হয় কিন্তু আমার রেজাল্ট আসে না, ওইভাবে ভালোভাবে আসে না, দেখতে আর কি পাই না। তো এসএসসি পরীক্ষা দেয়, এসএসসির সময়ও আমি অসুস্থ তখন, তারপরও মোটামুটি একটু রেজাল্ট আসছে। তো এভাবেই তো ইন্টারে ভর্তি হলাম। ইন্টারে ভর্তি হওয়ার পর আমি মানে এই যে আমার গানের প্রতি একটা আকর্ষণ ছিল এই গানটা, তো ইন্টারে যখন ভর্তি হই মহিলা কলেজে, মহিলা কলেজে ভর্তি হওয়ার পর দেখতাম যে গানের ক্লাস হতো, তো ওখানে যাইতাম, ওখানে ওই সারে গামা শিখেত। এইটা একটা বিরক্তিকর কাজ, এটা আমি শিখতে পারবো না। যেদিন করে সারে গামার ক্লাস যখন শেষ, তারপরে যখন গান হইতো ওই ক্লাসে ঢুকে যেতাম, গান শিখতাম, কিন্তু আব্বু এটা কখনোই জানতো না। তারপর যখন বিএনসিসির ই যখন চলে আসলো, তখন আমি বিএনসিসিতে নাম দিলাম যে আমি বিএনসিসি করবো, কারণ জানতাম না বিএনসিসি ওইভাবে বোঝা হয় নাকি বিএনসিসিটা আসলে কি। পরে যখন বুঝতে পারলাম যে এটা আর্মিদেরই একটা ইয়া, তখন আমি বিএনসিসিতে যোগ দিলাম। এভাবেই তখন ওখানে ডিবেট, তারপর আপনার রেড ক্রিসেন্ট, এগুলো সবগুলোর সাথে আমি আবৃত্তি করতাম। আবৃত্তি তেমন পারতাম না, কিন্তু আবৃত্তি মানে কোনো কিছু হলে আমি কম্পিটিশনে অংশগ্রহণ করবো না এমন কিছু না, আমি অংশগ্রহণ করবই, এরকম ছিলাম আর কি। তো আল্লাহর রহমতে পাইতাম। রাজশাহীতে যখন ট্রেনিং করতে গেছিলাম ওখানে গিয়ে কম্পিটিশন, ওখানে ওখান থেকেও মোটামুটি ভাবেই চলে আসছি। তো আব্বু এই জিনিসগুলো সাপোর্ট করতো, কি কারণে আমার আব্দারের কাছে হার মানুষ। আমি অনেক কান্নাকাটি করতাম, না আমার সব ফ্রেন্ডরা যাচ্ছে আমি কেন যাবো না, কেন যাবো না, অনেক কান্নাকাটি করতাম। শেষে দেখা যেত যে আচ্ছা ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলতেছি, দেখি যদি ভালো হয়। তো এভাবে আমাকে নিয়ে যেত, স্যাররা বলতো যে আমি নিয়ে যাচ্ছি, আমার ইয়েতে থাকবে, অনেক রিকোয়েস্ট যে ও পারবে ও পারবে, এভাবে আমাকে নিয়ে যেত। তো এখন তো সুখ না, আগে একটু নাদুশ নাদুশ ছিলাম। তো স্যার বলতো তুই কি লাফাইতে পারবি, পারবো না কেন স্যার, তো তুই একটু মোটু, মোটু মানে না, ঠিক আছে পারবো তো সমস্যা নেই। তো এভাবেই আর কি আমি রাজশাহীতে যখন যাইতাম, রাজশাহীতে ওখানে ওখানেও গিয়ে দেখি কি গান, সন্ধ্যাবেলা গানের অনুষ্ঠান হতো, তো গান তো আমার আত্মা কি বলবো। তখন মানে কখনো শেখা হয়নি ওইভাবে, কিন্তু ভালোবাসতাম ওভাবে ই করতাম। ওখানে কম্পিটিশনে অংশগ্রহণ করলাম, আমাদের কলেজ থেকে পাঁচজন গেছিলাম, পাঁচজনের মধ্যে দেখা গেল যে এক এক করে আউট হয়ে গেল সবাই। তো ওখান থেকে মাত্র একমাত্র আমি শুধু সার্টিফিকেটটা পাইলাম, আর কেউই পাইল না। ওরা কম্পিটিশনের আগের দিনই অসুস্থ, বা কম্পিটিশনে অ্যালাউ হয়নি কেউ কেউ, কিন্তু অসুস্থ তো আমি হলাম, ওখান থেকে আমি পাইলাম। আমাদের যখন কুড়িগ্রামে যখন জাতীয় পর্যায়ে আবৃত্তি হলো, সেখানেও আমি নাম দিলাম, ওখানেও মোটামুটি ভাবে।
এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটিজের সাথে সবসময় জড়িত থাকা,
সবসময়।
গান তো হচ্ছে কি, গান
গান
সবচেয়ে পছন্দের গান কোনগুলো? এমনি নর্মালি কি ধরনের গান বেশি পছন্দ?
আধুনিক গান,
আধুনিক মেলোডিয়াস গান, মানে বিশেষ করে ওই রোমান্টিক গান। সিনেমার গান হলে ভালো হয়। দু একটা পছন্দের গান শুনি তো ছিলাম, মানে কি ধরনের গান, দু একটা দু একটা গানের কলি শুরু করে না বললেও হবে, কি কোন কোন গানগুলো বেশি পছন্দ?
যেমন সাবিনের ওষ্ঠু দিয়ে লেখা গান,
ওষ্ঠু দিয়ে লেখা গান,
এই টাইপের গানগুলো আর কি। তারপরে নতুন নতুন যখন তাহসানের যখন গানগুলো স্টার্ট, এগুলা মানে এগুলা সব স্টার্ট করতে কি, আমার যে কাজিন হাসান ও দেখা যায় তো মোবাইলে একটা করে, আমার তো আমার আগে ও মোবাইল পাইছে, ও দেখা যায় তো মোবাইলে করে গান নিয়ে আসি, বা একটু তেমন সারলো, ছেড়ে একটু রেখে চালাইলো, আমি পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি, গানটা সান না শুনবো, গানটা সান না শুনবো, ও মানে আমার পিছনে ঘোরানোর জন্যই কাজটা করতো, এরকম করতো। তো দেখা যেত যে কুড়িগ্রামে সবাই প্রায় আমার পরিচিত হয়ে গেছে, কারণ আমি এগুলোর সাথে জড়িত, একটার পর একটা দেখা যাচ্ছে সবার সাথে কেমন অসুস্থ, কি কি খবর, কথাবার্তা হতো সবসময়। তো এর মাঝে 2010-এর জুন কি আমার মনে নাই, মে মাসের দিকে হবে, মে জুন এরকম টাইপে, ওই যে বলছিলাম না যে আমার একটা কাজিন ওরা হচ্ছে ই করতো দেশের বাইরে থাকতো,
আবুধাবি থেকে আসছে,
তো ওরা আসছে, তো আমার পাশে পাশাপাশি বাড়ি, ওরা ওখানে আসছে। তো খেলতাম আমি তো একটু ওই চটপটে টাইপের, তো খেলতাম, তো দেখতাম যে ও একটু ভাব নিয়ে থাকতো সবসময়। কিন্তু এমনিতেও যখন আঙ্কেলের সাথে যখন থাকতো, সালাম দিতাম, কেমন আসতো, হ্যাঁ ভালো আসছে, বললাম ভাইয়া ভালো আসতো, হ্যাঁ ভালো আসছে, তুমি কেমন আসছো, এই পর্যন্ত। তো যখন ই করতাম খেলতাম, ওরা ও ফুটবল খেলতো, প্রচুর ফুটবল খেলতো, আর আমার ছোট ভাই ওর কাছে ফুটবলগুলো রাখতে দিত, বলতো যে হাবিব ফুটবল গুলো নিয়ে যা, ও ফুটবল নিয়ে এসে দেখা যেত যে আমার খাতের নিচে ঢুকায় রাখতো, আসতো আমাদের বাড়িতে আসতো কিন্তু ভাব নিয়ে থাকতো, আমাকে কখনো বলতো না যে ফুটবলটা দাও তো, কখনো বলতো না হাবিব কই হাবিব কই হাবিব খুশ করতো। আমি একদিন ফুটবল নিয়ে লুকায় রাখছি ইচ্ছা করে, দেখি হাবিব কোথা থেকে পায়, আমার ছোট ভাইয়ের নাম আর কি হাবিব। তো ওই সে বলতেছে যে হাবিব কোথায়, সে হাবিব কোথায় জানো? আমি বললাম হ্যাঁ জানি, কেন? তো বলতেছে আমার ফুটবলটা এখানে, তো না দেখো পাশের রুমে আছে, তো ডেকে নিয়ে আসলো। হাবিব তো ইচ্ছা মতো খুঁজতেছে আর আমি তো লাগছি লুকায়। তো যাই হোক, পরবর্তীতে এইভাবে ওর সাথে কথা স্টার্ট, নর্মালি ভাবে কথা বলতাম। আমি একটু খাওয়া দাওয়া করতাম না, মানে ভাত খাইতে চাইতাম না, অন্যান্য খাবার ফাস্টফুড টাস্টফুড একটু পিঠা এগুলো আমি খেতাম, ভাত খেতে চাইতাম না। দেখা যেত যে আম্মু আমার পিছনে সারাদিনই ঘ্যান ঘ্যান করতো, ভাত খা ভাত খা ভাত খা, খাইতাম না। তো একদিন ওরকম খাই নাই, খাওয়া দাওয়া করি নাই, মানে কি জানি তরকারি ছিল খাই নাই। পরবর্তীতে কি করছে, আম্মু বলতেছে পিঠা বানাই দিয়ে খাবি, আম্মু কি খাবি কি খাবি, সারাদিন কিছু কিছু করতো। তো ওই কাজিনটা আসছে, তো ওকে বলতেছে বাবা ওরে নিয়ে আমার আরেক সমস্যা, ও খাইতে পারে না, মানে ওর কাছে বিচার দিচ্ছে আর কি। তো পরবর্তীতে কি হলো, বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি পিঠা বানান দেখি ও খাই কিনা। তো পিঠা বানা এটা নেয় আমাকে ডাকতেছে, আম্মু আসো খাও, তোমার রাকিব ভাই আসছে, ওর নাম হচ্ছে রাকিব, বলতে তোমার রাকিব ভাই আসছে খাও। তা আমি বললাম যে না আমি খাবো না, আমার আম্মু কিরকমের লোক আমি একটু বলে নেই, আমার আম্মু হচ্ছে একদমই সাদা মাথা যাকে বলবো। আমার আম্মু সবসময় কি করতো যে
This track was downloaded from FusionBD.com.
ওকে, আমরা কথা শুনছি হচ্ছে আমাদের বন্ধু স্মৃতি আপুর। তো আমরা স্মৃতি আপুর কথা আরো শুনবো, কিন্তু তার মধ্যে কিছু কমেন্টস এবং SMS আমার চোখ কাটতে গেছে, সেগুলো না পড়লেই পাচ্ছি না। যেমন এই মুহূর্তে আছেন ওকে সৌমিক রব্বি, ফেসবুকে লিখেছেন যে ভালো হবে গল্পটা শুনে মনে হচ্ছে, কিন্তু শেষটা কেমন হবে কে জানে। আচ্ছা, এবং মোহাম্মদ সেলিম খান লিখেছেন এখন যেমন ভাবে চলছে খুব ভালো লাগছে, কিন্তু জানি না পরে কেমন হবে। জিয়া চাঁদপুর থেকে SMS করেছেন, লিখেছেন যে স্মৃতি আপুর ভয়েস খুব সুন্দর, আশা করি গল্পটা অনেক ভালো হবে। ওকে, অ্যান্ড আছেন আমাদের সাথে আবু সুফিয়ান বিজয়, লিখেছেন যে আমার মনে হয় স্মৃতি আপুর গল্পটা খুবই খুবই সুন্দর হবে, অসম হবে। অ্যান্ড রফিকুল ইসলাম রতন লিখেছেন আপু তোমার ছোটবেলার কাহিনীগুলো খুবই সুন্দর। খাইরুল আহসানও লিখেছেন যে ভেরি নাইস ইউর লুকিং, মানে আপনার লুকসটা অনেক সুন্দর, ফেসবুকে লিখেছেন উনি। এবং আছেন সাইমন, শুনছি খুব ভালো লাগছে। অ্যান্ড আবদুল্লাহ তামিম লিখেছেন যে স্মৃতি আপু তোমার ভয়েসটা অসম। অ্যান্ড মোহাম্মদ শরীফ লিখেছেন, উনি সেম কথাটি লিখেছেন যে স্মৃতি আপুর ভয়েসটা খুবই সুইট। শফিক ফেরারি লিখেছেন যে ইমো আপু আপনাকে সবাই, আমরা সবাই আমাদের তরফ থেকে অনেক অনেক থ্যাংকস জানাচ্ছি স্মৃতি আপুকে আজকে এরকম একটা চান্স করে দেওয়ার জন্য। এবং আছেন এই মুহূর্তে মোহাম্মদ ইসলাম লিখেছেন যে স্মৃতি আপুকে অভিনন্দন। আর আছেন সোহাগ, উনি জানিয়েছেন যে জানি না গল্পটা কেমন হবে, কিছুটা ভয়ও লাগছে। লিখন আহমেদ যুক্ত হয়েছেন, লিখেছেন যে থ্যাংকস ইমু ইউ আর গ্রেট। অ্যান্ড তুষার আহমেদ লিখেছেন যে মনে হচ্ছে আজকের স্টোরিটা অনেক কষ্টের। ওকে, উনি এটা গেস করে নিয়েছেন। এবং ফেসবুক থেকে অনেকে বন্ধু কমেন্ট করছেন এবং আছেন আমাদেরকে আমাদের সাথে আমাদের কমন SMS পড়তে। যেমন আছেন সাদিক ঢাকা থেকে, ওকে যুক্ত হয়েছেন পায়েল, উনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন আমাদেরকে। এবং আছেন এই মুহূর্তে সুষময় মিরপুর 11 থেকে লিখেছেন, ওকে আছেন এই মুহূর্তে আমাদের সাথে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন, উনি ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। হেলালও আছেন কিশোরগঞ্জ থেকে, উনি কিছু কথা লিখেছেন এবং জানিয়েছেন যে গল্পটা ওনার কাছে বেশ ভালো লাগছে। আর বন্ধু অবশ্যই আপনি আমাদের সাথে যুক্ত হবেন এবং এইভাবেই আপনার কমেন্টস এবং SMS আমাদেরকে লিখে পাঠাবেন। এবং তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং ট্যাগ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ কি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে ঢাকা FM এর, সেখান থেকে আপনি অবশ্যই আমাদের সাথে কানেক্টেড হবেন এবং আপনি আমাদেরকে কমেন্ট করবেন। আর আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং আপনি আমাদের এই ফ্যান পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে Dhaka FM 90.4 লিখে সার্চ দিলেই আমাদের ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনার সামনে। এবং এখানে আপনি দেখবেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 2,37,000 প্লাস। তো এটি হচ্ছে ঢাকা FM রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। আর এখান থেকে আমাদের আজকে একটা পোস্ট দেয়া আছে উইথ আমাদের
আমাদের অতিথি বন্ধুর ফটোগ্রাফ। এখানে কথাও লেখা আছে, অনেক বন্ধুরা এখানে অনেক কমেন্ট করছেন, লাইক করছেন, এবং আপনি যদি চান বন্ধু ইচ্ছে করলে এই পোস্টটি আপনি শেয়ারও করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আর আবারও রিকোয়েস্ট করবো বরাবরের মতো যে অবশ্যই অবশ্যই বন্ধু আমাদের এই ঢাকা এফএম এর অফিসিয়াল পেজটিতে লাইক করবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7। এবং অবশ্যই আমি জানি যে আপনি স্মৃতি আপুর মতো আপনার জীবনের ভালোবাসার গল্পগুলো এসে আমাদের কাছে শেয়ার করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং ট্যাগ করবেন গুগল দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। এবং আরো একবার বলছি যে একবার বা দুইবার SMS করলে হবে না বন্ধু, অনেকবার SMS করতে হবে আমাদেরকে যদি আপনি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে। সো অনেক কমেন্টস এন্ড SMS করেছি, সো এই মুহূর্তে আমি আবার চলে যেতে চাচ্ছি গুরু এতে স্বামীর কাছে এবং গুরুর মাধ্যমে আজকের অতিথি বন্ধুর কাছে। অতিথি বন্ধু গল্প বলছিলেন তার, সো গুরু
আমরা শুনছিলাম স্মৃতি জীবনের কথা এবং যেখানে স্মৃতি জীবনের অনেক ছোটবেলা থেকে ঘটে যাওয়া কিছু ঘটনা অলরেডি চলে এসেছে, যেখানে আমার কাছে একটা একটা কথা একটু কভার না করলে না যে আমরা ইমাম হাফিজ ওনাদেরকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি এবং মসজিদে ইমামতির দায়িত্ব থাকে, কিন্তু তারা তার পেছনে কিন্তু সেটি হিসেবের মধ্যেও আসে না যে পেছনে মন্ত্রী দাঁড়িয়ে আছেন নাকি কোনো সচিব দাঁড়িয়ে আছেন, কোনো ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার। তো এইটা হচ্ছে একটা সিম্বলিক ওয়ে, তাতে আমরা বুঝে নিতে পারি যে সেই ইমামটি হচ্ছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সেই যতজন মানুষজন ওখানে আছেন তার মধ্যে। তো সেই ব্যক্তিটা যদি সত্যি সম্মানিত হয় তাহলে তার নিজের জীবন বিশ্রাম করবার জন্য তাকে কেন এখনো মুঠি চালের উপর নির্ভর করে থাকতে হবে? এখনো কিন্তু শহরের প্রেক্ষাপট কিছুটা হয়তো ভিন্ন হয়েছে, বাট মফস্বল বা গ্রাম অঞ্চলে বিভিন্ন বাড়ি বাড়ি থেকে মুঠির চাল কালেকশন করা হয়, যেখান থেকে হয়তো বিক্রি করার পর একটা অংশ বিশেষ ইমামের জন্য বরাদ্দ থাকে। এইভাবে তাদের জীবন গুজরান করবার জন্য, তাদের জীবন নির্বাহ করার জন্য মানুষের প্রতি কেন ডিপেন্ড হতে হবে? যেহেতু তারা সম্মানিত, তাই সামনে থেকে একটি পুরো জামাতকে তারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের জীবন ধারণটা যেন সম্মানের সাথে হয় সেটি আমাদের সবাইকে খেয়াল রাখাটা মনে হয় উচিত। এবং একজন হাফিজ পুরো কোরআন শরীফ তার বুকের মধ্যে ধারণ করে নিয়ে ঘুরছেন, সেটিতে কিন্তু শুধুমাত্র তার জন্য তো বটে, কিন্তু তার চাইতে বড় যেটি ব্যাপার সেটি হচ্ছে যে যারা ইসলাম ধর্মের অনুসারী, সেটা এখানে হোক আর সাউথ আফ্রিকায় হোক, ইন্ডিয়াতে হোক আর পাকিস্তানে হোক, তারা কিন্তু সবার পক্ষ থেকে স্রষ্টা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, স্রষ্টা যে ওয়াদাবদ্ধ হয়েছেন যে আমি কোরআন শরীফকে অবিকৃত রাখবো জীবনের এই পৃথিবীর আদি থেকে একেবারে অনন্তকাল পর্যন্ত, সেইটাই কিন্তু নিরন্তরভাবে এই কাজটা এনশিওর করে চলেছেন এই হাফিজরা। কারণ কোরআন শরীফকে কেউ যদি পুড়িয়ে দেয়, নষ্ট করে দেয়, কিন্তু বুকের ভিতরে খোঁচা আছে যে কোরআন শরীফ সেটাকে সরাবে কোত্থেকে, যে কাজটা নিরন্তরভাবে করে চলেছেন এই হাফিজ যারা তারা। তো এটা কথা উঠে আসলো এই কারণে যেহেতু স্মৃতির কথার মধ্য দিয়ে এই কথাগুলো আসছিল, যেটা সত্যি কষ্ট দেয়, সত্যি খারাপ লাগে শুনতে বা এই জিনিসটা মানতে যে মানুষগুলোকে এত কষ্ট করে কেন জীবন নির্বাহ করতে হয়। তারপরে স্মৃতি
তারপর যেটা ও আমার কাজিন, ওরা আমরা দুজন মিলে পরে খাইলাম পিঠা, তো খাওয়া দাওয়া করার পর তারপর থেকে ওর সাথে আরকি একটু ফ্রেন্ডশিপের মতো হয়ে গেল ওখানে খাওয়া দাওয়া করার পর, কথাবার্তা বলার পর। তো আমি আমার ছোট বোনের সাথে খেলতেছিলাম, কি খেলতেছিলাম ওটা হচ্ছে আপনারা খেলছেন কিনা ওই যে কচু কেটে আটকোটার মতো বানায়, তো ওইটা খেলতেছিলাম আমরা। তো এসে বলতেছে এটা কি খেলা, তো বললাম যে এটা হচ্ছে আটকোটা, তো বলছে আমি খেলবো, তো পারবা তুমি, তো বলছে পারবো না কেন আশ্চর্য পারবো। তো ও বসলো, ওর সাথে আমি খেলা শুরু করলাম, তো ও বারবারই হেরে যাচ্ছিল আমার কাছে, বারবার হেরে যাচ্ছিল আর বারবার হচ্ছে হেরে যাচ্ছিল যে কি ব্যাপার হাসতেছি না কেন। তো যাই হোক এভাবে এই করতে করতে এক পর্যায়ে ও যখন শিখে ফেলছে, অর্থাৎ খেলাটা যখন ও শিখে ফেলছে, তখন আমি আর ওর কাছে পাইতেছিলাম না, সে এতটা এক্সপার্ট হয়ে গেছিল ওই খেলায়। তো যাই হোক এভাবেই আস্তে আস্তে ওর সাথে ফ্রেন্ডশিপ। একদিন বলতেছে যে স্মৃতি তুমি কি ফোন ইউজ করো, তো বললাম যে হ্যাঁ করি, তো বলতে আমি বললাম যে সবসময় রাখি না, তো আব্বুর কাছে থাকে রুমেই থাকে, তো যখন কলেজে যাই আব্বু হয়তো বা ফোন দিয়ে জিজ্ঞেস করে কোথায় আসো কি অবস্থা এটা জানার জন্য আজকে ফোনটা সাথে রাখা, তো ওর যেহেতু নাম্বারটা দেওয়া যাবে দিলাম, হ্যাঁ নাও। পরে ও মিস কল দিয়ে আমাকে নাম্বার দিয়ে দিল। তো ঠিক আছে ছিল ভাবে, পরে অবশ্য কিছুদিন পর ওরা চলে গেল। ও তখন বাংলাদেশে থাকতো আর ওর ফ্যামিলি থাকতো, মানে ওর আব্বু আম্মু বাকি ভাইয়েরা থাকতো
আবুদাবি,
ও থাকতো বাংলাদেশে। তো কথা নাই বেশ অনেকদিন, আমি ভুলেই গেছি যে ওকে আমি নাম্বার দিছি। তো একদিন প্রায় এক মাস পর হবে ও ফোন দিছে, যে বলছে কেমন আছো কি অবস্থা, কে বুঝতে পারিনি। তো আমি বলতেছি আমি রাকিব। তো ও আচ্ছা রাকিব ভাইয়া কেমন আছো, তখন ভাইয়া ভাইয়া বলতাম। তো ভাইয়া কেমন আছো কি করো, পরে এইভাবে এক এক করে আস্তে 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 ওর সাথে কথা বলা স্টার্ট। তো দেখা যেত যে ও সকালে ফোন দিত, সন্ধ্যায় ফোন দিত, ও বলতো যে শ্রুতি তুমি না গান করতা, তো আমাকে একটু গান শোনাও। তো আমি আবার কাজিন ভাই শিশু এমনিতে অনেক সময় দেখা যেত কি করো শ্রুতি গান শুনতেছে ভাইয়া, তো বলতো গান শুনতেছে ও তার তো শুনলে বাবা দেবে না, তার তো থাকলে তো একটু লুকাই লুকাই শুনতেছি। তো বলতেছে আমাকে একটু শোনাও, তো তো গান শুনলাম। ও আবার বাংলা গান কখনো শুনতো না, ও বাংলা গান বুঝতো না, ওইভাবে বুঝতো না, শুনতো না। তো দেখা যেত যে আমার কাছ থেকে গান শুনতো মাঝে মাঝে। তো এভাবে আস্তে আস্তে প্রায় ফোনে কথা হতো ওর সাথে ম্যাক্সিমাম টাইম। আস্তে আস্তে প্রায় ছয় মাসের মতো ও আসতো বাংলাদেশে, গ্রামের বাড়িতে আসতো, ওখানে থাকতো, দাদা বাড়িতে থাকতো, খেলাধুলা করতো, চলে যাইতো। আস্তে আস্তে ওর সাথে একটা মানে ভালো একটা সময় চলে আসলো। আর কেন জানি মনে হতো যে রাকিব ভাইয়া ফোন করতেছে না কেন, ভালো লাগতেছে না, রাকিব ভাইয়া ফোন দিচ্ছে না কেন। দেখা যেত যে পরে আমিও মিস কল দেওয়া শুরু করলাম, ফোন দেওয়া যাবে না কারণ ফোন দিলে আব্বু তো চেক করবে ব্যালেন্স, খবর আছে। তো আমি মিস কল দিতাম ভাইয়া, দেখা যেত সাথে সাথেই ফোন দিত, কি ব্যাপার তুমি এত ফোনের কাছেই ছিলা। হ্যাঁ ছিলাম, তো কখনো বলতো না যে ফোনটা নিয়ে আসো তুমি মিস কল দিচ্ছ কিনা এটা দেখার জন্য।
আচ্ছা,
বলতো কি গেমস খেলতেছিলাম এই জন্য তুমি ফোন দিচ্ছ। তখন ও থেকে ওর সাথে মেসেজ দেওয়া শুরু হলো, মেসেজ করতাম, মানে বিভিন্ন পিকচার দিতাম, কার্টুন দিতাম, কার্টুন গুলো হচ্ছে এরকম ভিত্তি কাটানো, মানে শয়তানি টাইপের সব। তো আস্তে আস্তে প্রায় আট মাসের মতো ওর সাথে আমার ফোনেই কথা, মানে কোন প্রকার ভালোবাসা লাভ এগুলা কিছু না, জাস্ট ভাই হয় কাজিন হয় এইভাবেই। তো পরে আস্তে আস্তে এক সময় দেখা গেল যে ও আমাকে বলতেছে শিল্পী একটা কথা বলবো যদি তুমি কিছু মাইন্ড না করো। হ্যাঁ বলো কি হিসেবে, পরে বলতেছিল যে তোমাকে যদি কেউ পছন্দ করে তুমি কি করবা। আমি বললাম পছন্দ করতেই পারে, পছন্দ করবে না কেন, আমি কি পছন্দ না করার মেয়ে, আমি পছন্দ ছোট হতাম না, আমি তো পছন্দ না করার মেয়ে। তো বলতেছে পছন্দ না করার মেয়ে না তা না, তোমাকে জিজ্ঞেস করি তোমার আব্বু তো হাফেজ, তোমাকে আবার মারবে না তো, আমাকে পছন্দ করবে মানুষ এটা আমার কি দোষ, তাই বলে কি আমি মানুষ হবো নাকি। তো পরে বলতেছে যে তোমাকে যদি কেউ ভালোবাসে, আমাকে তো সবাই ভালোবাসে, মানে আমি কখনো বুঝতেছি কিন্তু ওকে পাত্তা দিতাম না, ওইভাবেই করতাম। দেখা যেত যে ও ভয়ে ওইদিন আর বলে না, একদিন দুই দিন চার দিনের দিন বলতো শিল্পী আমি একটা কথা বলি, তুমি যদি কোনো কিছু মনে করো তাহলে তুমি আমাকে ফোন ফোন কাটবা না, আমার কথা শোনো, যদি তোমার কাছে না মনে হয় তুমি আমাকে না বলে দিও, কিন্তু প্লিজ তুমি আমার সাথে কথা বলা বন্ধ করো না, আমরা যেমন আছি তেমনই থাকবো। আমি তো বলে ফেলছি পুরো কাহিনী, ওরাও বললো যে আমি তোমাকে অনেক লাভ করি। তো আমি সবার আগে চিন্তা করলাম যে আমার আব্বু হাফেজ। এই ঘটনা আমি যদিও আমি ওর প্রতি একটু দুর্বল ছিলাম, কিন্তু আমি আমার মনটাকে বোঝানোর চেষ্টা করতাম যে না আমি যদি এটা করি তখন আমার আব্বু দেখা যাবে যে আব্বুর মানে মান সম্মানের একটা ব্যাপার চলে আসবে। আব্বুকে তখন এমনিতেই দাদা বাড়িতে আব্বুকে ওইভাবে দেখা হয় না, মানে আব্বুকে চাইতো দাদু যে বাংলা পড়ুক, কিন্তু আব্বুর অনেক ইচ্ছা যে আব্বু কোরআন শরীফ শিখবে, আব্বু নিজের ইচ্ছায় সম্পূর্ণ। মানে আব্বুর কাছে যেটা গল্প শুনতাম যে আব্বুকে টাকা দিত না পড়ার জন্য, হাতে জবি হাতে জবি কয় টাকা কামাই করবি, এ ধরনের কথা। আব্বু দেখা যেত যে না আমি কয় টাকা কামাই করবো আমি জানি না, আমার ইচ্ছা আমি করবো, এরকম একটা জিদ নিয়ে আব্বু হাতে দিয়ে করে। তো আমি এটা চিন্তা করতাম যে আব্বু যেহেতু হাফেজ আমাকে কে কি বলবে, আমার আব্বুর একটা মান সম্মান আছে, এগুলো চিন্তা করা শুরু করলাম। করার পর বললাম যে ভাইয়া আমি কয়েকদিন সময় নেই। তো বলতে আচ্ছা ঠিক আছে। পরে এই সময় আমার আর শেষ হয় না, দেখা যাচ্ছে এক মাস পুরা আমি ওর সাথে ফোনে কথা বলতেও ভয় পাচ্ছি, মানে এতদিন কোনো ভয় ছিল না বাট এখন ভয় পাচ্ছি যে কথাগুলি আবার কে না কে দেখে, কে না কি বলে এসব। এতদিন কিন্তু ফ্রেন্ডের সাথেও কথা বলতাম, বাইরে দাঁড়াই কথা বলতাম, কোনো সমস্যা নেই ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, ওর সাথেও কথা বলতেছি, দাঁড়াই কথা বলতাম, আর রাজীব তো আমার কাজিন, এরকম একটাই ছিল। তো পরবর্তীতে কি হলো, এক মাস পর আমাকে বলছে তোমার কি ভাবা চিন্তা শেষ হয় না? তখন আমি কি বলি এখন? তখন বললাম যে দেখো ভাইয়া, আমি যদি তোমাকে লাভ করি তাহলে আমার জন্য এটা ভুল হয়ে যাবে, কারণ তুমি হচ্ছে অনেক বড় লোক ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমার আব্বুকে আমি চাই না, আমার কারণে আমার আব্বু কারো কাছে ছোট হোক, এটা আমি বলতাম। তখন বলতেছে আমি যদি সবকিছু ম্যানেজ করি তুমি তখন কি রাজি হবা না? আমি তোমাকে অনেক লাভ করি, তোমার বাবা কি করে আমার দেখার দরকার নেই, তবে তোমার ভয়েস, তোমার হাসি, তোমার মানে সবকিছু আমার ভালো লাগে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তো কেন জানি আমি জানি না, ওই ফার্স্ট টাইম কেউ আমাকে ওগুলো প্রপোজ করলো আমি মানে পুরো ই হয়ে যাই, মানে এতদিন তো বলছি আমি তোমাকে ভালোবাসি কিন্তু ওইভাবে বলে নেই। তো আমি বলি দেখ, আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমি তোমাকে বলতে পারবো না, আমি আমার বাবা মাকে কখনো ছোট করতে পারবো না, এই দিকটা তোমাকে দেখতে হবে, এভাবে বলছিলাম। তো ও বললো যে আমি প্রমিস করতেছি তোমার বাবা মার কিচ্ছু হবে না, আমি যদি তোমাকে লাভ করি তোমার বাবা মার কি ক্ষতি? আমি বলছি তোমার বাবা মা যদি মেনে না নেয়, তাই এগুলো কিনা বলতেছে এখন একটা লাভ মোমেন্ট চলতেছে তুমি এসব শুরু করলা। তো আমি বললাম আচ্ছা এখন কি বলতে হয় লাভ করতে গেলে, আমি তো জানি না। ও বলতেছিল একটা গান শোনাও, তুমি গান শোনাও, আমি গান শুনি তোমার, তুমি তো বোধ হয় না কিছু একটা গান বলো। তো আমি তখন ওকে একটা গান শুনাইলাম, তো গান শুনে ওই দিনের মতো কথা স্টপ। তারপর দেখি যদি সেটা কথা না হলে আর ভালো লাগতো না, তখন আমি কি করলাম তখন আব্বু মানে কি করা শুরু করলো যে ও কন্টিনিউ, আগে কিন্তু ফোন আমার কাছে থাকতো না, রুমে টেবিলেই পড়ে থাকতো, বাট এখন
তোর যদি না পাই দেখা হারানো পথের মতো, খুঁজে মরি তোকে কত হাজার বার, কি করে তোকে বলবো তুই কে আমার।
তারপর ওর সাথে হবে আস্তে আস্তে কথা, পরবর্তীতে দেখা যাচ্ছে ওর সাথে কথা বলে আমার একটা প্রবলেম হয়ে গেল। কি প্রবলেম? আব্বু দেখা যেত যে আব্বু ফলো করতো যে আগে তো ফোন টেবিলে রাখতো, কখনোই ফোন নিতেই যেত না সাথে, এখন ফোন নিচ্ছে কেন? তো আব্বু এই জিনিসটা একটু মাথায় নিচ্ছে। তখন আমি ওকে বললাম যে এখন তো কথা বলা যাবে না, তখন আমাদের সম্পর্কে প্রায় 15 দিন হয়ে গেল, কিন্তু আমি কন্টিনিউ কথা বলতাম, আমার ভালো লাগতো না কথা না বলে, ও ফোন দিত কথা বলতো কিছুই না, কি খেতে সবসময় গান গান গাও না, একটু একটু গান গাও না, একটু গান গাও না, এই ছিল কাহিনী। পরে এখন
কোন গানটা বেশি শুনতো?
ও একটা গান শুনতো, আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না পৃথিবীতে একদিন, এই গানটা
কি জানো শুনতে?
তুমি আছো বলে বৃষ্টির জলে ভালো লাগে ভিজতে, তুমি আছো বলে তোমাকে নিয়ে ভালো লাগে ভাবতে, তুমি আছো বলে বৃষ্টির জলে ভালো লাগে ভিজতে, তুমি আছো বলে তোমাকে নিয়ে ভালো লাগে ভাবতে, আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না পৃথিবীতে একদিনও, তোমাকে চাই সারাক্ষণ চাই সত্যি বলছি শোনো। তারপর ওর সাথে আস্তে আস্তে কথা, পরে ও আমার সাথে দেখা করতো, তোমার তুমি বাড়িতে আসো, বাড়িতে আসলে তো দেখা হচ্ছে, ওরা না বাড়িতে না ওইভাবে না, আমি তোমার সাথে দেখা করবো, কোথায় দেখা করবো? বলছে কুড়িগ্রামের ধরলা ব্রিজে আসবো, আমরা নৌকায় ঘুরবো। আমার তো ভয় যে কুড়িগ্রামে গেলে শহর, যদিও আমার কলেজ ওখানে, কিন্তু যদি কেউ দেখে ফেলে ওর সাথে আমাকে তাহলে তো খুব খারাপ হয়ে যাবে। তো কি করলাম, আমি আব্বুকে বললাম আব্বু আমি হোস্টেলে উঠতে হবে, এখান থেকে আমার অনেক টাফ হয়ে যাচ্ছে যাওয়া আসা, মানে দেখতেছি আমি সকালে যাইতাম সন্ধ্যায় আসতাম, কোচিং টোচিং শেষ করে সন্ধ্যা হয়ে যেত আস্তে আস্তে, অনেক সময় আব্বু গিয়ে নিয়ে আসতো। এসব চিন্তা ভাবনা করে আব্বু বলি আচ্ছা ঠিক আছে তুমি হোস্টেলে উঠতে যাচ্ছ, পরীক্ষাও যেত সামনে থাকো হোস্টেলে, তো স্যারের সাথে কথাবার্তা বলে হোস্টেলে আমি তো উঠিয়ে দিল। আমার তো প্রেম করা দু ইঞ্চি শুরু, মানে ফোন কন্টিনিউ ফোন, ক্লাসে যেতাম আমি ক্লাসে আসি, কি করতেছো এটা করতেছি, সাবধানে থাকো, এটা করো না ওইটা করো না, পানিতে নয় মোনা, পানি ধরো না, তুমি কিন্তু পানিতে সাঁতার কাটো বেশি, পানিতে নয় মোনা, মানে সবসময় খবর দেয় তুমি এটা করবো না, হোস্টেলে উঠছো এই পানি খাবো না, এই পানি খেলে তোমার সমস্যা হবে, বোতল কিনে নিয়ে আসো বোতল খাও, মানে এইরকমের ই করতো সবসময়, মানে আমি অবাক হয়ে যেতাম যে আমার এত কেন নেই। তো এভাবেই সেটা চলা। তো এরপর একদিন ও ঢাকা থেকে সকাল মানে রাতের বাসে কুড়িগ্রামে যায়, মানে ভোরবেলা গিয়ে পৌঁছে, কিন্তু আমি হোস্টেল থেকে তো বের হতে পারতেছি না, আমি তো আটটার আগে তো বের হওয়া যাবে না, আটটা বাজে কতক্ষণ আটটা বাজবে অপেক্ষা, কতক্ষণ আটটা বাজবে আটটা বাজবে, তো আটটা বাজে গেলো আমি দেখ হলাম তার মানে আটটা বাজার গেট খোলা আর আমি মানে দৌড়, তো দেহ কাছে আসলাম, পরে ওর কাছে আসার পর কেমন জানি লজ্জা লাগতেছে, এতদিন ধরে এতদিন ধরে কিন্তু ধুমছে কথা বলছি খেলছি ওগুলো কিছু ছিল না, কিন্তু এই মুহূর্তে ওর কাছে আসতে এত লজ্জা লাগতেছিল। পরে আমাকে নিয়ে রিক্সার বুট উঠা দিয়ে বলছে রিক্সা ওঠা, আমি বললাম আরেকটা রিক্সা না, আরেকটা রিক্সা নিতে হবে কেন, আরেকটা রিক্সা উঠে উঠলে তো আমাকে তখন দেখে ফেলবে মানুষ, সমস্যা হবে না একসাথে থাকি, তখন কেউ চিন্তাও করবে না যে আমি তোমার সাথে আসবো, যেহেতু আমাদের এলাকা ওখানে, একটা চিন্তা করে ও হুট উঠাই দিয়ে আমাকে নিয়ে ঢলা বেজে গেল। যাওয়ার পর ওখানে বলতেছে যে আজকে যদি একটু বৃষ্টি হতো চমৎকার হইতো, তো আমি বললাম হ্যাঁ বৃষ্টি এসে আমি ভিজে যাবো না, তো নৌকায় উঠলাম, তো নৌকায় উঠে কিছুক্ষণ নৌকা নিয়ে ঘুরলাম, ঘোরার পর আমি কখনো নৌকায় ওইভাবে ঘুরি নাই, ওর সাথেই ফার্স্ট, তো নৌকায় উঠেও আমার গান শুনবে, আবার সে একই গান তাকে শোনাই তুলো, ওই গানই তার পছন্দ। নৌকায় উঠে ও বললো কি মানিব্যাগ থেকে একটা পয়সা বের করলো, পয়সা বের করে বলতেছে কি তুমি একটা কিছু বলো আমাকে নিয়ে, তুমি কি আশা করো বা তোমার মনে কি ইচ্ছা সেটা বলো, এই পয়সাটা যদি আমি ফেলে দেই পানিতে এটা আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ এইটা দিয়ে আমাদেরকে একসাথে করে দিবে। তা আমি কি এটা হয় নাকি কখনো, তাহলে কি হয় হয় আমি জানি এটা তুমি দাও, বলে আমি আমি ওইভাবে ওই দিন কোনো কিছু চিন্তা করি নাই, কিন্তু এতটুকু চিন্তা করেছিলাম আমি এখন যত ভালো আছি ওর সাথে আমি কিন্তু সারা জীবন এইভাবেই থাকতে পারি, এটা বলছি। ও বলছে যে আল্লাহ আমি যাকে এত ভালোবাসি সেজন্য আমার বউ হয়, আল্লাহ আমি ওকে বউ হিসেবে নিয়ে নিচ্ছি তুমি এটা ব্যবস্থা করে দাও, তো এ কথা বলে পয়সাটা দুজনে হাত ধরে পানিতে ফালাই দিলাম, তো পানিতে ফালাই দিলাম, পরে ঘুরতেছি নৌকা থেকে আমরা যখন উঠলাম উপরে ওঠার সাথে সাথেই বৃষ্টি, আমি তো পুরাই বৃষ্টি করতে গেছিল হঠাৎ, তো মানে আমরা দুইজনে মিলে বৃষ্টিতে ভিজলাম, আমি ভিজতে চাই নাই কারণ আমার হোস্টেলে গেলে ভেজা হয়ে যাবে, ও একদম টানাটানি করে ভেজো না প্লিজ প্লিজ ভেজো, তো ভিজলাম ভিজে ভিজে বলে আমার ঠান্ডা লাগবে তুমি হোস্টেলে যাও, ওপরে ওখানে ও স্টে করলো, আমি চলে গেলাম হোস্টেলে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি ওর সাথে দুপুরে খাবো একসাথে সারাদিন ওই দিন, এভাবেই আর কি ওর সাথে দেখা, ওর দেখা যেত যে রাতের বাসে যাই তো আবার পরের দিন রাতে দেখ সারাদিন থাকতো, মানে মাসে একবার আসতো, তো ওর সাথে এভাবে করতো, একদিন আমার সাথে দেখা করতে আসে একটা রেস্টুরেন্ট আসছে, ওই রেস্টুরেন্ট শেরাটন রেস্টুরেন্ট ওর পাশ দিয়ে আসতেছিলাম, মানে ও আগে ছিল আমি পিছনে ছিলাম, আমাদের এলাকার এক খুপি উনি দেখে ফেলে, তো দেখে গ্রামে গিয়ে একদম তোলপার যে সেদিকে দেখলাম রাকিবের সাথে মানে দেখছে রেস্টুরেন্ট বসে কি যে আবাসিক হোটেল থেকে বেরোতে, তো আব্বু তো এই ঘটনা শুনে আব্বু তো পুরো মানে ই হয়ে গেছে যে কি ব্যাপার এটা হলো কিভাবে আমার মেয়ে রাকিবের সাথে, তো রাকিবকে ফোন দিছে, আমাকে ফোন না দিয়ে সরাসরি রাকিবকে ফোন দিছে, বলতেছে বাবা তুমি কি কুড়িগ্রামে আসছিলা, আমি কিন্তু জানি না যে ফুপি দেখছে এবং ফুপি গিয়ে মানে ফুপির সাথে আমার কথা হচ্ছে, আমি কিন্তু ফুপি ভালো আসতো, বলে হ্যাঁ ভালো আছি কোথায় যাচ্ছে, আমি ফুপি আমি তো কোচিং এ যাচ্ছি, তো বলতেছে যে ও আজকে আছে ও কথা বলে চলে গেল, তো আব্বুকে আব্বু ফোন করে ওকে নাকি বলছে যে বাবা তুমি কি কুড়িগ্রামে আসছিলা, বলছে হ্যাঁ তার ট্রেনটা আসছিলাম কোথায় আসছিলা, তো ওদের আবার কি নাকি কোর্টের কারণে ওকে হাজিরা দিতে হয়, তো ওরা আমি তো হাজিরা দিতে আসছিলাম, তো তোমার সাথে কি স্মৃতি দেখা হয়েছে, ওরা বললো যে হ্যাঁ ও তো কোচিং এ নাকি যাচ্ছিল কোথায়, ওকে দেখলাম জাস্ট বললাম যে কিছু খাও তো খাবে না, তো আব্বু বললো যে দেখো বাবা তোমরা এইভাবে জাস্ট দেখা হয়েছে, তুমি ভাই হও তোমার সাথে কথা বলতেই পারে, এটা নিয়ে গ্রামে এক ধরনের তোলপাড়, তো এই কথাটাই আবুধাবিতে চলে
গেছে,
ওদের কাছে বলছে যে আমার সাথে ডেটিং দিচ্ছে, আমার সাথে আবাসিক হোটেল থেকে বেরোচ্ছে, মানে বিভিন্ন ধরনের বাজে কথা, যেটা আর কি। তো ওর আব্বু তো শুনে হ্যাঁ হতে পারে আমার ছেলে তো একা থেকে বাংলাদেশে এসব হতে পারে, তো এইসব নিয়ে আমার আব্বুকে ফোন করে ট্রিট তোর মেয়েকে বিয়ে দিয়ে দে, তোর মেয়েকে বিয়ে দে। তো আমার আব্বু তো কেন বিয়ে দিব, আমার মেয়েকে বিয়ে দেবো কেন, তো বলতেছে যে তোর মেয়েকে বিয়ে দিয়ে দে, তোর মেয়ে আমার ছেলের সাথে প্রেম করে। আব্বু বলে না আমার মেয়ে তোমার ছেলের সাথে প্রেম করে না, আমার মেয়ে তো আমাকে বলতো। আব্বুর যে একটা বিশ্বাস ছিল আমার প্রতি, তো আমি কি বলবো তখন। আব্বু আমাকে ফোন করে বলতেছে মা তুমি তুমি কি রাকিবের সাথে কথা বলো কন্টিনিউ। আমি বললাম না আব্বু আমি তো কথা বলি না, তুমি আমার ফোন দেখতে পারো, আমার নাম্বার দেখতে পারো, মানে আমি পুরাই অস্বীকার। পরে আব্বু আর কিছু বলে না, দেখা যায় যে ওদের ফ্যামিলি থেকে ওর যে চাচারা ছিল ওর যে কপিরা ছিল সবাই আব্বুকে প্রেশার, বিয়ে দাও বিয়ে দিয়ে দাও বিয়ে দিয়ে দাও। এদিকে রাকিবকে ফোন করে রাকিবকে চরম ভাবে বকাঝকা যে তুই এক্ষুনি এক্ষুনি তুই তুই ওই মেয়ের সাথে কেন ঘুরিস, ওর সাথে তুই কেন ঘুরিস, এটা কি ধরনের ইয়া। তো রাকিব বলিস আমি তো ওর সাথে কিছুই করি নাই, জাস্ট দেখা হয়েছে কথা বলছি, এটা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে এটা শাস্তি কি। তো এই ধরনের ওর অনেক রাগ উঠে গেছে। তো এদিকে আবার কি বলতেছিল যে আমার আব্বু ওকে ফোন করে বলতেছিল বাবা আমি আমার মেয়েকে কিছু বল, আমি আমার মেয়েকে অনেক বিশ্বাস করি, আমার মেয়ে যদি এ ধরনের কিছু করে থাকে আমি ওকে মেরে ফেলবো, তুমি যদি এ ধরনের কিছু হয়ে থাকে, আমি জানি না তোমরা আমাকে সেটা স্বীকার করতেছ না, যদি এরকমের হয়ে থাকে তুমি কখনোই এদিকে আর আগাইও না, তোমার হাত ধরে বলতেছি আমার মেয়েকে আমি সামলাবো, তুমি এদিকে আর আইসো না, এদিকে আর আগাইও না, অ্যাটলিস্ট ওর দিকে ওর জীবনটা তুমি নষ্ট করো না, গ্রামে এই একটা কথাই অনেক কিছু, তুমি এটা কখনোই করো না। তো আমার আব্বু ফোন করে আমাকে বলছে তুমি বাড়িতে চলে আসো। আমি বললাম আব্বু আমার পরীক্ষা চলতেছিল। আব্বু আমার পরীক্ষা চলতেছে, পরীক্ষাটা শেষ হোক আমি বাড়িতে চলে আসবো। তো আচ্ছা ঠিক আছে পরীক্ষা শেষ করে বাড়িতে আসো। এর মাঝে রাকিব আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার আব্বু আমাকে এভাবে বলছে, আমি তো কান্নাকাটি করে উঠছি, এখন কি হবে আমার, আমার পড়াশোনায় তো মনে হয় স্টপ হয়ে যাবে। ও তখন কি করলো আমাকে বললো যে আমি আজকে ঢাকা কুড়িগ্রামে আসতেছি, তুমি বাস স্ট্যান্ডে থাকো। তো আমি কুড়িগ্রাম বাস স্ট্যান্ডে গেলাম, ও আসছে, আসার পর তো আমাকে নিয়ে একদম বলছে কোথায় নিয়ে যাবো তুমি, চলো আমরা রংপুরে যাচ্ছি। এই কথা বলে আমাকে রংপুরে নিয়ে আসলো। রংপুরে আসার পর বলতেছে যে আমি বললাম যে রংপুরে আসলাম এখন আমি কোথায় যাবো, তুমি এখন চলো ব্যাক করবো। তো বলতেছে না তোমাকে আমি ঢাকায় যাবো, তোমাকে নিয়ে আমার এত কথা, আমি তোমাকে লাভ করি এটা 100%, তুমি আমাকে লাভ করো এটা 100%, কিন্তু তোমাকে নিয়ে যে বাজে কথাগুলো সরাইছে ওরা, আমি সেটা বিয়ে করে বলবো যে আমি আমার বিয়ে করাবো। তো এটা নিয়ে ও আমাকে নিয়ে ঢাকায় চলে আস, ঢাকায় এসে কিছু ফ্রেন্ড থাকে, ফ্রেন্ডদের নিয়ে ও কাজে অফিসে গিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করি। তো তখন অনেক খারাপ লাগতেছিল যে আমি আব্বু আমাকে এতটা বিশ্বাস করে আমি এটা শেষ করে দিলাম, এখন আমার কি হবে আমি জানি না। তো মানে অনেক কাঁদতেছিলাম, ও বলতেছিল
বিয়ে হলো কোথায়,
কেনই বা ভালোবাসতে গেলাম, কেনই বা এরকম হলো, আমার আব্বু এখন কোথায় যাবে, আমার আব্বুর মান সম্মান কোথায় যাবে, এগুলা নিয়ে মানে অনেক কান্নাকাটি করতেছিলাম। তখন ও আবার ওই রাতেই ওই দিনে ও আমাকে নিয়ে আবার মানে ওই রাতেই দিনের বাসে আমরা ঢাকায় গিয়েছি, রাতে বিয়ে করে 10টার বাসে ও আমাকে নিয়ে আবার কুড়িগ্রামে আসছে, এসে আমাকে যেখানে হোস্টেলে সেখানেই রেখে ও চলে গেছে। যাওয়ার পর ও বাড়িতে গিয়ে করলো কি মানে বাসায় ফিরে ফোন টোন সব অফ, ওর ফোন অফ করে দিল। ওইদিকে ওর ফ্যামিলি থেকে আমার বাড়িতে ফোন দেওয়া শুরু হলো, আমার ছেলে কোথায় আমার ছেলে কোথায়। তো মানে এই ধরনের আর কি কথাবার্তা, মানে আব্বু আমাকে বলতেছে তুমি কোথায়, আমরা আব্বু আমি তো কুড়িগ্রামে, তুমি কি করতেছো, আমি তো পড়তেছি আমার কালকে পরীক্ষা, এভাবে কথা বলতেছে। তো রাকিবের ফ্যামিলি থেকে মানে ওকে ওর ফোনে কেউ পাইতেছে না, ও একা থাকে বাসায়। পরে রাকিব আবার কি করছে, এদিকে ও আবার মোহাম্মদপুরেই একটা বাসা নিছে আমার জন্য, সে ওর বাবা মাকে জানাবে যে আমি বিয়ে করছি, যদি ওরা অ্যাকসেপ্ট না করে মা আমাকে নিয়ে বাসায় উঠবে। ও একটা বাসা নেয় মোটামুটি ভাবে সংসারে যা লাগে ওর জমানো টাকায় ও এটা করে। করার পর আবার দুই দিন পর যেদিন আমার পরীক্ষা শেষ সেদিন ওর গিয়ে আমাকে নিয়ে আসলো, নিয়ে আসলো, নিয়ে এসে বলতেছে ফোনের সুইচ অফ করো, বাড়ি থেকে ফোন দিলে কিছু বলবো না। মানে আমি পুরো স্ট্যাচু হয়ে যাচ্ছি যে আর কি হচ্ছে আমি জানি না কি হচ্ছে। ও আমাকে নিয়ে আসলো, বিয়ে করলো, রেখে আসলো, আবার নিয়ে আসলো, আমি কিছুই বুঝতে পারতেছি না, আমি বাড়িতে যাবো, বাড়িতে বমুস্ত দেখবো, তোমার বাড়িতে কোনোভাবেই যাওয়া যাবে না, বাড়িতে গেলে একটা ঝামেলা হয়ে যাবে, আমি যা করতেছি আমাদের ভালোর জন্য করতেছি। তো আসলাম ঢাকার মধ্যে এসে ও আমাকে ওই ভাড়া বাসাটায় উঠাইলো, উঠে আমাকে নিয়ে ওখানে আমরা আসি, মোটামুটি ভাবে ওখানে বসে আছি, মানে সারা রাতই বসেছিলাম, টেনশনে ছিলাম যে ওই রাতে ওর আম্মু কিন্তু আসতেছে বাংলাদেশে, ওর ফোন অফ, দুই দিন ধরে ফোন অফ, বাংলাদেশে আসতেছে। তো বাংলাদেশে আসছে সকালবেলা, তো আমি ওকে বলতেছি তুমি যাও, তোমার আম্মু তো একা আসছে, উনি তো বাংলাদেশে তেমন কিছু চেনে না, তুমি যাও, তুমি যাও, মানে ও যাবে না, আমি অনেক রিকোয়েস্ট করে বললাম তুমি যাও।
This track was downloaded from fusionbd.com.
পরে ও ওখানে গেল, ওখানে যাওয়ার পর ওর আম্মুর সাথে সারাদিন থেকে আমি এদিকে একা, আমি ঢাকার মধ্যে কিছুই চিনি না, একটা অচেনা একটা বাসার মধ্যে খাবার দিয়েও আমাকে বসায় রেখে আসছে, দরজা দরজা আটকে আমি বসে আছি। তাও আবার ওটা তো তিন সেট বাসা, মাত্র 3,000 টাকা ভাড়া, ও ওর সাধ্যে যা কুলাবে
সেভাবে একটা প্রিপারেশন নিয়ে রাখছে।
হ্যাঁ, তো ওই বাসায় আমরা আছি, ও আমাকে রেখে ও ওদের বাসায় জাপান গার্ডেনে ওখানে এসেও আসে। এদিকে বললো যে রাতের মধ্যেও আমাকে নিয়ে এসে ওর আমার সামনে দেখাবে, ফ্যামিলি করছি। তো যাই হোক, রাতের বেলা মানে এভাবে দিনটা যায়, আমি খাই না, খাওয়া দাওয়া করি না, মানে ভয়েই আমি অস্থির, এদিকে আমার ফোনের সুইচ অফ, আব্বু না জানি কি করতেছে। তো আমি চলে আসি, ও আমাকে নিয়ে চলে আসে, সন্ধ্যাবেলা বাইরে গিয়ে আমাকে নিয়ে ওদের বাসায় চলে আসে। বাসায় আসার পর ওর আম্মু তো দেখে পুরো অবাক, ওর আম্মুকে সালাম করলাম, বললাম সালাম করলাম বললাম, পরে বলতেছে তুমি এই না, পরে আমি বললাম যে হ্যাঁ, পরে বলতেছে এটা কিভাবে সম্ভব, এটা তুমি কি করছো, ওকে বলতেছে তুমি এটা কি করছো, মানে বলার পর বলে যে ঠিক আছে আজকে থাকো, আজকে মানে প্রথম দিকে বলতেছিল যে তুমি চলে যাও, আমাকে ওখান থেকে চলে আসতে বলতেছিল, কিন্তু পরবর্তীতে ওকে আমাকে সহ বললো যে ঠিক আছে আজকে রাতটা থাকো, তুমি এখন কোথায় যাবো, আমরা যে বাসা নিচ্ছি ওনাকে এটা বলা হয় না, আমার শাশুড়িকে।
তাহলে শাশুড়ি তখন জাপান গার্ডেন সিটিতে থাকছেন, তাই তো?
হ্যাঁ।
আর শ্বশুর এবং বাকি যারা?
না, শাশুড়ি এবং আমার দেবররা
এখানে
বাংলাদেশে,
আর শ্বশুর শুধুমাত্র এখন আবুধাবিতে।
আবুধাবিতে, আচ্ছা, মানে ওর ফোন অফ জন্য ওদেরকে পাঠিয়ে দিচ্ছে।
আচ্ছা আচ্ছা,
এই জন্যই তো আমাকে বলতেছে যে তুমি এটা কি করছো। আমি বললাম দেখেন মা, আমার কিছু করার ছিল না, আমাকে আমি কিছুই বুঝতে পারি নাই, কিছু বোঝার আগেই আপনার ছেলে আমাকে নিয়ে এসে এটা করছে। ও বলতেছে ওকে তুমি বলে কি করো, যা করার আমি করছি, কেন আমার উপর এরকম প্রেশার দিচ্ছ,
রাকিব এরকম স্ট্যান্ড নাই তখন আপনার পক্ষে, তাই তো?
হ্যাঁ। ও তখন জাস্ট বলে যে ওকে কেন বলতেছো, ওর কি করার আছে, ওর ঢাকার কি চেনে, আমি তো ওকে নিয়ে আসছি। তো এইভাবে নিয়ে আসি, পরে ওর আম্মু বলে যে ঠিক আছে, ওকে বলে যে ঠিক আছে বাবা তুই ওকে রাখ, আজকে রাখ, আমি কালকে সবার সাথে কথা বলি, বলার পর দেখা যাক কি করা যায়, বলে আমাকে নিয়ে থাকে, আমি ওর আম্মুর সাথে ঘুমাই, ওর ভাইদের সাথে গিয়ে ঘুমাই। পরে সারা রাত ওর আম্মু ঘুমায় না, আমিও ঘুমাই না, আমি তো সারা রাতেই কান্নাকাটি করে উঠি যে আমার ফোন অফ, আমি জানি না আমার আব্বু আম্মু কি করতেছে এখন, আমি পুরো কান্নাকাটি করে উঠি। পরে সারা রাত থাকার পর ভোরবেলা উঠে, ভোরবেলা মানে 6টার দিকে উঠে উনি বলতেছে, রাকিবকে রেখে বলতেছে ওকে বাসে উঠে দিয়ে আয়, ওকে বাসে উঠে দিয়ে আয়, ও গ্রামের বাড়িতে যাক, আমি কথা বলতেছি এদিকে। তো বাসে উঠে দেওয়ার জন্য ও আসে, আসার পরে বলতেছে না তোমাকে কোনোভাবেই বাসে উঠে দেওয়া যাবে না, তোমাকে কুড়িগ্রামে পাঠা যাবে না,
কারণ
বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু ও বলতেছিল তোমাকে বাড়িতে এখন পাঠিয়ে দিলে আমার আব্বু আম্মু যেটা করবে, ফার্স্ট টাইম আমাকে এখানে আটকায় ফেলবে, সেকেন্ড টাইম তোমাকে ওখানে দিয়ে দিয়ে দেবে, তা তুমি রাগি না থাকলেও জোর করেই দিবে, এটা আমি আমার ফ্যামিলিকে চিনি। ও কি করলো, আমাকে নিয়ে ওই ভাড়া বাসাটা ওখানেই রেখে দিল, বলে তুমি এখানেই থাকো, আমি আর যাবো না। ওর আম্মু আম্মুকে বলে দিল যে আমি যাবো না আর, আমি এখানেই আসি, তোমরা মানলে মানো, না মানলে নেই। ওর মানে এর মাঝে মানে ওই দিন দুপুরেই আমার মানে ওর ছোট ভাইটাকে অনেক ভালো লাগতো, আমার ওর যে ছোট একটা ভাই আছে, ওর চার ভাই, তো তার মধ্যে যে তৃতীয়টা, আমি ওকে বলছি যে ছোটটাকে নিয়ে আসতে, ও আসছে মেজোটাকে নিয়ে। তো ও তখন এসে আমাদের বাসাটা দেখে ফেলছে, মানে ও নিয়ে আসতে খুবই স্বাভাবিকভাবে আস, আমাকে দেখলো, কথাবার্তা বললো, বলে ও চলে গেছে, খাওয়া দাওয়া করে চলে গেছে। তো ওর ভাই আর কি বাসাটা আমাদের কিনে ফেলছে। তো রাইকিপসেও আমরা ওই বাসাতেই আসি। সন্ধ্যার দিকে আমি ওকে বললাম, ওর আম্মু বলতেছে ঠিক আছে তুই আয়, তুই যদি ঢাকায় থেকে থাকিস তুই আয়, আমাকে বাজার টাজার করে দে, আমার বাজার লাগবে, তুই থাকিস কোথায় থাকিস তার আমার দরকার নেই, আমার বাজার লাগবে, আমার বাচ্চারা খাবে না, একদম যায় বাজার করে দেওয়া।
রাকিব খরচ পাচ্ছে কোথায়, টাকা পাচ্ছে কোথায়?
রাকিব আগে থেকে টিউশনি করে,
ওই টাকা খরচ করে।
ও ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিল তো, ও টিউশনি করে তো।
তারপরে ও বাসায় গেল নাকি?
হ্যাঁ, বাসায় গেছে। বাসায় গিয়ে বাসায় যাওয়ার পর ওকে পুরোপুরি ভাবে আটকায় ফেলে, আটকায় ফেলে বলে গেট লক করে দেয়, চাবি ওদের কাছে রেখে দেয়, চাবি ওদের কাছে রেখে দেয়। এবং ওকে মানে আমি তো জানতে পারতেছি না ওর কি হচ্ছে ওখানে, ওর ফোনও নিয়ে নেয়, সবকিছু ওর নিয়ে নেয়। তো আমি অপেক্ষা করতেছি কি ব্যাপার, আটটা বাজে নয়টা বাজে গেল বিকেল বেলা, এখন পর্যন্ত নাই। এদিকে আমি বাড়িতে কন্ট্যাক্ট করতে পারতেছি না, আমার নতুন সিমও কিনে দিচ্ছে।
কতদিনের মাথায় ঘটছে এই ঘটনাগুলো ঢাকায় আসার? আপনার
দুই দিন।
আচ্ছা,
যেদিন বিয়ে মানে যেদিন আসছি ওই দিন তো পরের দিন ওর আম্মুর সাথে দেখা হলো,
তারপরের দিন
পরে ওর আম্মু কি করলো, ওকে আটকায় দিচ্ছে। মানে ওর কাজিন ডাকছে, উনি ঢাকায় থাকে, ভাইয়া হয় উনি, মানে সবাই মিলে ওকে আটকায় ফেললো। আটকায় ফেলে ওকে বলতেছে তুই এটা কেন করছিস, মানে ওকে কি বলতেছে আমি জানতেছি না, তোকে ওকে শুনছি যে এইভাবে বলতেছে যে তুই এটা কি করলি, ওই মেয়ে কোথায়। আমাকে ফোন দিল, তখন ভাবি আমাকে ফোন দিল যে বলতেছে তুমি কোথায় স্মৃতি। আমি বললাম ভাবি আমি তো হোস্টেলে, তুমি কখন পৌঁছেছো? আমি বললাম এই তো সন্ধ্যার সময় পৌঁছে গেছি, আমাকে সকালে বাসে উঠে দিচ্ছে, আমি সন্ধ্যার মধ্যে পৌঁছে গেছি। তো এইভাবেই কথা, তো ওনারা শিওর হয়ে গেল যে আমি কুড়িগ্রামে আছি, কিন্তু ওকে বাসা থেকে বেরোতে দিচ্ছে না। ওপরে কি করলো, একটা মেসেজ পাঠিয়েলো আমার কাছে যে আমাকে আটকায় ফেলছে, তোমার কাছে যে বাসার চাবি আসছে ওটা দিয়ে আমার ফ্রেন্ডকে ফোন করো, ওকে চাবি নিয়ে আমার বাসায় পাঠাও। মানে ওর চিন্তা হচ্ছে আমি রাতের বেলা একা একটা বাসে জীবনেও থাকতে পারবো না।
আচ্ছা,
তো আমি ওর ফ্রেন্ডকে ফোন করলাম, ফোন করে বললাম ভাইয়া সম্ভবত প্রবলেম হচ্ছে, ওকে এভাবে আটকায় রাখছে, আপনি প্লিজ একটু হেল্প করেন। তো ওকে চাবি দিয়ে দিলাম, বাসার চাবি একটা আমার কাছে ছিল, ওটা দিয়ে দিলাম।
বাসার চাবি বলতে জাপান গার্ডেন থেকে,
আচ্ছা,
যে বাসায় থাকে ওই বাসার চাবি,
ও একটা চাবি আমাকে দিয়ে দিল।
আচ্ছা,
তুমি এটা তোমার কাছে রাখো। সেই চাবি আমি পরে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর ওখানে ও বইয়ের ভিতরে করে ওই চাবিটা নিয়ে ওর সাথে দেখা করতে যায়, দেখা করে বইটা ওর হাতে দিয়ে চলে আসে। তো রাত 11টার দিকে হবে, সবাই খাইতে বসছে বা যে যার মতো ব্যস্ত ছিল, জানে ওর কাছে চাবি নেই, বের হওয়ার কোনো উপায় নেই। ও কি করছে, বের হয়ে তাড়াতাড়ি করে তালাটা খুলে স্যান্ডেল সারা হাফ প্যান্ট পরে একটা গেঞ্জি পরে দৌড়, মানে জাপান গার্ডেন থেকে, আমি জাপান গার্ডেনের পিছনেই থাকতাম এক নম্বর রোডে, সেক্ষেত্রে থেকে একে ওখান থেকে এক দৌড়ে আমার বাসায়। তখন বৃষ্টিও হয়েছে, পানিও ছিল, ও একদম থপথপ করে দৌড়ায় এসে পরে এসেই তো কান্নাকাটি শুরু করে দিছে যে তুমি আমাকে কেন পাঠাইলা, তোমার মায়া দেখাইতে গেছো আমার মায়ের প্রতি, তুমি কেন পাঠাইলা, এখন যদি আমি বেরোতে না পারতাম তুমি একা এখানে কি করতা, একা এখানে তুমি কি করতা। তো বলে কান্নাকাটি, ও আমাকে ধরে কান্দে, আমি তো কান্নাকাটি করে অস্থির যে এখন কি হবে আমাদের। তো ওই যে ওর ছোট ভাইটা বাসা দেখছে, তখন ওকে বলতেছিল যে তোকে যে রাকিব নিয়ে গেল দুপুরে, কি কোথায় গেছে রাকিবের সাথে? তো বলছে একটা বাসায় গেছিলাম। চিনতে পারবি সে বাসাটা? এদিকে ওকে খোঁজাখুঁজি শুরু, কোথায় গেল। আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাবি ফোন দিয়ে বলতেছে, স্মৃতি তুমি যদি ঢাকায় থেকে থাকো, তুমি যদি কুড়িগ্রামে থাকো তাহলে ঢাকায় চলে আসো, আর যদি ঢাকায় থাকো তাহলে বাসায় চলে আসো, কারণ রাকিব অ্যাক্সিডেন্ট করছে, রাকিব হসপিটালে আছে। আমাকে ভাবি এভাবে বলতেছে, রাকিব অ্যাক্সিডেন্ট করছে, রাকিব হসপিটালে আছে, তুমি আসো, তোমার কথা বারবার বলতেছে। কিন্তু রাকিব তো আমার কাছেই শুয়ে আছে, আমি আর কি বলবো। তখন আমি বললাম যে ভাবি এখন আমি কিভাবে আসবো, আমি তো আসতে পারবো না, আমি তো এখন হোস্টেল থেকে বেরোতে পারবো না, কিন্তু তাকে ছাড়া তো আমরা রুমেই আসি। পরে ওরা রাত 12টার দিকে ওরা চলে আসছে, বাসা খুঁজতে খুঁজতে ওই ছোট ভাইটা বাসা দেখাই দিচ্ছে
রাত 12টাতে, সেই দিনই।
আচ্ছা, রাত 12টায় ওরা আসলো, এসে দরজার মধ্যে নক করতেছে। তো নক করতেছে, আমি বলছি কে, ও ঘুমাই গেছে, আমি ঘুমাইতে পারতেছি না। ও বলতেছে, আমি বললাম যে কে, পরে আমি বারবার বলতেছি যে কে কে, কথা বলে না। তো পাশের রুমের এক ছোট একটা মেয়ে ছিল, মায়া নাম, ও বলতেছে আপু আমি, একটু দরজা খুলেন। আমি বললাম এত রাতে কেন মায়া? তো বলতেছে একটু দরজা খুলেন না, দরকার আছে। ওদেরকে বলছে যে ওরা রাগ করে চলে আসছে, আমাদের ছোট ভাই বোন ওদেরকে নিয়ে যাবো, এসব বাসায় তো ওরা থাকতে পারবে না, এই কথা বলছে দিদি। ওরা কিন্তু আমার রুমটা দেখাই দিচ্ছে। আমি দরজা খুলে দেখি, দরজা মাত্র খুলছি দেখি যে ভাইজান আর কি, মানে ওর যে কাজিন, ওনাকে দেখার সাথে সাথেই আমি দরজা লক করে দিছি। উনি ধাক্কা মেরে দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু আমি দরজা লাগিয়ে দিছি। তো রাকিব লাভ দিয়ে উঠছে, কি হচ্ছে? আমি বললাম যে ভাইয়া বাইরে দাঁড়ায় আছে। ওর তো মানে পুরাই পাগল হওয়ার মতো অবস্থা, এমনিতে একটু ঘুমাইছিল মাত্র এই সময়, এই কেয়াস থেকে আসতে ওর একদম চিল্লা ছিল, এই কেয়াসকে আমাকে নিতে, আমাকে যদি মেরে নিতে পারো তো আমাকে নিয়ে যাও, এভাবেই চিল্লা ছিল। তো বাইরে থেকে আমার শাশুড়ি চিল্লাচ্ছিল, বাবা তুই বের হ, তুই আমাদের সাথে আয়, দেখ সব ঠিক আছে, না তোরা কিছু ঠিক করবি না, তোরা যদি ঠিক করতি তাহলে আমাকে ওভাবে আটকায় রাখবি না, তো আমাকে আটকায় রাখছিলি, আমি অনেক কষ্টে বের হয়ে আসছি, আমি আর বেরোবো না। কেয়াস খেতে এখানে মানে ও পাগলের মতো খালি চিল্লাচ্ছে, আমি তো এদিকে ভয়ে, আমি কখনোই এরকম সিচুয়েশনে পড়িনি, আমি ভয়ে পুরা কুকরায় একদম মানে আমি কাঁদতেও আর পারতেছি না। রাকিব শুধু আমাকে জড়াই ধরে আসছে, আমাকে এক হাত দিয়ে ধরছে, বলছে না আমি এখানে কোথাও যাবো না, কোথাও যাবো না, বলতেছে এই আমরা দুজনে এখানে সুইসাইড করবো, তুমি আমার সাথে সুইসাইড করতে রাজি আসো? আমি কি বলবো, আমি হ্যাঁ আমি রাজি আসছি, আমি ভয়ে আমি কি বলবো আমি বুঝতে পারতেছিলাম না। ও পরে কি করলো, আমাকে নিয়ে আমার ওড়না আমার টান দিয়ে খুলে ফ্যানের সাথে বাইরে ফেলছে, ফ্যানের সাথে বাইরে ফেলছে। তখন আমার শাশুড়ি তো একদম বাইরে তিল্লা তিল্লি করে উঠছে, পুরা মানে এলাকা চলে আসছে, কি হয়েছে কি হয়েছে, সবাই দরজার মধ্যে লাগতে মারছে, বলছে এটা করিস না তুই, এটা করিস না তুই, বের হওয়া আমরা ঠিক করতেছি। পরে রাকিব পরে আমি ওকে টান দিয়ে ধরিতে রাখো, দেখি কি হয়। ওপরে কি করছে, ওর ভাই বলে দিছে, ওর তখন ওর ভাইয়ের পুত্রে রাগ দিয়েছে, এই কুত্তা তুই বলে দিছিস তাই না, একদম গিয়ে কাছের জানালা সেটার মধ্যে ঠাস করে একটা ঘুষি মারিয়ে ওটা ভেঙে ফেললো। পরে এভাবে আর কি ওরা একটু মানে ওটা মেনে নিতে পারতেছিল না, তখন ওরা বলতেছিল যে আচ্ছা ঠিক আছে চলো তোমাদেরকে মেনে নিলাম, তোমরা বাসায় এসো। বাসায় নিয়ে যাওয়ার পর আমার জাপান গার্ডেনে আমরা চলে আসলাম, তখনই গেট টেট লক করে জাপান গার্ডেনে চলে আসলাম। জাপান গার্ডেনে এসে ওরে কি করলো, আমাকে রাকিবের কাছেও যাইতে দিচ্ছে না, রাকিবকে আলাদা করে রাখবো, আমাকে আলাদা করে, রাকিবটা এক কথা না আমাকে ছেড়ে সে কোথাও থাকবে না, আমার হাত ধরেই সে বসে থাকবে। এখন আমি তো ওদের ফ্যামিলিতে আমি একটা কথাও বলতে পারতেছি না, একদিকে আমার বাপ মা, আমি যদি এখানে মরেও যাই আমার বাপ মা জানতেও পারবে না যে আমার মেয়ে কোথায় গেছে। তখন রাকিব আমাকে নিয়ে বসে আসছে, সারা রাত বসে আছি, মানে কেউই ঘুমাইতেছি না, চুপচাপ সবাই বসে আছি, বলতেছে যে সকালে রাকিবের কাকা উনি গ্রাম থেকে আসবে, মানে বড়বু উনি গ্রাম থেকে আসবে, গ্রাম থেকে আসলে একটা ফয়সলা হয়ে যাবে, আমার চাচাদের ফোন করা হয়েছে, ওরা আসবে ফয়সলা করা হবে। তো ঠিক আছে আমরা আছি সকালবেলা, ভোরবেলা মানে ৬টা মানে সাড়ে ৫টা হবে এরকম সময় ওর আব্বু এসে হাজির,
আবুধাবি থেকে
ওর আব্বু এসে হাজির। ওর আব্বুকে দেখে ও তো পুরাই মাথা খারাপ হয়ে গেছে, ওর আব্বু মানে মেরেই ফেলবে আজকে আমাদের। ওর আব্বু এসে ফার্স্ট টাইম রুমে ঢুকেই আমাকে মারার জন্য আসলো, ফার্স্ট টাইম আমাকে আসলো, এই এই মেয়ে কেন আমার রুমে, এই মেয়ে আমার রুমে আসবে কেন, এই মেয়ে কোত্থেকে আসলো, আমাকে ধরার জন্য আসলো। এবং আমাকে ধরার জন্য আসলো বলতে আমার অলরেডি চুল ধরে ফেলছে, মানে আমাকে মেরেই ফেলবে আজকে, আমার চুল ধরে ফেলছে। যখন চুল যখন ধরে ফেলছে তখন রাকিব একদম লাভ দিয়ে গিয়ে ওর আব্বুকে ধরছে, আব্বু এটা তোমার জন্য হয়েছে, তুমি কেন আমাকে বকা দিচ্ছিলে, তুমি কেন আমার উপর প্রেশার দিলে, আমি তো এখন এগুলো কিছুই করতাম না, এগুলো সব তোমার জন্য হয়েছে। তখন ওর আব্বু আর মানে বাপ ছেলের মাঝে একটা মারামারি শুরু হয়ে গেল, ইচ্ছা মতো ছেলেকে মারতেছে, ইচ্ছা মতো আমাকে মারার জন্য আসতেছে। তো ওই সময় ভাবি আর আমার শাশুড়ি ওরা দুজনে মিলে পরে আমাকে ছাড়ায় দরজা বন্ধ করে আমাকে রেখে দেয় যে তুমি এখানেই থাকো, আমার দেবরদের পাশে রেখে বসায় রাখলো। ওইদিকে কি হচ্ছে বাইরে আমি জানি না। কিছুক্ষণ পর সকাল ৭টার দিকে হবে, রাকিব এসে বলতে আমি তোমাকে ডিভোর্স দিব। ডিভোর্স দিবা, তো তোমার কোনো আপত্তি আছে? বললাম না। তো ডিভোর্স দেওয়ার পর তুমি কি করবা? আমি বললাম আমি কি করবো, আমি তো তোমাকে বিয়ে করছি, তুমি যদি আমাকে ডিভোর্স দাও তাহলে আমার মরা ছাড়া আর কোনো পথ নেই, আমি আমার বাপ মাকে ছাড়াই তোমাকে বিয়ে করছি, এখন আমি যদি এখান থেকে আমি কোথায় যাবো, আমি তো এখন মরা ছাড়া আমার আর কোনো গতি নেই। তো ও কাঁদতেছিল, ও তখন ওর বাবা মার সামনেই আমাকে জড়া ধরে কাঁদতেছিল যে তুমি মরেই যাও তাও ভালো, তবু আমি তোমাকে ডিভোর্স দেবো। ওকে যেটা বলা হয় ওর আব্বু ওকে বলে, তুই যদি এখন এই মেয়েকে ডিভোর্স না দিস আমি তোকে ওই মেয়েকে পুলিশের হাতে উঠাই দেবো, পুলিশরা ওকে রেপ করবে, তখন কি করবি? ও তখন ভয়ে বলে যে হ্যাঁ আমার তো কোনো পাওয়ার নেই এখানে, আর ও কেউ জানেও না যে ও এখানে আছে, ওকে যদি এখন মেরেও ফেলে কিচ্ছু করতে পারবো না। তো এভাবেই ওখান থেকে থাকি, পরে ওকে বলে যে কোথায় বিয়ে করছিস, কি করছিস আমাকে জানা। ও তখন বলে যে আমি কোথায় বিয়ে করছি, এই কাজে বেশি বিয়ে করছি। তখন বলে যে কাবিননামা দেখা, তো কাবিননামা নেই, বলে কাবিননামা এখনো দেয়নি, বিয়ে করছি পরশুদিন কাবিননামা কোথার থেকে পাবো, দেয় না। পরে বলে যে কাবিননামা তো অবশ্যই পেয়েছিস, কাবিননামা দে। পরে ও কাবিননামার একটা ফটোকপি ওর কাছে ছিল, ওইটা ওরা পেয়ে যায়। পাওয়ার পর ওই কাবিননামা নিয়ে ওরা সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। তো ওখানে যাওয়ার পর ওই কাজী আবার বুঝতে পারে ব্যাপারটা, বিধায় ওটা পুরোটাই ছিঁড়ে ফেলে, সেটা বলেছে আমার কাছে কিছুই নেই, আমি কোথা থেকে বিয়ে করাবো এই বাচ্চাদের, আমি বিয়ে করাইনি।
তো বাচ্চাদের ওর বয়স কত তখন রাকিবের, যখন এই ঘটনাগুলো হচ্ছে তখন বয়স কত?
তখন ওর বয়স 18।
ক্লাস আপনার?
আমারও, আমার তখন 18 হয়েছে মাত্র, 18 বছর এক।
তো দুজনে 18 ক্লাস ছিল?
আচ্ছা,
তারপর?
তো বলতেছে যে ওনারা গিয়ে বলতেছিল যে এই ছেলে বয়স হচ্ছে 12 বছর, ওনাকে বিয়ে করেছিল। তো উনি ভয় পেয়ে গেছে, তখন বাসায় এসে আমাদের সাথে সেই রকম ইস্যু করতে পারে। গ্রাম থেকে ওর চাচা আসছে, কিন্তু আমার ফ্যামিলি থেকে কেউই আসেনি, মানে আমার ফ্যামিলিকে জানানোই হয়নি ব্যাপারটা। আমার আব্বু এদিকে আমাকে হোস্টেলে আসতে নিতে, যে পরীক্ষা শেষ নিতে আসতে, এসে দেখে আমি নাই। তখন আমার ফ্রেন্ড বলছে যে ওকে রাকিব নিয়ে গেছে, ও বলে দিছে যে একা ও গেছে, যদি মেরেও ফেলে কেউ জানতে পারবে না, ও বলে দিছে। তখন আব্বু গিয়ে ফোন করার চেষ্টা করে, সব জায়গায় কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু নাম্বার তো সব অফ। আব্বু তখন মানে অনেক দিনে পড়ে, তখন আমার মা বলে যে একটা ডায়েরি করি আমরা, থানার মধ্যে ডায়েরি করে যে ওই ছেলে আমার মেয়েকে নিয়ে গেছে। এদিকে আমার চাচা আসে, এসে মানে ওর চাচা এসে জিজ্ঞেস করে যে তোমরা কি সত্যি বিয়ে করছো? বলে হ্যাঁ বিয়ে করছি। তখন মানে অনেক চেষ্টা করে ডিভোর্সের, তো বলে যে ঠিক আছে এখানে ঢাকার মধ্যে আমাদের তেমন পরিচিত নেই, আমরা থানায় নিয়ে যাই, থানায় নিয়ে যেয়ে আমাদের রাধারহাট থানা কুড়িগ্রামে ওখানে নিয়ে যেয়ে তোমাদের ই করব, ডিভোর্স ওখানে ডিভোর্স হবে। তো ওই রাতেই আমরা মাইক্রোতে করে যাওয়া শুরু করি, মাইক্রো নিয়ে আসে, মাইক্রোতে করে আমরা যাই। ও তার আগে একটা ঘটনা, সেটা হচ্ছে যে ওই বাসাতেই রাকিব কি করে সুইসাইড করার চেষ্টা করে, কি খেয়ে তাও আবার জর্দা, হাকিমপুরি জর্দা, পুরো এক বয়ম খেয়ে ফেলেও জর্দা খেয়ে ও সুইসাইড করবে। তো আমি যখন পাশের রুম থেকে শুনতে পাই, ওর সাথে আমার কোনো দেখা নাই, কোনো কথা নাই, আমি শুধু ওর ভাইদের কাছে শুনতে পেলাম যে ও জর্দা খেয়েছে। তো ও যখন জর্দা খেয়েছে এই কথা শুনছি, তো ও তাহলে মরে যাবে, আমি মরে যাবো। তো আমি কি করি, ওই যে ফুপি ছিল ফুপির জর্দা নিয়ে আমিও খেয়ে ফেলি। তো কেউই মরে না লাভের থেকে, ফুপির আর কি জর্দা খাওয়াই ক্যান্সার, ওনার জর্দা আমরা খেয়ে ফেলি সব। এই ছিল। তো যাই আমরা থানার মধ্যে নিয়ে যাই রাজাহাট থানায় আমাদেরকে এখান থেকে।
ওই সময়টাতে কি মরে যাওয়া, জীবনটাকে শেষ করে দেওয়া, এটা কোনো ব্যাপারই মনে হচ্ছে না নাকি?
হ্যাঁ, মানে আমি এই মুহূর্তে আমি ওকে ছেড়ে বাড়িতে গেলে আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই।
মানে বারবার রাকিবও উদ্যোগ নিতে যাচ্ছে যে কিভাবে নিজের জীবনটাকে শেষ করে দেয়া যায়, কিভাবে নিজেকে মেরে ফেলা যায়, আপনিও চিন্তা করছেন যে কিভাবে জীবন শেষ করে দেয়া যায়।
আমাদের
জীবন একটা যে এত মূল্যবান একটা বিষয়, মানে কিছুদিন আগেই মেঘলা ওই যে হাতিঝিলের লেক থেকে দুজন একসাথে, এই তো 7 দিনও মনে হয়নি একসাথে দুজন ঝাঁপ দিয়েছিল, ওখানে মেয়েটা মনে হয় বুকে যায়, এতই সহজ জীবন এটা। আচ্ছা যাই হোক, তা তো
বুড়ো আমি কি বলবো, ওই সময় মানে এমন লাগতেছিল যে আমি যাকে এত ভালোবেসে বিয়ে করলাম ওর সাথে, কিন্তু আমার যদিও রিলেশন।
তারপর আপনি মাইক্রোতে করে বলছিলেন যে আপনি কুড়িগ্রামে দিকে রওনা দিলেন, তারপর
কুড়িগ্রামে গেলাম। কুড়িগ্রামে যাওয়ার পর ওখানে ওসিকে উঠাইলো, মানে আমার শ্বশুর ডাকতেছে, মানে একদম ভোরবেলা আমরা গিয়ে পৌঁছেছি, উনি গিয়ে ডাকলো যে বলো যে এমপির লোকজন আসছে, মানে আমার যে ওর যে চাচা আছে চাচার বিয়াই হচ্ছে আমাদের এলাকার এমপি। তখন বললো যে এমপির বিয়াই আসছে, বলো ওকে ডাকে। তো আমি মনে করছি যে আমার এখনই আমার ডিভোর্স হয়ে যাবে, আর আমার যদি ডিভোর্স হয়, আমার পুরাই চিন্তা ছিল আমার যদি ডিভোর্স হয় তাহলে আমি এখান থেকে বের হয়ে বাড়িতে গিয়ে সুসাইড করবো।
আবার সুসাইড, ভালোবাসা প্রেম করে এদের জীবন মনে হয় 4-5টা নাকি, বা জীবনের মূল্য এত কম, চাইলাম শেষ করে দিলাম, কত ভাবে জর্দা খেয়ে ফেলতেছে গরুর মতো, এক বয়স জর্দা নাকি খেয়ে ফেলছে, আর একজন আবার শুনলো, শুনে সে কনফার্ম হয়নি যে আদৌ ঘটনাটা ঘটছে কি ঘটেনি, সেও এক বালতি নাকি এক বয়ম হোয়াটএভার এক বয়ম জর্দা খেয়ে ফেলতেছে, একটা ফানি জায়গাতে চলে গেছে এদের কাছে জীবনটা। এনিওয়ে, তারপর আমি আপনার মন, আপনার মানসিকতা, আপনার ইমোশন, সবার প্রতি সবকিছুর প্রতি পূর্ণ শ্রদ্ধাবোধ রেখেই কথাগুলো বলছি, যে জীবনটা এত ঠুনকো জিনিস না, আর জীবনটা তো ঠুনকো জিনিস হবার কথাও না।
পরে থানাতে যাওয়ার পর অর্থী সাহেব ওনার সাথে আলাদা ভাবে কথা বললো, আমার শ্বশুরের সাথে, আমার শ্বশুর মানে পুরাই বলতেছিল ইনি আমার ছেলেকে ফাদারটা দেয় বিয়ে করছে, এখন এটা যেভাবে পারেন আপনি করে দেন, মানে কি কথা হয়েছিল যতদূর সম্ভব ওনাকে টাকা দিতে চাইছে, যে আমি টাকা দিচ্ছি কত টাকা লাগে আপনার এটা ই করে দেন। তো বলতেছিল যে আসলে বিয়ে তো হচ্ছে এমন একটা জিনিস, ওরা যদি বিয়ে করে ফেলে তাহলে তো ওরা ওরা ছাড়া কেউ ডিভোর্স দিতে পারবে না, এটাকে আমার ক্ষমতা নেই। তো তখন আমাদেরকে ডাকবে,
যেহেতু আপনার কথা অনুযায়ী যে 18 প্লাস আপনারা দুজনই তখন
এটাই, তো আমাদেরকে পরে ডাকলো, ডেকে বলতেছে যে তুমি কি বিয়ে করছো? তো বললাম যে হ্যাঁ আমরা বিয়ে করছি। কবে বিয়ে করছো? তো বললাম যে এ তারিখে বিয়ে করছি। পরে বলতেছে তোমাদের কাছে কোনো ডকুমেন্ট আছে? বললাম যে হ্যাঁ ডকুমেন্ট আছে। তো পরে উনি বললো যে কাবিননামা দেখাও দেখি। তো আমার শাশুড়ি আমার কাছে অনেকবার জিজ্ঞেস করছিল যে কাবিননামা কোথায়, কাবিননামা কোথায়। তো আমি বলি যে কাবিননামা কি, আমি তো বুঝি না, আমি আসলেই জানতাম না যে কাবিননামা কোনটা। তো রাকিব আমাকে একটা নীল একটা পেপার দিয়ে বলছিল এই পেপারটা তুমি সবসময় লুকায় রাখবে, এটা কারো হাতে যেন না পড়ে। তো আমি ওই পেপারটা আমার ব্যাগে ছিল, যখন ওদের বাসায় আসছি তখন ওই ব্যাগটা আমার সাথে ছিল। তখন আমার মনে হলো কাবিননামা তাহলে তো এটাই, তখন আমি ওইটা নিয়ে বাথরুমে ঢুকে একদম মানে আমার লুকায় রাখছি একবারে ভালো করে। তো ওরা অনেক সার্চ করছে আমাকে পায়নি। ওই ওখানে যাওয়ার পর আমাকে যখন ওসি জিজ্ঞেস করলো যে মা তোমরা কি সত্যি বিয়ে করছো, বলে হ্যাঁ, বলে যে এই ছেলের নামে তো ডায়েরি করা আছে, তুমি ওই ছেলে যে তোমাকে নিয়ে গেছে এটা ডায়েরি করা আছে, তুমি চাইলে আমরা ওকে এখনই অ্যারেস্ট করতে পারি। আমি বললাম যে না, ও আমাকে নিয়ে যায়নি, আমরা দুজন ইচ্ছে করেই চলে গেছি। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তো তোমরা কি বিয়ে করছো? হ্যাঁ বিয়ে করছে। তাদের নামে দেখাইতে পারবো? হ্যাঁ দেখাইতে পারবো, দেখাও। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আমি একটু বাথরুমে যেতে হবে। বের করে এনে দেখাইলাম। তো উনি দেখে বলতেছে যে তোমরা কি এখন ডিভোর্স দিতে চাও, তোমরা কি ডিভোর্স দিতে চাও? আমি বললাম না আমি ডিভোর্স দিতে চাই না। ওকে জিজ্ঞেস করছে তুমি কি ডিভোর্স দিতে চাও, বলে না আমি ডিভোর্স দিতে চাই না। এখন ওর বাবা তো পুরো টাস্কে ফিরে গেছে যে আমাকে ঢাকায় বলে আসলো ডিভোর্স দিব, এখানে এসে বলতেছে যে না ডিভোর্স দিব না। ওর বাবা তখন সাথে সাথে বললো কি যে ও আমার ছেলে না, ওকে আমি আর ছেলে হিসেবে মানি না, ওকে ও আমার ছেলে না, ও যেন আমার সামনে আসে না। তো আমার তখন ওসি বলতেছে আপনি তাহলে ছেলে ছেলের বউকে নিবেন না, বলেন না কিসের বউ কিসের ছেলে, ও আমার ছেলেই না, এভাবে পুরো অসুখ। তো রাকিব এর ব্যাপারটা অনেক কষ্ট পায় যে আমি না ভুল একটা করেই ফেলছি, তাই বলে আমাকে অস্বীকার করবে? আচ্ছা ঠিক আছে, যদি অস্বীকার করেই তো আমি যেদিন প্রতিষ্ঠিত হবো সেদিনই ওদের সামনে আসবো। তো এইভাবেই পরে আমার বাবা মাকে ডাকে, আমার বাবা মাকে ডেকে বলতেছে যে আপনার আপনার মেয়ে এটা করছে, আপনারা কি মেনে নেবেন? আমার বাবা বলে না মেনে নেব না। তখন আমি আমি জানি আমার আব্বুকে যদি আমি আমার আব্বু আমার কান্নাকাটি দেখলে ঠিকই মেনে নেবে। আমি গিয়ে আমার আব্বুর পা ধরে কান্না শুরু করে দিই। আমি প্লাস রাকিব আমরা দুজনে মিলে আব্বুর পা ধরে অনেক কান্নাকাটি করি। পরে দেখা যায় যে ওরা মেনে নেয়, আব্বু বলে যে ঠিক আছে আমার মেয়ে যেহেতু ভুল করছে আমি মেনে নিচ্ছি, কিন্তু কথা দিতে হবে তোমরা দুজনেই প্রতিষ্ঠিত হবে। তখন আমাদের নিয়ে গ্রামের বাড়িতে মানে আমাদের বাড়িতে চলে যায় থানা থেকে। থানায় গিয়ে মানে থানা থেকে বাড়িতে যাওয়ার পর ওখানে আমার শ্বশুর তখন আমাদের বাড়ির পাশাপাশি ছিল, কিন্তু এর মাঝে আমাদের বাড়ি অনেক দূরে নিয়ে আসছে, মানে রাজারহাটে চলে আসছে, আগে ছিল কুড়িগ্রামের সদরেই। পরে তখন বাড়িতে আসার পর ওইদিকে আমার শ্বশুর গ্রামের বাড়িতে গিয়ে আমার দাদা বাড়িতে এক প্রকার হামলা চালায়। হামলা বলতে এরকম যে এই ওই বাড়ির কেউ যেন আমার রাস্তা দিয়ে না হাঁটে, হাঁটলে তার আমি পা ভেঙে দেবো, এটা করবো সেটা করবো, বাড়ি জ্বালাই দেবো, আগুন জ্বালাই দেবো, এরকম মানে আমার চাচাদের উপর শুরু করে দেয়। চাচাদের উপর মানে সেই রকম প্রেশার যে ওই বংশের কেউ যেন আমার রাস্তা দিয়ে যেতে না হাঁটে, এইভাবে ওরাই করে। করার পর পরে আমার আব্বু পরে কয়েকদিন আমরা থাকি আমাদের বাড়িতে, 7 দিনের মতো থাকার পর আমরা ঢাকায় চলে আসি, দুজনে মিলে ঢাকায় চলে আসি। ঢাকায় এসে ওই আমরা যে বাসাটায় ছিলাম সেই বাসাটা আবার ঠিক করে ওখানে আমরা থাকা শুরু করি। অনেক ভালোভাবেই সব কিছু চলতেছিল, ও একটা ভার্সিটিতে অ্যাডমিশন নিল, দুজনে পড়াশোনা স্টার্ট করলাম, ও টিউশনি করায় আমি টিউশনি করাই, দুজনে একদম মানে অনেক ভালোভাবে চলতেছিল। এর থেকে মানে খারাপ লাগতো, মাঝে মাঝে খারাপ লাগতো যে আব্বু আম্মুর কাছে একটু যাইতাম, কিন্তু ও বল আমি এবার চিন্তা করতাম যে আমি যদি যাই আমার বাবা মার কাছে আমি যাচ্ছি, ওর বাবা মার কাছে যাইতে পারতাম না, থাক আমিও যাবো না, মানে অনেক কান্না আসতো, কিন্তু পারতাম না যে ও কষ্ট পাবে। ওদের কাছে একটু যে থাকতো কিন্তু আমার সামনে কখনো কাটতো না।
Oh,
বলো বন্ধু আমার কেহ না।
ও দেখা যেত যে যখন টিউশনিতে যাইতো, টিউশনিতে যাওয়ার আগে একটা বাইসাইকেল কিনছিল, টিউশনিতে যখন যাবে যাওয়ার আগে সব সময় আমি ছুরা পড়তাম, ছুরা পরে ওকে ফু দিতাম যাতে বিপদ থেকে উদ্ধার হয়, ওকে ফু দিতাম। ও দেখা যেত যে আমাকে জড়ায় ধরে আদর করে দিয়ে তারপর যেত। মানে এভাবেই প্রতিনিয়ত চলতেছে, এভাবে আস্তে আস্তে আমাদের ঈদ আসলো, রোজা হলো, কোরবানি ঈদ যখন আসছে, গত ঈদে মানে রোজার ঈদে বাড়িতে যাওয়া হয়নি, কোরবানি ঈদের দিন আমার ছোট বোন প্রচুর কান্নাকাটি শুরু করছে, তুই আসবি না, পুতোকে দেখি না, মানে প্রায় এক বছরের মতো ওদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই। পরে
বছর নিজেদের মতো করে ঠেকাতে আছেন, ভালো আছেন,
ভালো আছি।
আপনিও টিউশনে করান, সেও টিউশনে করায় এবং পড়ালেখা কন্টিনিউ করছেন, তাই তো? আপনি এবং সেও, অভাব আছে কিন্তু এমন অভাব না যে চলতে সমস্যা হচ্ছে, সব মিলিয়ে ভালো আছে।
হ্যাঁ, সব মিলিয়ে আমি অনেক ভালো
আছি। আর রাকিবের সাথে তার পরিবারের কোনো যোগাযোগ?
পরিবারের যোগাযোগ বলতে ওর আম্মু ফোন করতো আমাকে শুধু গালি দেওয়ার
জন্য। আচ্ছা, আর এমনি রাকিব সেখানে যেত না?
না।
আপনার সাথে আপনার পরিবারের যোগাযোগ ফোনে?
হ্যাঁ।
এক বছর পর ফাইনালি আপনি কুরবানি ঈদের সময় যাওয়ার
প্ল্যান করছেন? কুরবানি ঈদে বাড়িতে যাব। তো কুরবানি ঈদে বাড়িতে যখন গেলাম, তখন রাতের বেলা গেলাম, ওইদিকে আমার আব্বু গেছে গ্রামের বাড়িতে, আমার দাদি ওখানে থাকে, তার সাথে দেখা করার জন্য গেছে। ওখানে যাওয়ার পর ওনার সাথে, মানে আব্বুর কথা হিসেবে, ওনার সাথে জোর করে এক প্রকার সিগনেচার করে নেওয়া হয় যে তুই তোর মেয়েকে ডিভোর্স দিয়ে দেওয়াবি। তো আব্বু বলে যে আমি এটা কিভাবে দেওয়াবো, এটা তো সম্ভব না।
এটা রাকিবের বাবা এই অ্যারেঞ্জমেন্টটা করে ওই বাসাতে, তাই তো?
ওই বাসাতে। তো মানে এক প্রকার জোর করে সিগনেচার দেওয়ানো হয় যে ঠিক আছে। তো আব্বু বলে যে ঠিক আছে, যদি রাকিব আমার মেয়েকে ডিভোর্স দেয় আমি কখনোই কিছু করবো না, কারণ সম্পূর্ণ ওর উপরে, ও যদি ডিভোর্স দেয় তো দিবে। তখন ওরা বলে কি ঠিক আছে, রাকিব এসে আমাদের গ্রামে বলে যাবে যে রাকিব সিজিকে বিয়ে করছে, এখানে তোদের কোনো হাত নেই। তো বলে যে ঠিক আছে, রাকিবকে ডাকেন আসুক। তো ওই দিনই আমরা আবার বাড়িতে আসি। তো ওই দিন কথাবার্তা হওয়ার পর আমার আব্বু বলতেছে বাবা তুমি একবার ওই বাড়িতে গিয়ে জাস্ট এই কথাটা বলে আসো। তো কোরবানি ঈদের পরের দিন সেটা, ও ওখান থেকে যাবে, ও বলতেছে যে আম্মু মাংস রুটি বানাইছে, ও খেয়ে বলতেছে কি আমি কিন্তু মাংস রুটি খেয়ে গেলাম, দুপুরে এসে একসাথে খাবো বলে ও গেল ও বাড়িতে। ওই বাড়িতে আব্বুর সাথে মোটরসাইকেলে করে গিয়ে ওখানে মিটিং এর কথা বলে, মিটিং হয়েছে মোটামুটি, ওকে জিজ্ঞেস করছে তুমি নাকি বিয়ে করছো, বলে হ্যাঁ আমি বিয়ে করছি, সেদিকে আমি বিয়ে করছি, আমার ইচ্ছায় বিয়ে করছি, এখানে কারো কোনো হাত নেই, আমার বাবা মামা আমাকে মেনে নেয় নি, বিধায় আমি গ্রামে আর আসিনি। গ্রামবাসীকে সবাইকে এভাবে বললো। তখন ওর চাচা ওকে বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সবাই যান, আমরা চাচা ভাতে জানি একটু কথা বলবো। তো এই কথা বলার জন্য ওকে ভিতরে নেয়, বাসার ভিতরে নেয়, বাইরে থেকে ভিতরে নেয়। তো এক এক করে সবাই চলে যায়। আব্বু বলে যে আমি কি করবো, আমি কি ওকে খেয়ে আসবো না কি করবো, এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমি তখনও খাইনি, কেউই খাইনি, যে ও আসবে একসাথে খাবো। তো ও সন্ধ্যাবেলা আমাকে ফোন করে বলতেছে খাইও না আমি কিন্তু আসতেছি। তা বললাম ঠিক আছে আসো। তো বলতেছে কি আমি কথা বলে তারপর আসতেছি। তো আমি ফোন দিচ্ছি, ও ফোন কেটে দিচ্ছে, বলতেছে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, কথা শেষ করে ফোন দাও। ওদের সাথে কথা হয়ে হঠাৎ করে আটটার দিকে দেখি ও ফোনে সুইচ অফ, ফোনে সুইচ অফ। আমি তো মানে পুরো পাগল হয়ে গেছি, অফ কেন, সুইচ অফ কেন? আমি ওর কাকাকে ফোন দিই, বড় চাচা ওনাকে ফোন দিই, যে বলি যে বড় বউ রাকিব কোথায়? তো বলতেছে ও তো ঢাকায় চলে গেছে মা। আমি বলছি, ও আবার ওর বাড়িতে বলছে যে আমি তো সেই থেকে বাড়িতে রেখে আসছি, মানে গ্রাম ঢাকায় রেখে আসছি, আপনাদেরকে শুধু এই কথা বলার জন্য আমি সেটিকে ঢাকায় রেখে আসছি, আমাকে আজকে রাতেই ব্যাক করতে হবে, ও একা আছে। তো আমাকে বলতেছে, আমাকে এর আগে মেসেজ করে বলছে যে আমি এই কথা বলছি। তো আমাকে পরে বলতেছে যে তুমি তো ঢাকায়, তাই না? আমি বললাম যে হ্যাঁ আমি ঢাকায়, রাকিব করি তো, ও তো থাকতে চায় না, ও বললো যে ও রাতেই ব্যাক করবে। তো আমি বললাম ফোনের সুইচ অফ কেন করবো? পরে বলতেছে কি ফোনের সুইচ অফ সম্ভবত চার্জ নাই। তো আমি এইভাবেই চুপচাপ আসি যে ফোনের চার্জ নেই, ফোনের চার্জ নেই। কিন্তু আব্বু বলতেছে যে মা আমি ওকে বাড়িতে রেখে আসছি, আমাকে ওরা বের করে দিচ্ছে, বলছে তুই যা, ও এখন যাবে। আব্বু মোটরসাইকেল নিয়ে রাস্তা দিয়ে আসতেছিল, পুরো রাস্তায় মানে আব্বুকে ফলো করে একটা মাইক্রোবাস আব্বুকে ফলো করে আসছে, এমন মাইক্রোবাসে পুরো মাস্তান দিয়ে ভরা। তো আব্বুকে নিয়ে আসলো, আব্বু বাড়িতে এসে পরে বলতেছে যে এই ঘটনা। তো আমি তো কান্নাকাটি করে উঠছি যে ও কই, ও আসলো না কেন, আসলো না কেন? তো ভোর পাঁচটার দিকে রাকিব আমাকে ওই নাম্বার না আরেকটা নাম্বার দিয়ে ফোন দিল, ওই ফোনটাও সবসময় ওর কাছে লুকায় রাখতো। ওই ফোন দিয়ে ফোন করে আমাকে বলতেছে যে আমাকে একটা মাদকাসক্ত কেন্দ্রের মধ্যে আমাকে নিয়ে আসছে। কোথায়? আপু বলতেছে যে এটা হচ্ছে রংপুর, রংপুর স্নেহা মাদক, স্নেহা মাদকাসক্ত কেন্দ্র। আমি এখানে আসছি, তুমি পারলে কাউকে নিয়ে এসে আমাকে এখান থেকে নিয়ে দাও, এরা আমাকে এখানে পাগল বানাবে। আমি তো এই কথা শুনে মানে স্বাভাবিকভাবেই আমি পুরো পাগল, এমনিতেই সারাদিন কিছু খাই নাই ওই দিন থেকেই। পরে আমি আমার মামাদের বললাম, তখন আমার মামা বললো যে ঠিক আছে আমি আসতেছি। মামা ওখানে রংপুরে চাকরি করতো আর্মিতে, উনি গেল, উনি গিয়ে ওখানে ওকে খোঁজার চেষ্টা করলো, তখন বললো কি যে হ্যাঁ আসে, তখন উনি বললো যে হ্যাঁ রাকিব আসে এখানে। তো পরে বলতেছিল যে রাকিবের সাথে কথা বলবো, আমি প্রশাসনের লোক আসছি কথা বলবো ওর সাথে। তো বলছে এটা তো কোনো পারমিশন নেই, ওরা আপনার গার্জিয়ানের মধ্যে এই নাম নাই যে আপনি এসে দেখা করতে পারবেন। এ কথা বলে ওকে ওখান থেকে মামাকে বের করে দেয়। তখন বলে যে আপনি কিভাবে জানেন রাকিব এখানে আসে, কারণ রাকিব আমাদের ফোন করে বলছে। এই ওরা জেনে গেছে যে ওর কাছে একটা ফোন আছে, ওর কাছে ফোনটাও কেড়ে নেয়। নেওয়ার পর আমি সন্ধ্যাবেলা লোকজন নিয়ে ওখানে যাই, মামারা গিয়ে দেখে পুরা ওই ক্যাম্প মানে ওদের যে কেন্দ্রটা আছে পুরাটাই তছনছ করে খুঁজে ওকে পায় না, ওরা ওখান থেকে ওকে সরাই ফেলে। এবং ওখানে ওরা এই কথা কন্ট্রাক্ট করে যে ওকে পাগল বানাই দিবে বা ওকে 15 দিন ধরে রাখবে, ওনাকে 5 লাখ বা 3 লাখ টাকা দেওয়া হবে। তো এভাবেই ওকে ধরে রাখে। পরে আমি ওর কোনো খবর পাই না, আমি ওর কোনো খবরই পাচ্ছি না, ওর ফোন নাই কিচ্ছু নাই, মামারা বলতেছে ওখানে ও নাই। এদিকে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে মাস্তান দিয়ে আমাকে উঠায় নিয়ে যাওয়ার জন্য লোক পাঠানো হচ্ছে। আমি কোনো সময় দেখা যায় যে ধানের মাথার মধ্যে লুকায় আসি, কোনো সময় পাশের গ্রামে পাশের
মানে কি লোকজন আসছে প্রায় ধরার জন্য,
মানে রাতের বেলা হুট করে মোটরসাইকেল চলে আসলো,
কয়টা
দু তিনটা মোটরসাইকেল আসলো, এসে বাড়ি ঘেরাও,
হ্যাঁ ঘেরাও করে
ঘেরাও করে আব্বুকে জিজ্ঞেস করতেছে আপনার মেয়ে কই, আপনার মেয়ে কই, জিজ্ঞেস করতেছে আমার মেয়ে তো ঢাকায়। এই এভাবেই চলতেছে
কথা। আপনি তখন লুকায় যান?
আমি তখন লুকাই, আমি তখন আমাদের বাড়িতে কোনোভাবেই থাকি না। তারপর আমি যখন আমার নানা বাড়িতে থাকতাম, নানা বাড়িতে একটা মানে কি বলবো ওটা স্টোর রুমের মতো ইউজ হতো, সেই রুমে আমি আমার লুকাই ছিলাম। ওই রুমে লুকাই থাকা অবস্থায় মানে গ্রামের মধ্যে কিছু শয়তান লোক থাকে না, ওরা বলে দিচ্ছে যে এখানেও আসে। আমি একদিন আমি ঘুমাইতাম না, আমি ও যেদিন থেকে গেছে ওই দিন থেকে খাইতাম না,
এরকম দিনের পর দিন চলতেছে।
এবং দিনের পর দিন
এটা শেষ কিভাবে হলো তাহলে এই পরিস্থিতি?
একদিন একদিন হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসে মাদকাসক্ত কেন্দ্রের মধ্যে, মাদকাসক্ত কেন্দ্রের মধ্যে একটা ছেলে ছিল যে ভালো হয়েছে সুস্থ হয়ে বের হবে, কারণ ও কন্টিনিউ ওখানে কান্না কান্না করতো আর নামাজ পড়তো। তো আমাকে ওকে নাম্বার দিয়ে বলে যে এটা আমার ওয়াইফের নাম্বার, আমি কোনো নেশাগ্রস্ত না, আমাকে এখানে আটকায় রাখা হয়েছে, তুমি এই নাম্বারে একটু ফোন করে বলে দিবা, ও যাতে টেনশন না করে, আমি এখানে আসি ভালো আছি, তুমি শুধু ওকে বলবা আমার জন্য যেন দোয়া করে আর সব ঠিক হয়ে যাবে, আমি ওর আসি ওই থাকবো। তো ওই ছেলে আমাকে ফোন করে বলতেছে আপনি কি স্ত্রী? হ্যাঁ। পরে বলতেছে যে আপনার হাজবেন্ড রাকিব ও ওখানেই আছে, কোনখানে আছে ওখানে আছে, আপনি যদি পারেন একবারে ওকে বের করেন, না হলে ওখানে কোনো প্রকার শব্দ দিয়েন না যে আপনারা আসতেছেন, তাহলে ওকে আবার সরাই ফেলবে, ও ওখানেই আছে, আমার কথা তখনই বলবেন না, তাহলে আমার অনেক প্রবলেম হবে। তো আমি এই কথাটা শোনার পর আমি তো মানে গুরু আপনি বিশ্বাস করবেন না, আমি ওই দিন শুনছি আমি 13 দিনের দিন, এবং ওই 13 দিন ধরে আমি না খাওয়া, শুধু রোজা রাখছি, ভাত খেতেও না করছে, আমি কোনো ভাত খাইনি, রাকিব বলছিল যে একসাথে দুপুরে এসে ভাত
খাবে, সেটা ঈদের পরের দিনের কথা,
আমি সেদিন থেকে আর ভাত খাইনি।
বলেন কি কোন দেশে তেমনি আছে, আমি কি বুড়া হয়ে গেলাম যে সব আবেগ আমাকে স্পর্শ করতেছে না, নাকি এটা অন্য নাকি অন্য গ্রহের ভালোবাসা প্রেম চলে এসেছে, যেটা মঙ্গল মানে পৃথিবী গ্রহে ঠিক সাদুজ্য না বা সাদৃশ্যপূর্ণ না। সে বলে গেছে ঈদের পরের দিন, কোরবানি ঈদের পরের দিন যে মাংস দিয়ে ভাত খাবো, সকালে খাইছিল রুটির সাথে মাংস, দুপুরে মাংস দিয়ে ভাত খাবো, দিয়ে তো চলে গেল সে মিটিং এ, তারপর থেকে 13 ডেজ সে এরকম ভাবে বিভিন্ন জায়গাতে আটকে রাখলো সেই রিহ্যাব সেন্টারে, আর এই 13 দিন আপনি খাননি, বিভিন্ন ভাবে রোজা থাকতেছেন,
আমি কন্টিনিউ পানি টানি খেয়ে নামাজ পড়তেছি এবং সারা দিন রোজা, রাতের বেলা শুধু ইফতার করার সময় একটা স্কুলের বিস্কিট গুলো, সেই বিস্কিট একটা খেতাম, আর সেই সময়টাকে যেহেতু দুটো বিস্কিট খেতাম, এর বেশি আমাকে কেউই খাওয়া দিতে পারে নাই। অনেকভাবে রিকোয়েস্ট করছে, খাওয়াতে পারেনি। দেখা যেত যে আমি খাই না জন্য আম্মু না খেয়ে আব্বু না খেয়ে ওরাও রোজা রাখতেছে, কিন্তু ওদের তো সংসার আছে।
হয় আমার কিছু ব্রেক নেওয়া দরকার, বা মানে লম্বা ব্রেক, এই ব্রেক না যে দুই একটা গান বাজা বিক্রি তারপর আবার ফিরে আসলাম। আমি বলছি লম্বা ব্রেক নেওয়া উচিত ভালোবাসার বাংলাদেশ থেকে, যাতে করে এই ধরনের ইমোশনের সময় আমিও ঠিক সেইভাবে রিয়্যাক্ট করি, কারণ আমার অনুভূতি তো আস্তে আস্তে ভোঁতা হয়ে যাচ্ছে, কারণ এই ঘটনাগুলো সামনে এত বেশি বেশি করে পড়তেছে আমি, তাই না? কারণ ব্যাপারটা ইউ ক্যান থিঙ্ক, ক্যান ইউ ইমাজিন বাই ইয়োরসেলফ যে একটা মানুষ এরকম পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে।
অ্যাকচুয়ালি এটা ইমাজিন করতে চাইও না, এটার সাথে আমি মানে আমি নিজেকে অ্যাডজাস্ট করতে চাই না, এটার মধ্যে পড়তেও চাই না এইরকম করে। এটা কেমন, ওকে ফাইন, কিন্তু ওখানে যে একটা মামা ছিল উনি রাজনীতি করতো।
আমার বন্ধুরা কি বলে দেখি, কিছু টেক্সট নেই।
This track was downloaded from fusionbd.com.
Right. অনেক বন্ধুই আছেন আমাদের সাথে এবং এসএমএস করছেন, কমেন্ট করছেন। আর বন্ধু আপনাকে বলছি, আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আর এসএমএস করবেন। আর তার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16660 এই নাম্বারটিতে। এবং আমি জানি যে আমাদের অতিথি বন্ধুরা যারা এসেছেন এবং আজকে যে বন্ধু এসেছেন স্মৃতি আপু, তার মতো আপনি আপনার জীবনের যে কথা আছে, জীবনের ভালোবাসার গল্প স্পেশালি, সেই গল্পটাই আপনি শেয়ার করতে চান আপনার অন্যান্য বন্ধুদের কাছে। এবং এর জন্য আপনাকে এখানে আসতে হলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এসএমএস। তো এসএমএস এর নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16660 এই নাম্বারটিতে। আর ফেসবুকে তো আপনি কানেক্টেড আছেনই আর জানেন আমাদের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটা। তারপর জানিয়ে দিচ্ছি আরো একবার, www.facebook.com/ঢাকা FM 90.4, এটি হচ্ছে আমাদের ঢাকা FM এর অফিসিয়াল ফ্যান পেজ। তো এখান থেকে এসে আপনি লাইক করবেন আমাদের এই পেজটিকে এবং আমাদের যে পোস্ট আপলোড করা হয়েছে সেই পোস্টে লাইক করবেন এবং কমেন্টস করবেন, এবং যদি চান আপনি এই পোস্টটি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। ওকে, আমাদের সাথে যুক্ত আছেন ফেসবুকে কাঞ্জুল ইসলাম জীবন, লিখেছেন যে আমিও বুঝতে পারছি না কেন ওরা সুইসাইড করতে চায়, ওদের কি আমার চেয়েও বেশি কষ্ট? গুরু জানেন আমি যাকে মন দিয়ে ভালোবাসতাম সে আমাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসত, সে আজ মৃত, 4 বছর হলো সে মারা গেছে, আমি কি মরে গেছি? ওদেরকে বলেন আমার এই ঘটনাটা দেখে বা আমার ঘটনাটা পড়ে নিজেদেরকে একটু শান্ত হতে, আর আত্মহত্যা করা তো মহাপাপ। ওকে, এন্ড আলামিন নীরব লিখেছেন যে উপযুক্ত না হয়ে বিয়ে না করলে অনেক ধরনের ব্যারিয়ার্স এর সামনে আসতে পারে। এবং রকিবুল হাসান রাহাত লিখেছেন স্মৃতি অল দা বেস্ট আপনাকে। এন্ড রাজু আহমেদ জানিয়েছেন যে জীবন অনেক বড়, সামান্য বিষয়ে সুইসাইড করা বা সুইসাইড করার মতন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। সোহেল আহমেদ লিখেছেন যে ধীরে ধীরে মনে হচ্ছে কালো মেঘ আকাশে জমছে, গল্প শুনে মনে হচ্ছে। অ্যান্ড নূর ইসলাম লিখেছেন যে আপনার মেবি বিয়ে করাটাই ভুল হয়েছে কারণ বাবা মা তাতে রাজি ছিলেন না। সাজিদ খান জানিয়েছেন আপু শেষ পর্যন্ত কি হবে কি হবে, উনি কোয়েশ্চেন করেছেন। অ্যান্ড এইচ এম সাইফুর লিখেছেন যে উনিও সেম কথাটাই লিখেছেন যে আপনার বিয়ে করাটা একদমই ঠিক হয়নি। এবং সবুজ উত্তরা থেকে আমাদেরকে এসএমএস করেছেন যে স্মৃতি আপুর গল্প শুনে মনে হয় জীবনের গল্প শুধু গল্পই নয়, এটা বেঁচে থাকার মাঝে সুখ দুঃখের, ভালো লাগার, ভালোবাসা অনুভূতি। ওকে, এন্ড আশরাফুল রহমানও আছেন, লিখেছেন যে ভালোবাসা আছে বলেই আমরা আজ বেঁচে আছি, ভালোবাসা আছে বলে আমরা দুঃখ ভুলে হাসতে শিখি, ভালোবাসা আছে বলে আজ ওই পূর্ব আকাশে সূর্য ওঠে, ভালোবাসা তুই তো ছিল চেনা কেন এত দুঃখ দিতে ভালোবাসিস। খুবই চমৎকার আশরাফুল, ওকে আশরাফুল রহমান। পারদেস লিখেছেন যে মেঘলা আপুর শীতের মধ্যে বসে অনেক কষ্ট করে স্মৃতি আপুর গল্প শুনছি, আমার মনে হয় আজকে স্মৃতি আপুর গল্পটা অনেক ভালো হবে, গল্পটা শুনতে আমার খুব ভালো লাগছে। কিন্তু একটা জিনিস আছে, উনি অভিযোগ করেছেন যে ওনার ভালো লাগে না আমি কেন তার এস এম এস বা কমেন্টস পড়ি না। অ্যান্ড মোহাম্মদ সেলিম খান লিখেছেন ভালো লাগছে কিন্তু মনে হচ্ছে অবস্থা খারাপের দিকে যাচ্ছে। জাহির হাসান জাসমিন বলেছেন যে আপু আমার মনে হয় তার জীবনে অনেক কষ্ট আছে। অ্যান্ড মনসুরুল হক লিখেছেন নারায়ণগঞ্জ থেকে যে আমি এসে নারায়ণগঞ্জ থেকে শুনছি, ওকে আমার অনেক ভালো লাগছে। অ্যান্ড মোহাম্মদ মুশারফ লিখেছেন আপু কি
আপনি আজকে স্টুডিওতে কষ্ট নিয়ে আসলেন। অ্যান্ড সুমনা আছেন আমাদের সাথে ঢাকা মুগদা থেকে, লিখেছেন যে স্মৃতি আপু তোমার ভয়েসটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে গল্পটা, বা শেষ পর্যন্ত কি হবে এটা আমি বুঝতে পারছি না। অ্যান্ড রামিসা আছেন উত্তরা থেকে, লিখেছেন যে আপু তোমাকে শুনতে খুবই ভালো লাগছে। ওকে, এবার জানি না শেষটা আমাদের কতটুকু কষ্ট দেবে বা কতটুকু সুখ দেবে কিছু বুঝতে পারছি না। অ্যান্ড মারুফা বেগম লিখেছেন যে স্মৃতি আপুর শুরুটা ভালো লেগেছে, শেষটা কেমন হবে এখনো ঠিক ভাবতে পারছি না। ওকে, আমাদের সাথে যুক্ত আছেন শেফওয়াত হোসেন ফয়সাল, আছেন সুমন শায়ান, আছেন মোহাম্মদ হাসান, আশিস আছেন, পারভেজ। ওকে, আরো অনেক নতুন বন্ধু যুক্ত হচ্ছেন আমাদের সাথে, তো আরো একবার দেখে নিন এই মুহূর্তে কে কে যুক্ত হলেন ফেসবুকে অ্যান্ড কমন এসএমএস পোর্টে। ওয়াহিদুজ্জামান মানিক আছেন, লিখেছেন যে ভালো লাগছে বাট কষ্ট লাগছে গল্প শুনে, ওনার ভালো লাগছে কষ্ট লাগছে দুটোই লাগছে, মিশ্র অনুভূতি। অ্যান্ড আছেন মোহাম্মদ ফয়সাল, আছেন এই মুহূর্তে আমাদের সাথে নীরব, হৃদয় খানও যুক্ত হয়েছেন, সময় হোসেন আমাদের সাথে আছেন, আছেন আলাউদ্দিন শ্রাবণ এবং ইমনও যুক্ত হয়েছেন, মুস্তাফিজ অপু যুক্ত হয়েছেন আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে, এবং আছেন তাহের রাজ, মনি জান্নাত, মিল্টন আহমেদ, রিয়াজ আহমেদ, নোবেল, শামসুল ইসলাম, আকাশ আর বন্ধু এই মাত্র যারা আমাদেরকে টিউন করলেন এবং যুক্ত হলেন তাদেরকে বলছি আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে আপনারই ফেভারিট অনুষ্ঠান প্রাণ আর ভালোবাসার বাংলাদেশ। এই মুহূর্তে আমি কথা বলছি মেঘলা আপনার সাথে, আর আমাদের সাথে আছেন গুরু এহতেশাম এবং আজকের অতিথি বন্ধু স্মৃতি, তার জীবনের গল্প স্বল্প শুনছি, তার ভালোবাসার কথা শুনছি, এবং অনেক বন্ধুই ইনভলভ হয়ে গেছেন এবং তাদের মতামত জানাচ্ছেন স্মৃতি আপুর গল্প নিয়ে। আর আপনাদেরকে বন্ধু জানিয়ে দিচ্ছি কিভাবে টেক্সট করবেন এবং আমাদেরকে কমেন্ট করবেন ফেসবুকে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ টি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনি যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আমি আরো একবার বলছি যে আমি জানি, আমরা সবাই জানি যে আপনার জীবনেও অনেক অনুভূতি জমে আছে, অনেক ভালোবাসার গল্প জমে আছে, তো সেই ভালোবাসার গল্পগুলোই আপনি শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে, জানিয়ে দিন পুরো বিশ্ব। তো সেই জন্য আপনি আমাদের এই প্ল্যাটফর্মে তো আসতেই পারেন, আর তার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে, আর সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং একবার না দুইবার না বন্ধু, আপনাকে এই এসএমএসটা অনেকবার করতে হবে। আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। তো অনেক বন্ধুর এসএমএস অ্যান্ড কমেন্টস পড়ে ফেললাম, সেই মুহূর্তে আমি চলে যেতে চাচ্ছি গুরু হিতেশামের কাছে।
সময়ের স্বল্পতার জন্য মেঘলা, অনেক সময় হয়তো যে কথাটা বারংবার বলার চেষ্টা করছিস তুই, যে যত বেশি সম্ভব আপনার লাইক এবং কমেন্ট দিন, যাতে করে তাদের মধ্যে থেকে সর্বোচ্চ দুইজনকে আমরা আমাদের ভালোবাসা বাংলাদেশের সাথে সংযুক্ত করতে পারি ওভার ফোনে। কিন্তু অনেক সময় কিন্তু ফোনটা নেওয়া হয় না, আমরা কথা দিয়েও কথা অনেক সময় রাখতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা বলতে পারিস। হয়তো ঘটনা প্রবাহ এমন দিকে চলে যায় যে আমরা চাইলেও হয়তো সেই সময়টা সংকলন করে উঠতে পারি না, কিন্তু আমাদের এটা মেনটেন করা উচিত। চলে যাচ্ছে আবার স্মৃতির কাছে।
১৩ দিনের দিন আমার কাছে ফোন আসে, পরে দুই দিন লাগে আমি আমাদের উপজেলা চেয়ারম্যান পরিষদের উপজেলা যে চেয়ারম্যান আসতে ওখানে আমি জানাই, ওনার নাম হচ্ছে বাপ্পি, ওনাকে জানাই, উনি পরে বলে যে আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু হাজবেন্ড লিগাল হাজবেন্ড আমি তোমাকে এটা হেল্প করবো। তখন উনি ওনার লোকজন নিয়ে সবকিছু নিয়ে পুরো দুই দিন লেগে যায়, ১৫ দিনের দিন আমরা ওকে ওখান থেকে বের করে নিয়ে আসি, বের করে বলতে টোটালি ওখানে গিয়ে আমরা বলি যে এইভাবে অন্যায়ভাবে রাখা হয়েছে ওকে দিয়ে দেন। তখন ওখানে কিছু ছেলে পেলে নিয়ে যাওয়া হয় মাস্তান, বিধায় ওরা ভয় পায়, তারপর ওকে আমাদের কাছে দিয়ে দেয়। ওকে জিজ্ঞেস করে যে তুমি কি যাইতে চাও তোমার ওয়াইফের সাথে, কি তোমার ওয়াইফ, হ্যাঁ ওয়াইফ, তো তুমি কি এর সাথে যাইতে চাও, হ্যাঁ আমি যাইতে চাই। ওকে তখন নিয়ে চলে আসি, এই যে গুরু ওকে নিয়ে চলে আসলাম, এটাই ছিল ওর বাবা মার রাগ। এক, আমাকে ওরা পছন্দ করতো না, দুই, আমরা এক জায়গায় রাখলাম সেখান থেকে এত বড় সাহস ওই মেয়ের বের করে নিয়ে আসলো। এটা নিয়ে ওরা আমার ফ্যামিলিতে ফোন করে, মানে যখনই ওকে বের করে নিয়ে আসছি সাথে সাথে তো ওখান থেকে জানাই দিছে যে আপনার ছেলেকে বের করে নিয়ে গেছে। তো নিয়ে আসার পর দেখা যেত যে ও একটু অ্যাবনর্মালের মতো কাজ করতো, যেমন একটু জিম ধরে বসে থাকতো, মানে প্রচুর পরিমাণে ওকে ওষুধ খাওয়ানো হতো, ও যেটা বলছে যে
ওই রিহ্যাব সেন্টারে।
হ্যাঁ,
আপনি তো কখনোই রাকিবের মধ্যে কোনো অসংলগ্নতা দেখেন?
কখনোই না,
চলাফেরার ভেতরে
না, কখনোই না।
তারপর
তারপর যাই হোক ওখানে আমরা বাড়িতে প্রায় 15 দিনের মতো থেকে আমরা আবার ঢাকায় শিফট করি। ঢাকায় আসার পর সবকিছু আবার স্বাভাবিক আগের মতোই। ওদের বাড়িতে কেউ কেউ ফোন করে বারবার বলা হচ্ছিল যে তুই চলে আয় ওই মেয়েকে ডিভোর্স দে, চলে আয় চলে আয়, সবকিছু ঠিক হয়ে যাবে, তুই চলে আয়, তুই এভাবে কি লাইফ শিফট করতে পারবি, এইভাবে বলে। তো আবার আগের মতোই আমরা থাকি। আমরা ওখানে থাকার 6 মাস পর আমার আব্বুর নামে মামলা দেওয়া হলো। আমার আব্বুর নামে মামলা, মিথ্যা মামলা, এলাকার মানুষ দিয়ে টাকা দিয়ে মামলা দেওয়া হলো যে আমরা নাকি ওদের কাছ থেকে টাকা নিচ্ছি, এই জন্য টাকা দিচ্ছে না জন্য এখন আব্বুর নামে মামলা করছে। আসামি করা হলো প্রায় 4-5 জনকে, এগুলো জামিন করাইলাম। এভাবে একটার পর একটা মামলা দিয়ে পুরা ওরা 5টা মামলা দিল, 5টা মিথ্যা মামলা, মানে কোনো কিছুই না, সবই মিথ্যা, এটা আদৌ সম্ভব না। এগুলো দিয়ে মামলা দিয়ে একদম মানে সবসময় ইয়ের উপর রাখতেছে। আর এইগুলা মানে আমার আব্বু সবগুলা মানে সব এতটাকে বিয়ে করা আব্বুর পক্ষে সম্ভব ছিল না। আমরা দুজনে হেল্প করতাম, হেল্প করে যতদূর পারতাম ই করতাম, কিন্তু মানে আব্বুর সাথে ওইভাবে কোনো কথা হতো না। যখন দেখছি যে আবার সিচুয়েশন অন্যদিকে চলে যাচ্ছে, একে বলে তুমি তোমার আব্বুর সাথে কথা বলবে না, টোটালি অফ, শুধু মামলা হবে। আমার ছোট বোনের মাধ্যমে শুনতাম যে মামলা হয়েছে, কয়জন আসামি, এতজন আসামি, ও শুধু চুপচুপ করে আমাকে জানাইতো। সবাই জানতো কারোর সাথে ওদের কোনো, ওদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, সবই অফ করে দিচ্ছে। এভাবে চলতে চলতে আমরা সব জায়গায় গেছি, নারী পরিষদ বলেন, সব জায়গায় গেছি, কোথাও কোনো ইপাই নেই সবখানে। পরে একদিন একটা আইন, মহিলা আইনজীবী পরিষদ, ওখানে যাওয়ার পর ওনারা বললো ঠিক আছে আমরা দেখতেছি ব্যাপারটা, কেন এভাবে হয়রানি করাচ্ছে, তোমরা তো দুইজনে হচ্ছে প্রাপ্তবয়স্ক, কেন ওরা এরকম করবে। তখন ওরা একটা নোটিশ দেয় ওদের ওখানে। তো নোটিশটা দেওয়ার পর আমার শ্বশুর বাড়ি থেকে আমার ভাইয়া ওই ওর কাজিনকে আর ওর ভাবিকে পাঠায়। তখন আমরা ওখানে যাই, ওই দিন মিটিং হওয়ার কথা, আমরা ওখান থেকে নিচে নেমে গেছি, ভাইয়া ভাবি আমাদেরকে ধরে ফেলে, এতদিন কিন্তু আমরা লুকাইয়ে ছিলাম, আমাদের ধরে ফেলে। তখন ধরে নিয়ে আসে, নিয়ে আসার পর পরে বলতেছে যে সব কিছু ঠিক হয়ে যাবে, আর কেউ কিচ্ছু করবে না তোদের, তোরা নর্মাল থাক, তুই তোর মতো পড়াশোনা স্টার্ট কর। মানে ও বলতো না যে ও কোন ভার্সিটিতে পড়ে, বললে ওকে যদি ওখান থেকে ধরে নিয়ে যায়, এই জন্যও বলতো না। এভাবে পরে ওকে, আমাকে, আমাদের দুজনকে নিয়ে জাপান গার্ডেনে আসা হলো। জাপান গার্ডেনে আনার পর জাপান গার্ডেনে বললো যে ঠিক আছে তোরা দুজন থাক এখানেই, পড়াশোনা কর, তারপর দেখা যাবে আর কে কি বলে আমি দেখবো, ভাইয়া এইভাবে বললো। বলার পর আমরা আছি প্রায় 5-6 দিন থাকার পর আবার সে একই জ্ঞান শুরু হয়ে গেল। আমাকে বোঝাচ্ছে যে মা দেখো ও তো পড়াশোনা করবে, তুমি বাড়িতে চলে যাও, তুমি বাড়িতে চলে যাও, ও পড়াশোনা করুক, আমাকে ওর কাছ থেকে দূরে সরাই দিল। প্রথম দিকে বলতেছিল যে ও পড়াশোনা স্টার্ট করুক, তারপরে অ্যাডমিশন টেস্টটা হয়ে যাক ঢাকা ইউনিভার্সিটির, তারপরে অ্যাকসেপ্ট করবে হলো। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম যে ঠিক আছে, তারপরে যদি সবকিছু নর্মাল হয় আমি মেনে নিচ্ছি। তারপর ওখানে আমাদেরকে আলাদা করে দিল, আমাদেরকে পাঠাই দিল, আমাকে পাঠাই দিল। ও আমাকে বাড়িতে না রেখে আমাকে হোস্টেলেই রাখলো, যে তুমি ঢাকাতে না থেকে বাড়িতে থাকো, মানে বাড়িতে না থেকে ঢাকাতেই থাকো, কেউ কিছু যাতে তোমাকে না বলে। আমি পরে ঢাকাতে থাকি প্রায় 5-6 মাস পর আবার একটু যান ডিভোর্সতে। ও তখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, ভালো সাবজেক্টই পায় কম্পিউটার সায়েন্সে, তো ওখানে পড়াশোনা মানে পড়াশোনা করতেছে, আর এর মাঝে ওকে চাপ দেওয়া হচ্ছে ডিভোর্সতে।
ঢাকা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স চান্স পাইছে, মানে ছাত্র হিসেবে ওরা কি ভালো?
হ্যাঁ অনেক ভালো।
আর আপনি কি করছেন তখন?
আমি বিবিএস করতেছিলাম, বিবিএস আমিও তখন ভর্তি হয়েছি।
আচ্ছা,
ও ভর্তি হওয়ার পর আমাকে ভর্তি করে দিয়েছে। তো দুইজনেই মানে ও ওখানে, আমরা ভাবলাম যে থাক আমি ওর কাছ থেকে আলাদাই থাকবো, যত কষ্টই হোক আমার আলাদা থাকি, তবু যদি ও পড়াশোনাটা কন্টিনিউ করে, সবকিছু যদি নর্মাল থাকে, একদিন না একদিন আমরা একসাথে হবই, এটা চিন্তা করেই ছিলাম। কিন্তু 6-7 মাস পর আবার স্টার্ট ডিভোর্সতে। না আমি ডিভোর্স দিব না, ও বারবার বলতেছে আমি ডিভোর্স দিব না, হুমকি দিচ্ছে যে তোকে তাহলে আবার সে মামলা দিব, তুই কি মনে করছিস? মানে এত বাজে বাজে ভাষা আমার সম্পর্কে ইউজ করে যেটা বলার মতো না, আমাকে অনেক বাজে বাজে ভাষায় গালাগালি করতো ওর সামনে। ও সবকিছু সহ্য করতো, শুধু একটাই কারণ, যদি আবার মামলা করে তখন আবার এগুলো কেটে আনবে, এত মামলা তো আমার আব্বুকে তো সহ্য করতে পারবে না। এর মাঝে একবার মানে থানা থেকে কোনো নোটিশ ছাড়াই, এমনিতে কিন্তু মামলা করলে একটা নোটিশ আসে, কোনো নোটিশ ছাড়াই আব্বুকে ধরে নিয়ে গেছে। আব্বুর ভাষা অনুযায়ী আব্বুকে ধরে নিয়ে যাওয়ার পর মামলাটা লেখা গেছে, তার আগে কোনো মামলাই ছিল।
এই ব্যাপারগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য হয়তো সে তখন যে তাদের মতো করে তাদের কাছে থাকি, পড়ালেখাটা কমপ্লিট হোক, রাকিবের চিন্তা এরকম ছিল। আমরা রাকিবকে ফোনে নেওয়ার চেষ্টা করব, দেখি তাকে আমরা ফোনে পাই কিনা, সেখান থেকে হয়তো অনেক কিছু আমরা ডিটেলসে জানতে পারবো। তারপরে এখন কি অবস্থা?
এখন গুরু ওকে ওভাবে আমরা দুজনে আলাদাই আছি, দেখা যাচ্ছে প্রতিদিনই ওর কান্নাকাটি, আমার দুজনেই কান্নাকাটিতে, আমি কেউ কাউকে ছাড়া থাকতে পারতেছি না, কিন্তু থাকতে হচ্ছে বাধ্য হয়ে। তারপরও যদি শান্তিতে থাকতে পারতাম, তো কোনো চিন্তা নেই, শুধু আমাদের সামনের দিকে আগাইতে হবে। ওকে ওর বাবা মানে ওকে প্রেশার দিচ্ছে যে তুই ডিভোর্স দিবি, ওই মেয়েকে ডিভোর্স দিবি, না হলে আমি তোর মাকে ডিভোর্স দিব, তুই যদি ওকে ডিভোর্স না দিস তাহলে আমি তোর মাকে ডিভোর্স দেবো, তুই যদি বিয়ে না করিস তো আমি 13 বছরের মেয়েকে বিয়ে করবো, দেখ আমি পারি কিনা, এই ধরনের কথা ওকে বলতে। এবং ও চাচ্ছে যে তোমরা যদি আমাকে মেনে না নাও, তোমরাই তো আমাকে নিয়ে আসলা, আমি তো চলেই গেছিলাম, যদি আমাকে মেনে না নাও আমাকে ছেড়ে দাও, আমি যেদিন প্রতিষ্ঠিত হতে পারবো সেদিন আসবো। কিন্তু ওদের কথা হচ্ছে এটা সোসাইটি মানবে না, এটা সামাজিক, আমাদের তো সামাজিক একটা ইয়া আছে, এটা আছে সেটা আছে, উনি এটা বলতেছে।
এখন অনেক পানি কিন্তু অনেক দূর পর্যন্ত চলে এসেছে স্ত্রীকে, এখন অনেক কিছুই তো আপনি বুঝেও ফেলেছেন যে আপনার ভবিষ্যৎ, আপনার জীবন, আপনার ভালোবাসা এবং আপনার সাংসারিক জীবন কোন পথে দিনকে দিন এগিয়ে যাচ্ছে, এটাকে ভালো কোনো সুবার্তা বয়ে নিয়ে আসছে নাকি দিনকে দিন সত্যি অতল কোন অন্ধকারে আপনাদের সেই সুখের সংসার, সেই সুখের স্বপ্ন দেখা সবকিছু তলিয়ে যাচ্ছে। এবং সবকিছুর ঊর্ধ্বে যে বিষয়টা সেটি হচ্ছে যে রাকিবকে হারিয়ে ফেলার ভয় আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে অনেক বেশি আপনাকে ঘিরে ফেলছে যতই দিন যাচ্ছে। এবং আপনি কতদিন এখন আর কি রাকিবকে ছাড়া আছেন?
1 বছর।
যতটুকু তার সাথে যোগাযোগ হয় ফোনে, তার দীর্ঘ নিঃশ্বাস শুনে অথবা তার কষ্টের কথা শুনে, এটাই যদি হয় যে এই করতে করতে একবার রাকিবকে যদি হারিয়ে ফেলেন আপনি, এই স্মৃতি তার জীবন বেঁচে থাকাটা তখন সম্ভবপর হবে এবং হলে কিভাবে হবে, এবং সে তার জীবনের সাথে যুদ্ধ করতে পারবে কিনা, সেই স্বপ্ন সেই সুখ সেই সংসার থেকে অনেক দূরে যদি চলে আসে?
আমি এটা গুরু আমি চিন্তাও করতে পারি না যে আমি রাকিবকে ছাড়া, আমি আমি এখন আমি মনে করি যে আমি রাকিবের সাথেই আছি, কারণ রাকিব তো আমার সাথে সবসময় ফোনে কথা বলে, কিন্তু 2 দিন ধরে ও ফোনেও কথা বলতে পারতেছে না ঠিক মতো, মানে কোনো যোগাযোগই ওর সাথে হচ্ছে না এক প্রকার বলতে গেলে। আজকে থেকে ওকে যেটা করতেছে, আজকে থেকে আজকে ওকে যেটা করতেছে যে ওকে আটকায় রাখা হচ্ছে, ওর সাথে কোনো যোগাযোগ নাই, ওকে আটকায় রাখছে, ও বলতেছে যে ও আসতে চায়, বের হয়ে আসতে চাচ্ছে কিন্তু পারতেছে না, ও ওর বাবা মাকে বলছে যে আমাকে 5 দিনের সময় দাও, আমি 5 দিন মাত্র চিন্তা ভাবনা করবো, আর মাত্র 5 দিন আমি চিন্তা ভাবনা করবো।
আপনি আমাদের সাথে থাকেন, আমরা রাকিবকে একটু ফোনে নেওয়ার চেষ্টা করি। এই ভালোবাসা, এই প্রেম, এই মহব্বত, এই ইশক দিনকে দিন এত জটিল সব রূপ ধারণ করছে মেঘলা, এই ব্যাপারগুলোকে নিয়ে আমরা কতটুকু সন্তর্পণে বা সতর্কভাবে বা যেভাবে আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্নের জায়গাতে নিয়ে যেতে পারবো কিনা? আমরা শুধুই যে রোমান্টিক ভালোবাসার কথা বলি তা কিন্তু কখনোই না, আমরা বলি যে ভালোবাসার হাত দিয়ে মহান কিছু কাজ সাধিত হোক, ভালোবাসা সমস্ত রকমের খারাপ কিছুকে ধ্বংস করে ভালোবাসা তার আপন মহিমায় উদ্ভাসিত হোক। আমরা রাকিবকে ফোনে নেওয়ার চেষ্টা করছি
এবং আমরা বোধহয় লাইনে পেয়েও যাচ্ছি রাকে।
হ্যালো।
হ্যালো জি গুরু।
হ্যাঁ, আমি গুরু হেকেশাম বলছি, ঢাকা FM 904 আপনাদের খুব পছন্দের, খুব ভালো লাগার, খুব ভালোবাসার।
আমি আপনাদের প্রোগ্রাম শুনছিলাম।
রাকিব
জি বলেন।
আমি তো বড় অসহায় রে ভাই, সেটা হচ্ছে যে মানুষ হিসেবে যে কথাগুলো উঠে এসেছে আপনার ভালোবাসার এই মানুষটি স্মৃতির মুখ থেকে, সেখানে আপনাকে নতুন করে আবার জিজ্ঞেস করবার কিছু নাই, তবে স্রষ্টার কাছে হয়তো অনেক কিছু চাওয়ার আছে। আমি বারংবার হয়তো এই কথাগুলো আমাদের এই প্ল্যাটফর্ম থেকে বলবার চেষ্টা করি যে আপনারা ভালোবাসাগুলোকে পরিণত এমন এক সময় নিয়ে এসে সিদ্ধান্তগুলো নেন যাতে করে ভালোবাসা ভালো একটি গন্তব্যে পৌঁছার আগে তা ভালোবাসার যেন অবমৃত্যু না ঘটে। যেমন যে ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে আপনারা যাচ্ছেন, এই শেলি স্মৃতির পরিবারকে যেভাবে ভিক্টিমাইজড হতে হয়েছে, আপনাকে ভিক্টিমাইজড হতে হয়েছে স্মৃতির উপর দিয়ে, যে ধরনের কষ্ট, যে ধরনের দুর্ঘটনা গেছে, সে ব্যাপারটা ভালোবাসার এই মানুষগুলোকে এই কষ্টের ভিতর দিয়ে যেতে দেখা আপনার মতো মানুষের জন্য কতখানি যে কষ্টের সেটাও আমরা অনুমান করতে পারি। আমি কিন্তু স্পষ্ট তো অনুভব করতে পারি এই যে আপনি হাফ প্যান্ট পরিহিত অবস্থায় স্যান্ডেল ছাড়া দৌড় দিয়ে স্মৃতির রুমে চলে এসেছিলেন, যে আমার স্মৃতিটা কেমন আছে, ঢাকা কতখানি অনিশ্চিত, কতখানি নিরাপত্তাহীন একটা জায়গা একটা মেয়ের জন্য, এটা আমরা যারা পুরুষ তারা খুব ভালো করেই জানি। এবং প্রতি মুহূর্তে যখন এগুলো নিয়ে চিন্তা করেন আপনি, যে আমার স্মৃতি আমার অনুপস্থিতিতে কেমন আছে, তখন অবশ্যই প্রচন্ড টেনশন, প্রচন্ড কষ্টে, প্রচন্ড দুশ্চিন্তায় আপনি মুষড়ে পড়েন। তারপরেও বিভিন্ন ঘটনার কারণে আপনাকে পরিস্থিতির সাথে আপোষ করতে হচ্ছে। আপনাদের কি হবে তাহলে ফাইনাল ডেস্টিনি, আপনার কাছে কি মনে হয় কোন দিকে যাচ্ছেন আপনারা?
আমি তো চাচ্ছিলাম যে আমাদের ফ্যামিলিতে একটা সিম্পল একটা সলিউশন, যে একটা তাকে মেনে নিলেই হয়ে যাচ্ছে, খুব সহজ একটা সলিউশন, কিন্তু আমার ফ্যামিলি যেটা বলছে যে তার মান সম্মানের ক্ষতি হচ্ছে ইত্যাদি, কিন্তু এটা না করলেও কিন্তু তাদের মান সম্মানের ক্ষতি হচ্ছেই। তারা তো সমাজ তো বলে না যে একটা মেয়েকে বিয়ে করে তাকে ডিভোর্স দিয়ে দাও, সমাজ তো, তারা যেহেতু সমাজের কথাই বলে, আমার ফ্যামিলি যেহেতু সমাজের কথাই বলে, সমাজ তো চায় না যে ডিভোর্স হোক, সমাজ তো চায় যে বরং একটা সংসার তৈরি হোক। আল্লাহ তো বলেন যে একটা মন ভাঙা মসজিদ ভাঙা সমান কথা। তো আমি কোনো মন ভাঙতে যাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার ওয়াইফ থাকবে, আমার ফ্যামিলি থাকবে, আমার বাবা মা সবাই, আমার ভাই যারা আছে তারা সবাই একসাথেই থাকবো। এটা একটা সহজ একটা সলিউশন, কিন্তু এটাতে তারা রাজি হচ্ছে না, কোনোভাবেই রাজি হচ্ছে না। অনেকভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আপনি তো সব ঘটনাই শুনেছেন, আর তেমন কিছু বলার নেই মনে হয়।
আমি যতক্ষণ পর্যন্ত স্মৃতির কাছ থেকে আপনার সম্বন্ধে শুনছিলাম ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার ভেতরে দারুণ এক রূপরেখা তৈরি হয়েছে আপনাকে ঘিরে। আপনার যে অবয়ব আমার মনের মধ্যে তৈরি হয়েছে সেটি সত্যি অনেকখানি সম্মান জানানোর, এবং এত কষ্ট, এত এত রকম পরীক্ষিত অবস্থার পরেও রাকিব আপনি যে নিজেকে নিজের জায়গায় ধরে রাখতে পেরেছেন, যেভাবে ব্ল্যাকমেলিং করা হয়েছে, যে ধরনের ইনফরমেশন আপনাকে দেয়া হয়েছে, যে ধরনের কথা আপনাকে শুনতে হয়েছে আপনার মাকে নিয়ে, আপনার পরিবারকে নিয়ে, বা বিভিন্ন রকমের কথা আপনাকে বিভিন্ন সময় বলা হয়েছে, সেই সেই মুহূর্তগুলোতে যে কোনো পুরুষেরই কিন্তু মেরুদণ্ড ভেঙে যাওয়াটা খুব বেশি মাত্রায় স্বাভাবিক। বাট আপনি এখনো আপনার ভালোবাসার জন্য, আপনার বিবাহিতা স্ত্রীর জন্য, আপনার ভবিষ্যৎ বংশধররা যার হাত ধরে আসবে তার জন্য পাগলের মতো পরিশ্রম করে যাচ্ছেন, যুদ্ধ করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন। সেই জন্য আমি গুরু হেতেশাম আমার সমস্ত লিসেনার্স বন্ধুদেরকে নিয়ে আপনাকে স্যালুট জানাচ্ছি, আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, অনেক ভালোবাসা জানাচ্ছি, অনেক দোয়া
জানাচ্ছি।
কিন্তু এটি সত্য, আজ ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিও, দেশ এবং দেশের বাইরে লাখো লাখো লিসেনার্স কমিউনিটি যে পরিস্থিতির সাক্ষী হয়ে গেছে, যে পরিস্থিতির সাক্ষী হতে চলেছে, যেখানে সামান্যতম পরিস্থিতির সামনে পড়লে, সামান্যতম কোনো কোনো রূঢ় বাস্তবতার সামনে পড়লে যে কোনো ভালোবাসার মানুষ পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে, ঠিক সেই জায়গাতে আপনি নিরন্তর যুদ্ধ করে চলেছেন 2010 থেকে শুরু করে আজ 2014 জানুয়ারি, এই তিন চার বছরে যে পরিমাণ কষ্ট আপনি করেছেন, যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন এই মানুষটিকে আপনার সাথে ধরে রাখার জন্য, এটি যেন জীবনের শেষ দিন পর্যন্ত এইভাবে এক্সিস্ট করে, আমি পার্সোনালি এই জিনিসটা অবশ্যই চাইব। যদি না হয় তাহলে হয়তো আপনি আপনার বাবা মার সাথে থেকে আপনি আপনার মতো করে হয়তো ভালো থাকতে পারবেন, কিন্তু স্মৃতি একটি মানুষ, তার কি হবে, তার যাওয়ার জায়গাটা কোথায় থাকবে?
হ্যাঁ, সে তো একটা মেয়ে মানুষ, আর যেখানে আমি একটু ছেলে, আমি তো যে কোনো কিছু করে আমার জীবন চালিয়ে দিতে পারবো, কিন্তু সে তো আর চলতে পারবে না। আমি তো সব চেষ্টাই করে আসতেছি, এখন বাকিটা বাংলাদেশের মানুষের হাতেই, তারা তারা জানে তারা তাদের কি ডিসিশন নিতে হবে, তাদের ডিসিশনের উপরে আমি নির্ভরশীল। আমি সব চেষ্টা করে আসছি, চার বছর হয়ে গেছে, তাই সাড়ে তিন চার বছর হয়ে গেছে আমি সব চেষ্টাই করছি।
সিদ্ধান্ত কাজটা অ্যাকচুয়ালি আপনাকে নিতে হবে, পুরো পুরো দায়িত্বটা নেতৃত্ব সামনে থেকে আপনাকে দিতে হবে। স্মৃতি যখন আপনার সম্বন্ধে কথা বলছিল রাকিব, তখন আমি কিছুটা হলেও দ্বিধান্বিত ছিলাম যে এই মানুষটির মধ্যে ব্যক্তিত্বের দৃঢ়তা কেমন আছে, এই মানুষটির মধ্যে কি ধরনের পটেনশিয়াল আছে যে যখন ফাইনালি এই পরিস্থিতি আরো খারাপ থেকে খারাপতর হবে তখন সেই মানুষটি সার্ভাইভ করতে পারবে কিনা তার স্ত্রীকে নিয়ে, সেটা নিয়ে কিছুটা আমি দ্বিধান্বিত ছিলাম। বাট নাও আপনার সাথে কথা বলার পর আমি আমি সত্যি অনেক কনফিডেন্ট। আপনার যে কথা বলার ধরন, আপনার কথা বলার ভঙ্গি, আপনার 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 যে টোনালিটি, তার মধ্যে দিয়ে ব্যক্তিত্বের যে ছাপ প্রকাশিত হচ্ছে, আমি কিন্তু অনেক কনফিডেন্ট যে স্মৃতির এই যে নাজুক অবস্থা এমন একজন মানুষের কাঁধের উপরে স্রষ্টা দিয়ে দিয়েছেন ফাইনালি, যে মানুষটির কাঁধ অনেক বেশি শক্ত। এবং আমি যদ্দূর শুনেছি যে রাকিব আপনি অলরেডি কম্পিউটার সায়েন্সে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, সব মিলিয়ে আমি খুব আশ্বস্ত এবং আশাবাদী যে এমন একটি পুরুষের কাঁধেই এই স্মৃতির দায়িত্ব, যে যে মানুষটি যতটুকু পটেন্সিয়াল থাকা উচিত সেটি আছে এবং তার মধ্যে ব্যক্তিত্বের সেরকম দৃঢ়তাও আছে এবং মানুষ হিসেবে সে ভালো, সে স্বাক্ষর আমরা এর আগে স্মৃতির কথায় শুনেছি। তারপরেও সব মিলিয়ে পুরো পরিস্থিতিটাকে সামনের দিকে কিভাবে আপনি দেখছেন, কথা তো খুব বলার সুযোগ হয়ে ওঠে না, স্মৃতির সাথে একটু কথা বলুন।
আমরা অনেক কিছু করে আসছি, সুইসাইড করার চেষ্টা করছি, এত দুজন পার হয়ে আসছি, আমরা অবশ্যই ভবিষ্যতে অনেক দূর আগাবো, এটাই কথা বলার, এটাই বলার, অবশ্যই আমরা ভবিষ্যতে অনেক দূর আগাবো। আমরা আমাদের জীবন এইভাবে শুধু বিতা করব না, আমরা অনেক দূর আগাবো, ভবিষ্যতে অনেক সামনে যাব।
কিন্তু আমি আমি তোমাকে ছাড়া চলতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। তুমি কখনো এমন কিছু করো না যেটা আমি সহ্য করতে পারবো না।
এটা হবে না, তুমি চিন্তা করো না, এটা শোন, এটা হতে দেব না।
তুমি খাইছো?
হ্যাঁ, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা শুয়েছি।
তুমি আমাকে যদি সময় পাও তুমি আমাকে ফোন দিও। আর
আমি এখানে আছি, এখানে আমাকে সবাই রাখছে, সবাই সবসময় নজরে রাখতেছে। আব্বু একটু আগে এসে আমাকে দেখে গেল আমি শুয়েছি কিনা, সবসময় ওকে নজরে রাখা হচ্ছে। আব্বু যেমন আজকেও বলেছে যে আমি যদি বাইরে যাই সে আমার পিছনে ফলো করবে, সে আমাকে দেখবে, বা আমি বাইরে গেলেও তাকে বলে যেতে হবে, তাকে আমাকে সাথে নিয়ে যেতে হবে। এসব বাধ্যতার মধ্যে আমি আছি, আমি এই জন্য তোমার সাথে ভালো মতো দেখাও করতে পারবো না। এটার একটা সলিউশন দরকার, খুব আর্জেন্ট একটা সলিউশন দরকার।
আমি এখানে চলে এসেছি, তুমি যখন আমাকে ফোন করে বলছো যে তুমি ওখানে চলে যাও, আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় বের হয়ে চলে আসছি,
বিশ্বাস। সেই একেবারে আকণ্ঠ নিমজ্জিতে এই দুইজন মানুষই, একপাশে স্মৃতি, আরেকজন হচ্ছে আমাদের আরেকজন ভালোবাসার মানুষ রাকিব, তারাও কিন্তু আকণ্ঠ নিমজ্জিতে পরস্পরের প্রতি বিশ্বাসে, যে বিশ্বাসের কত বেশি কমতি আজ বর্তমানে এই পৃথিবীতে মেঘনা। আমি এটি ভেবে সত্যি অনেক বেশি তৃপ্ত যে এই দুইজন মানুষ এখন এই মুহূর্তে দুইজন ফোনের দুই প্রান্তে আছে। আমরা সমস্যা হলে আপনি ফোন ডিসকানেক্ট করতে পারেন। আমি যে শব্দটা শুনলাম নাকি, আমি বুঝতে পারছি, আমি আমি চাইলে আপনি ফোন ডিসকানেক্ট করতে পারেন অথবা ওনাকে আপনি ফোন দিতে পারেন,
ওনার সাথে কথা বলবেন।
জি, নো প্রবলেম, আপনি চাইলে দিতে পারেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি,
আসসালামু আলাইকুম।
জি, ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং মনে হয় সুযোগ হয়ে উঠে কিনা তার আগে আপনাকে একটু শর্ট ব্রিফ দিয়ে দিই। আমাদের প্রোগ্রাম যেটা করা হয় সেটার উপরে, সেটি হচ্ছে ভালোবাসার বাংলাদেশ। এটি একটি প্রোগ্রাম যেটা আমার মনে হয় আজকের তারিখে আমাদের বাংলাদেশে এফএম ইন্ডাস্ট্রিতে যে ধরনের রিয়েলিটি শো গুলো হয় তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রিয়েলিটি শো, এই কারণে যতটুকু না অনুষ্ঠান তার চাইতে আমরা চেষ্টা করি এই জায়গা থেকে কিভাবে মানুষের পাশে বিভিন্ন ভাবে দাঁড়ানো যায়। শুধুমাত্র প্রেম বা ভালোবাসা বিষয়ক ব্যাপার যেখানে উপস্থাপিত হয় তা কিন্তু না, বরং সমস্ত রকমের ভালোবাসাকে আমরা উপস্থাপন করার চেষ্টা করি।
ভালোবাসাটা তো এটা তো মানে মানে এটা তো এটা এমন জিনিস, ভালোবাসার মিনিং তো বিভিন্ন অর্থ, যেমন আপনার সাথে আমার ভালোবাসা হইতে পারে, হ্যাঁ এরকম না,
বাবা মার সাথে সন্তানের ভালোবাসা আছে, সব রকম ভালোবাসা আছে।
আমি জীবনে কিন্তু আমি জীবনে যা কিছু করছি মানুষের ভালোবাসার জন্য করছি, আমার আমার সম্বন্ধে জানা আছে কিনা জানি না।
আমি আমি শুনেছি অফিয়ারে যে আপনার আপনার এই ধরনের একটা মোটিভ আছে যে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, এবং আপনাকে তার আগে একটা সম্মান জানানোর বাকি আছে আমার, বিশেষ করে যারা প্রবাসী।
আপনাকে শুনি আপনার মতো লোক আমার যদি পাইতাম ভাই, আমি
এতদিন
কিছুদিন বেঁচে থাকতাম।
জি আমি একটু আমি একটু আমি একটু আমি একটু কথাটা কথাটা শেষ করি।
হ্যাঁ বলেন, কথাটা আমার 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 কথাটা শেষ করলাম, আপনি বলতে থাকেন, আমি এখন আপনার কথা মন দিয়ে শুনবো।
জি আমার কথাটা এইটাই যে আমি ছোট্ট যদি এক্সাম্পল দিই যে বাংলাদেশ কোন দুইটি পিরামিডের উপর দাঁড়িয়ে আছে, একটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্ট শিল্প আর একটি হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স, যেটি আপনাদের মতো মানুষের হাত ধরে বিদেশ থেকে আসে। বাংলাদেশের অর্থনীতি যদি হুড়মুড় করে ভেঙে পড়ে বাংলাদেশের এক্সিস্টেন্স কোথাও খুঁজে পাওয়া যাবে না। গত কয়েক মাস বাংলাদেশ যে সহিংসতার অবভিতর দিয়ে যাচ্ছে, বাংলাদেশের এত অস্থিরতার পরেও এত সহিংসতার পরেও এখনো কিন্তু বাংলাদেশের যে জিডিপি বা বাংলাদেশের এখনো যে ইকোনমিক কন্ডিশন সেটা কিন্তু এখনো মুক্তি পড়ে পড়েনি। গার্মেন্টস অলরেডি মুক্তি পড়ে পড়েছে, আমাদের অনেক বায়ার্স অলরেডি সুইচ করতেছে পার্শ্ববর্তী দেশগুলোতে, কিন্তু শুধুমাত্র আপনারা যারা বিদেশে থাকেন তারা আবার মিরাকলি এই গত মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়ে আবার এই অর্থনীতিকে বাঁচিয়ে দিয়েছেন। আপনি যখন এক রাতের নোটিশে আপনি যখন ফিরে এসেছিলেন আবুধাবি থেকে বাংলাদেশে, সে কষ্টটাও কিন্তু আমি উপলব্ধি করতে পারি, কষ্টটা আমি অনুভব করতে পারি।
আপনি জানেন
দেখি আমি শেষ করি, এক রাতের নোটিশে যখন ফিরে আসেন যে পরিমাণ কষ্ট, যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা, যে পরিমাণ স্যাক্রিফাইস নিয়ে দেশের বাইরে থেকে আপনি ঘাম ঝরান যাতে করে আপনি আপনার পরিবারকে সচল রাখেন, সচল রাখেন আপনি এই বাংলাদেশের অর্থনীতিকে, আপনারা আপনি বা আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা শুধুমাত্র যখন বছরে একবার বা দুইবার যখন ফিরে আসেন তখন হয়তো এই শান্তি মাখা মুখগুলোকে কাছ থেকে দেখবার সুযোগ সুযোগ নিয়ে নেন, সুযোগ পান, কিন্তু সেই জায়গাটা যখন কোনো আনরেস্ট কিছু পরিবারে দেখেন, কোনো কষ্টের কিছু দেখেন, তখন কিন্তু মন মানে না, যে কারণে হয়তো আপনাকে সেই রাতে ছুটে আসতে হয়েছিল এই ঘটনাগুলোকে ফেস করবার জন্য। বাট ঘটনাগুলোকে ফেস করতে গিয়ে অনেক সময় যা করা উচিত তা না করে অনেক সময় ভুলভ্রান্তিও কিন্তু হয়ে যায়, সেটা হয়তো সেই পরিস্থিতির চাপে হয়ে যায়, সেই পরিস্থিতি ওই জিনিসটাকে মেনে নিতে পারে না যে এই পরিবার এই ছেলে মেয়ে এদের জন্য পাগলের মতো নিজের জীবনটাকে শেষ করে দিলাম, কখন যে আমার শরীর আমার আমার জীবন জীবদ্দশায় কখন যে যৌবন আসলো আর কখন যে বৃদ্ধকালে পদার্পণ করলাম, এক মুহূর্তে ভেবে দেখার সময় পাইনি, আর সেই জীবনের বিনিময় আমি কি পাচ্ছি। এই বিনিময় চিন্তা করতে গিয়ে অনেক সময় হয়তো হিসেব নিকেশ উলট পালট হয়ে যায়, অনেক সময় হয়তো অনেক অনেক বড় বড় পদক্ষেপ আপনার পক্ষে নেওয়া সম্ভবপর হয়ে যায় যেটা আপনি কখনো চিন্তাও করতে পারেন না, এই ঘটনার ধরনের ভুল হয়তো ঘটে যায় আপনার দ্বারা, এইরকম পরিস্থিতির ভিতর দিয়ে আপনি যাচ্ছেন তাই তো?
রাইট, একেবারে। আমি সারাদিন আজকে আই যে আমার সালার বউয়ের সাথে এই আপনি যে কথা বললেন এই কথাই বললাম যে ভাই আমি মনে আর কিছু নিয়ে বাঁচলাম আর বাঁচলাম না মনে হয়, এই যে মানে মানে দেশের জন্য মানুষের জন্য এত কিছু করার, তোমাদের জন্য এত কিছু করতে চাইলাম, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামের মানুষের দেশের মানুষের জন্য আর পারলাম না মনে হয়, কারণ কালকে যে অবস্থা রাতের মধ্যে হচ্ছেন যে মানে বললাম যে দেখো আমার মন ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, সবকিছু দুর্বল হয়ে যাচ্ছে, আমি সবকিছু মনে, আমাকে কেউ বুঝতে পারবে না, কিন্তু আমার ভিতর থেকে সবকিছু আসছে যেন সমুদ্রের বাঁধের মতো সব ভেঙে 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 পড়তেছে। আমি কি করি, আমি কি তোমাদেরকে বলবো বুঝাইতে পারতেছি না। সারাটা রাত আমার মনের কথা বললেন আপনি না, কি বলবো এখন আমি তো আপনাকে কি বলি এখন, যদি পাশে আমার পাশে আসতেন মানে জড়াই রাখি আপনার ওই কথাগুলো শুনি শুনি আমি অন্তত হলেও মানে মানে খুব সান্ত্বনা পাইতাম মনের মধ্যে। কেউ বলে নাই আমাকে আজ পর্যন্ত এই কথাগুলো, এই মনের কথাগুলো, এই এই মূল্যবান কথা আমি মানে প্রথম আমার জীবনে বাংলাদেশের একটা মানুষের মুখের থেকে এই কথাটা
শুনলাম। আমি আর একটা কথা আর একটু দাবি নিয়ে বলছি, কোনো কথা শুধু আপনাকে ভালো লাগার জন্য বলিনি, যা সত্য তা বলার চেষ্টা করেছি এই মাইক্রোফোন থেকে। এবং আপনি যখন আমার এই কথাগুলো শুনছেন তখন দেশ এবং দেশের বাইরে থেকে প্রায় 30-35 লক্ষ মানুষ একসাথে এই অনুষ্ঠানটি হিট করে এবং এই অনুষ্ঠানটি শুনতে থাকে। আরেকটি কথা আমি জোর দাবি নিয়ে বলছি, এই দেশটাকে পেছন থেকে শিকল দিয়ে টেনে ধরার বহু মানুষ এই দেশের মধ্যে আছে যারা সামনে দাঁড়িয়ে। আপনাদের মতো নিভৃতচারী মানুষ আছে যাদের কথা কেউ সামনেও বলে না, যাদেরকে কেউ সামনেও নিয়ে আসে না, যারা দেশের বাইরে থেকে পাগলের মতো দেশটাকে ভালোবাসছে আর নিজের।
আপনি কথা বলতেছেন না ভাই, এই যে কথা বলতেছেন না আপনি, আপনি এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন না, আমি এই দেশের মাটিতে আসছি না, এমন একটা মানুষ নাই যে মনে হয় যেন আমার পর দেশের কোনো মাটির একটা কণা আমার পর, সব মানুষ মনে হয় না আমার আপন, নিজের ভাই নিজের মনে হয় যেন মানে সবাই আমার আপন, কেউ যত আমার বাড়ি যেখানেই হোক এখান থেকে বাংলাদেশের এক প্রান্তের একটা লোক হোক মনে হয় যেন আমার বাংলাদেশের মানুষ মানে আমার আমার নিজের আপন নিজের ঘরের মানুষ এরকম মনে হয়। আর বিদেশে গেলে এটা ফিল করা যায় হারে হারে, কেউ নাই একাই বসে আছি এক জায়গার মধ্যে রাস্তার মধ্যে অথবা কোথাও কোনো জায়গার মধ্যে, কেউ অনেক মানুষ ঘুরতেছে কোনো মানুষ নাই একটা পাশে আসি কথা বলবে, হয়তো বসে আছেন আপন মনে, আপন মনে চিন্তা করতেছেন, আকাশের দিকে তাকিয়ে আছেন, সমুদ্রের দিকে তাকিয়ে আছেন, এই দেখা যাচ্ছে যে গাড়ি যাচ্ছে গাড়ির দিকে তাকিয়ে আছেন, মানুষ এনজয় করতেছে মানুষের দিকে তাকিয়ে আছেন, কেউ নাই। এই যে কথা বলতেছি মধুর মতো লাগতেছে, সবাইকে আপন মনে হয়, সব নিয়ে যাক, সব আমার খেয়ে যাক এরকম মনে হয়। এই যে কথাগুলো বলতেছেন কি বলি, এই কথা বলার মানুষ সব জানেন
এই কথাগুলো। কথাগুলো আসলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাদের স্টুডিওতে অনেকে এসেছেন। আমাদের স্টুডিওতে যেমন দেশের দেশ বরণ্য সেলিব্রিটিরা এসেছেন, খুব সাধারণ মানুষজন এসেছেন, এবং দেশ এবং দেশের বাইরে থেকে এইভাবে মানুষগুলো আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার প্রত্যেকটি দীর্ঘনিঃশ্বাস, আপনার প্রত্যেকটি না পাওয়া, আপনার প্রত্যেকটি কষ্ট, আপনার প্রত্যেকটা মুহূর্ত যেগুলো গুজরান করেছেন সে আবুধাবিতে, যেখানে আপনার আত্মীয় পরিজন কেউ ছিল না, যেখানে একটা ছোট্ট সুন্দর সোনার এক বাংলাদেশের ছোট্ট একটা টুকরো সংসার বানাবেন, এখানে এই স্বপ্নকে পূরণ করতে গিয়ে নিজের শৈশব নিজের যৌবন নিজের
সব নষ্ট করছে যে ভাই,
টের পাননি।
মানুষে মানুষে বলছে যে আই উইল ফ্লাব ইউর ওয়ান সাইড মানে রাইট সাইড, এরকমও বলছে, অন্যায় অন্যায় ভাবে কাজ করি মানুষ। এই কথাও বললাম আপনাকে, ইংলিশে বলে আই উইল ফ্লাব ইউ মানে রাইট সাইড,
এবং তারা অনেক বেশি ডেসপারেট, তারা অনেক বেশি বন্য টাইপের ব্যবহার করে, এবং তারা মনে করে এই মানুষগুলো কৃতদাসের মতো তাদের কাছে। এগুলো কিন্তু জানি, এ ধরনের দুঃখ কষ্ট আমি যখন এই মুহূর্তে কথা বলছি, আমার ফেসবুক আমার যেখানে ফেসবুক বা আমাদের যেখানে মেসেজ আসে সেখানে হাজারে হাজারে মেসেজ এখন পর্যন্ত এসেছে, যেখানে হয়তো প্রবাসীরা ওখান থেকে লিখে পাঠাচ্ছে যে আপনি যে কথাগুলো বলছেন একদম সত্য কথা আমাদের সাথে, এই এই যে আক্তার আহসান যেমন যিনি বলছেন সেগুলো যেন আমাদের জীবনের কথা এখন প্রতিধ্বনিত হচ্ছে। সমস্ত শুভকামনা, সমস্ত সহমর্মিতা আপনাদের জন্য, এবং আপনারাই হচ্ছেন সত্যিকারের সোলজার এই বাংলাদেশের জন্য, এই বাংলাদেশের পতাকা যে কোনো মুহূর্তে।
তারপরে আরেকটা আমি একটু শেয়ার করি একটা কথা আপনার মতো মহাজ্ঞানী লোকের সাথে, আমি সৌভাগ্য হয়েছে আজ কথা বলার, আল্লাহ হয়তো এই মানে আপনার এই মানে সুযোগ দেওয়ার জন্য শুনবেন। তো আমি দেশের এই মাতৃভূমির আমার দেশের সুনাম মানে সম্মান রাখার জন্য, এই আমার মাতৃভূমির সম্মান রাখার জন্য আমি জীবনে কত সংগ্রাম করছি, কত পরিশ্রম করছি, কত কষ্ট করছি, কত স্টাডি করছি, শুধু কম্পিটিশনে রিস্কে নিজের দেশকে উপরে নিয়ে আসার জন্য, শুধু কম্পিটিশনে বিদেশি মানুষ। আমি যে কোম্পানিতে চাকরি করি, আর নট আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি, আমি গ্যাস প্লান্টে চাকরি করি, আমি প্রসেস প্লান্টে চাকরি করি, সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের লোক, কয়েকটা দেশের মানে মিনিমাম 100-150 লোক একসাথে আমরা কাজ করি। সেখানে তো একটা একটা গ্রেড, আমি 13 গ্রেডের লোক সেখানে, সেখানকার আপনি তো বুঝতে পারেন 13 গ্রেডের একটা লোক, ওখানে ম্যাক্সিমাম গ্রেড হলো 18 গ্রেড। আমি একজন অ্যাসিস্ট্যান্ট শিক্ষক হিসেবে কাজ করি, ওখানে এই 13 গ্রেডের জব পাওয়া একটা বিশাল ব্যাপার। আর এই একটা করে গ্রেড নিতে গেলে নিতে যে কি একটা কম্পিটিশন হয় সবার মধ্যে, তার মধ্যে সেই কম্পিটিশনে পরীক্ষা মানে আপনার রিটার্ন এক্সাম হয়, ভাইবা হয়, তারপরে পলিটিক্স আছে, তারপরে কান্ট্রি টু কান্ট্রি মানে মানে
ভ্যারি করে, আপনার পাসপোর্ট অনেক সময় অনেক পিছায় যায় আপনাকে ওখানে
কম্পিটিশন আছে।
জি,
আমাদের দেশের লোককে তো দেখতেই পারে না, মানে আমাদের দেশকে তারা যেভাবে নেগলেক্ট করে, বাংলাদেশের লোককে কি প্রমোশন দেওয়া যাবে? দে আর হ্যাভিং নলেজ, দে ডোন্ট হ্যাভ এনি নলেজ।
জি,
ওয়াই ইউ টু সাপোর্ট দিস,
বিশেষ করে সাউথ ব্লক
বাংলাদেশের পিপল, দে
আর পিছিয়ে দিচ্ছে,
দে আর হাংরি পিপল, দে আর দে আর নট এডুকেটেড পিপল, দে আর স্ট্রিক্ট পিপল, দেয়ার কোয়ালিটি ফর ক্লিনার, এইরকম কম্পিটিশনে আমি সেখানে বাংলাদেশের মানুষ হিসাবে আমি নিজের দেশকে সম্মান মানে নিজের দেশের ইজ্জত সম্মান রক্ষার জন্য কত পরিশ্রম করছি। নো, আই হ্যাভ টু প্রুভ মাই সেলফ, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আই হ্যাভ টু বি সিনসিয়ার, আই হ্যাভ টু নো মাই রেসপন্সিবিলিটি, আই হ্যাভ টু কম্পিটেন্ট, এইরকম করে করে নিজে নিজের স্টাডি করে করে তারপর মানুষকে এই যে ডিফিট করে এই যে এতটুকু আসছি, এই যে ধরে রাখছি, শুধু দেশের মায়ার জন্য, ভালোবাসার জন্য, দেশের মানুষের সম্মান, এটা কাউকে বলতে পারবো না। পৃথিবীর কোনো মানুষকে নিজের ভাই, নিজের ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে কাউকে বুঝাইতে পারবো না, শুধু আমি নিজের ভিতর থেকে আমি বলতে পারবো। আর আপনি শুধু এক ব্যক্তি মনে হয় আপনি আমার কথাটা অত মন দিয়ে ফিল করতেছেন, হয়তো কিছু আপনি রিয়েলাইজ করিয়াতে লিখতেও পারবেন আপনি যে
ঘটে। যে সৌদি আরবের আকাশে বিমান যখন উঠে চলেছে, হঠাৎ ককপিট থেকে বিমান উঠছে অথবা নামছে এমন একটি মুহূর্তে কোন এক মানুষের ছিন্ন ভিন্ন শরীর এয়ারপোর্টের পড়তে দেখা গেল, পরে খোঁজ নিয়ে দেখা গেল কোনো আমার এই বাংলাদেশের ভাই ওই বিমানের ওই যে যেখানে প্রপেলার থাকে সেই জায়গাতে হয়তো আশ্রয় নিয়েছিল। এই মানুষটি শুধুই তার পরিবারকে একটু বাঁচাবার জন্য, শুধুই তার পরিবারের মুখে, সেখানে হয়তো তার বুড়া বাবা মা থাকে, সেখানে হয়তো তার স্বামী স্ত্রী বা ছেলে মেয়েরা থাকে, অথবা তার এই দেশের মানুষটাকে একটু ভালো রাখবার জন্য এই এতগুলো কষ্ট, এতগুলো স্যাক্রিফাইস নিয়ে এইসব দেশগুলোতে নিজের নিরন্তর পরিশ্রম করে চলেছে, আপনি তাদেরই একজন। এইটা আমার কাছে আপনি একজন সেনানি ছাড়া কিছুই না। আর এখন যা চলছে, এখন যা শুনছি আমরা এখানে, স্মৃতি এখানে আছে যার সাথে আমরা কথা বলছি এবং কথা বলছিলাম আপনার ছেলের সাথে বা টিম তার সাথে কথা বলছিলাম, এগুলো বুঝতে আসলে খুব বেশি রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন পড়ে না। যে যখন আমি স্বপ্ন দেখে চলেছি, স্বপ্নে যখন আমার ভরসা, আর এই স্বপ্নকে ভর করেই যখন পাগলের মতো আমি পরিশ্রম করে চলেছি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, বাবা মা আত্মীয় স্বজন সমস্ত মানুষকে পেছনে ফেলে দিয়ে কষ্ট করে চলেছি, এই দিনটা কি দেখবার জন্য যে আমাকে হঠাৎ করে এসে এরকম পরিস্থিতিতে পড়তে হোক? আমি তো স্বপ্ন দেখেছি আমার রাকিব এই হবে, আমার বাকি সন্তান এই হবে, আমি দেশের জন্য এই করব, এবং স্বপ্ন আর বাস্তব যখন সুরে বাসি বাজে না আক্তার হাসান, তখনই হয়তো অনেক সময় মানুষের মাথা
ঘুরে। আমি আপনাকে একটা কথা বলি, যে আপনি বললেন নিজে মনে হয় যেন আমার আল্লাহ আপনাকে দুধ হিসেবে পাঠাইছে, এইরকম কথা আমি আপনি বললেন। আমি শেষ কথাটা বলি, আমি শুধু আমার শুধু এই স্বপ্ন শুধু না, আমি শুধু মারা যাই নাই শুধু একটা কারণে, তারপরেও তাগত ধরে রাখছি মনের মধ্যে যে আমার দেশের জন্য, আমার মানুষের জন্য, আমার দেশের গরিব মানুষের জন্য, এলাকার মানুষের জন্য, আমাকে যত কষ্টই হোক, আমাকে মৃত্যুকে, আমাকে মৃত্যুকে আমি আটকে রাখছি যেন আমাকে টাচ করিস, আমাকে শক্তি দে, মনোবল দে আমাকে। আমি কিছুদিন কাজ করি এখানে, আর এক বছরখানে কাজ করি, এক বছর কাজ করলে কিছু পয়সা করি পাবো, যে টাকাটা হলে দেশের মানুষের উপকার হবে, দেশের উপকার হবে, এইরকম করিয়াও আমি নিজের ধরে রাখছি ছেলের এই যন্ত্রণায়। হয়তো আপনি হলে তো এখানে মারা যেতেন আপনার, আমি নিশ্চিত যে আপনার ছেলে বা অন্য কোনো মানুষের ছেলে হলে সে এখানে ঘরের মধ্যে পড়ে মারা যেত, কোনোদিন সে মানে বিদেশে যাওয়ার কোনো শক্তি ফিরে পেত না।
কারণ একদম শেষ প্রান্তে চলে এসেছি, একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা আমরা সমস্ত কিছুকে তার আগে একটু বলে নিই আক্তার হাসান, আমি আপনার কাছে একটি তথ্য দিয়ে আমি অনুষ্ঠান শেষ করব, তার আগে শুধু একটা জিনিস জেনে নি, আপনার কাছে কি এতটুকু অন্তত মনে হয়েছে যে মানুষটির সাথে আপনি এখন কথা বলছেন এই মধ্যরাতে, সে কিছুটা হলেও আপনাকে আপনার মতো করে চিনতে পেরেছে বা বুঝতে পেরেছে, এরকম কি মনে হচ্ছে?
শুধু মনে হচ্ছে না ভাই, এটা এটা মানে এটা এটা মানে আমি কি বলবো, এটা এটা আমার আমার জীবনের মনে হয় যেন আপনি শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমাকে কিছু বলতেছেন, আমার আমার জীবনের
চাওয়া এবং বাস্তবের ঘটে যাওয়া ঘটনাগুলো মনের সাথে মিলে না, তখন সেই সেই পূজনীয় মানুষটাই বা সেই সেই অ্যাঞ্জেল তুল্য মানুষটাই তার হাত ধরেই কিন্তু অনেক দুর্ঘটনাও ঘটে যায়, কারণ তখন তার মাথা আর তার মন তার সাথে আর থাকে না। যে আমি এই একটা স্বপ্নের জন্য এতগুলো বছর আমি নিজের জীবন থেকে শেষ করে দিয়েছি, নিঃশেষ করে দিয়েছি, বিনিময়ে কেন আমার সবকিছু আমার মনের মতো হলো না, সেই কারণেই তার দ্বারা হয়তো অনেক ঘটনা অনেক দুর্ঘটনার জন্ম নেয়, সে হয়তো বুঝতেও পারে না বা বুঝতেও চায় না, সেই জায়গাগুলোতে সে কম্প্রোমাইজ করতে পারে না, এরকম কিছু ঘটনা আপনার হাত ধরে ঘটেছে যেগুলো আমরা প্রকারান্তরে হয়তো অফ ইয়ারে বা অন ইয়ারে জেনেছি। এখন অনুষ্ঠান শেষ করছি আক্তার আহসান, শেষ মুহূর্তে শুধু একটি কথাই আপনার কাছে বলার আছে।
This track was downloaded from fusionbd.com.
যে ধরনের মানুষ আপনি, আমি আপনাকে বলেছি যে আপনার মতো মানুষজন সত্যিকারের তারা সোলজার, সোলজাররা হয়তো একদম ওপেন ব্যাটল ফিল্ডে সামনাসামনি মরণাস্ত্র নিয়ে যুদ্ধ করে, কিন্তু আপনার মতো মানুষ যারা যুদ্ধ তো করে এবং সেই সাথে প্রতিনিয়ত মুহূর্তে অহর্নিশ নিজের মনের সাথেও ফাইট করে, যেটা একদম একজন কমান্ডার কমান্ডোর যাদের ট্রেনিং আছে তাদের পক্ষেই সম্ভব, তো আপনি হচ্ছেন সেই সোলজার যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে ইন 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 আউটসাইড ইন দ্য কান্ট্রি এবং ওয়ার্ল্ড পারস্পেক্টিভে।
রিয়েলি বড় ভাই, রিয়েলি ইউ আর এ গ্রেট ম্যান, রিয়েলি ইউ আর দ্য গ্রেট ম্যান। বাংলাদেশের হাজার হাজার সোলজারের থেকেও আমি যদি মারাও যাই, মারা গেলেও আমার আমার জীবনে কোনো দুঃখ নেই বড় ভাই। বাংলাদেশের হাজার সোলজারের থেকেও আমি নিজে, আমি যেখানে চাকরি করছি, হাজার সোলজারের থেকেও মানুষের, বিদেশি মানুষের সাথে আমি যুদ্ধ করছি আমার নিজের মেধা দিয়ে, নিজের হার্ডওয়ার্ক দিয়ে, নিজের কম্পিটেন্সি দিয়ে, নিজের নিজের যেটাকে বলে আপনার মানে কি বলে অনেস্টি দিয়ে, নিজের এইরকম আমি যুদ্ধ করছি হাজার সৈনিকের থেকে এবং সেখানে বাংলাদেশের সুনাম আমি যেভাবে রাখছি। রিয়েলি ইউ আর দ্য গ্রেট ম্যান ভাই।
আপনি একটা সময় ছিল যখন বাংলাদেশ মানে মানুষ চিন্তা করত যে এটা তো হয়তো পিছিয়ে যাওয়া একটি দেশের মানুষের নাম, বাংলাদেশ হচ্ছে পানিতে ডুবে থাকা একটি জায়গা, বাংলাদেশ হচ্ছে ক্ষুধার্ত মানুষদের জায়গা। আপনার মধ্যে মতো আক্তার আহসান বা অনেকেই আছে গোটা বিশ্ব ছড়িয়ে যারা চেষ্টা করছে বলেই আজকে কিন্তু আমাদের নিজেদেরকে বাংলাদেশ হিসেবে পরিচিত দেওয়া আস্তে আস্তে আমাদের কাছে সম্মানের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে, এবং সেই দিন খুব বেশি দূরে না আক্তার আহসান, আপনাকে আমি হলপ করে বলে দিতে পারি যে গর্বের সাথে বাংলাদেশের নাম উচ্চারিত হবে, এবং যারা উন্নত দেশ বলে নিজেদেরকে দাবি করে বাংলাদেশের সাথে।
আমি আপনার কথা যে এই যে গ্রেট ম্যানের কথা এটা শেয়ার করে হয়তো কেউ জানতে পারবেন, রিয়েলি আমি যেটা আমার এক্সপিরিয়েন্স এর কথা বলি, আমাদের দেশের মানুষ রিয়েলি দে আর ভেরি ট্যালেন্ট, উই আর ভেরি ট্যালেন্ট অ্যান্ড উই আর হ্যাভিং দ্যাট মাস কোয়ালিটি, উই হ্যাভ কোয়ালিটি টু হার্ডওয়ার্ক, আমাদের মানে যেটা হার্ডওয়ার্ক করার ক্যাপাসিটি আছে বাংলাদেশি মানুষের, সেখানে আমি আমি নিজে উইটনেস, আমি নিজে প্রুভ করছি, ইন্ডিয়ান হোক যত ইন্ডিয়ান লোক ট্যালেন্ট আমাদের এখানকার মধ্যে সবাই বলে নো, বাংলাদেশি লোক ইজ দ্য ট্যালেন্ট, কারণ তারা প্রুভ করতে পারে না, তাদেরকে ডমিনেট করে রাখা হয়। কিন্তু আপনি যে কথা বলেন এটা চরম সত্য কথা, ওয়ার্ল্ড এর মধ্যে আমার আন্ডারে কয়েকজন আমেরিকান লোক পর্যন্ত আছে, বিভিন্ন ইউরোপের লোক পর্যন্ত আমার কয়েকজন লোক আছে, তারা ইংলিশ সাউন্ডকে শুধু বলতে পারে কিন্তু তাদের তাদের যে নলেজ, তাদের যে বলার যে ইয়ে, এরকম আমাদের দেশের মানুষের মতো এরকম একমত করি এবং লিড করে বাংলাদেশ একদিন একদিন মানে অন্য
দেশে পরিণত হবে, বরং ওরাই চেষ্টা করবে কিভাবে বাংলাদেশের সাথে ট্যাগ হয়ে যাওয়া থাকা যায় বিভিন্ন কাজের জন্য, গর্বের সাথে এই দেশের নাম উচ্চারিত হবে বাংলাদেশের প্রত্যেকটি কর্নারে। আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি আক্তার আহসান, সেই মানুষটিকে ফোনে রেখে অনুষ্ঠান শেষ করছি, তার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধাবোধ রেখে অনুষ্ঠান শেষ করছি, এবং শেষ মুহূর্তে শুধু এতটুকুই কথা বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে আক্তার আহসান আমি বলেছি যে স্বপ্ন যখন বাস্তবে রূপ না নেয় তখন অনেক বড় মাপের মানুষের পক্ষে, অনেক ভালো মানুষের পক্ষেও কিন্তু অনেক ভুল সিদ্ধান্ত উপস্থাপিত হয়ে যেতে পারে। আমি 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 স্মৃতির কাছ থেকে তার জীবনের ডিটেলস শুনেছি, রাকিবের কাছ থেকে শুনেছি, সমস্ত কিছুর ঊর্ধ্বে থেকে আমি বারংবার আমাদের এই অনুষ্ঠান থেকে এই তথ্য দেওয়ার চেষ্টা করি যে তোমরা প্রেম ভালোবাসার মতো এই ধরনের সেন্সিটিভ জায়গাগুলোতে তখনই সিদ্ধান্ত নাও যখন তোমরা পরস্পর পরিণত অবস্থায় থাকো, যাতে করে ভালোবাসার হাত ধরে যদি কোনো রকমের দুর্ঘটনার মধ্যে দিয়ে তোমাদেরকে যেতে হয় তখন যেন নিজেদেরকে তোমরা কভার করতে পারো। এর জন্য এই সিদ্ধান্তটা পরিণত অবস্থায় পরিণত বয়সে এসে নেওয়া উচিত। কিন্তু ঘটনা যেটা ঘটে গেছে অলরেডি এবং গত তিন চার বছরে যতগুলো ঘটনার মধ্যে দিয়ে গেছে এই স্মৃতি এবং রাকিব, আমি শুধু আপনাকে আমার জায়গা থেকে একবার বলবার চেষ্টা করব যে পুরো ব্যাপারটা আপনার মতো একজন মানুষ যার মোটামুটি একটা আদল অলরেডি শ্রোতা বন্ধুরা প্রায় 30-35 লাখ শ্রোতা বন্ধু গোটা দেশ এবং দেশের বাইরে থেকে শুনছে এবং দারুণভাবে কিন্তু এটি একটা আর্কাইভে আমাদের এই স্টুডিওর আর্কাইভে থেকে গেল আপনার সাথে আমাদের যে কথোপকথন এবং আপনার আপনার যে আদল আমাদের সামনে উপস্থাপিত হলো সেটি হয়ে সাক্ষী হয়ে থাকলো দিনের পর দিন বছরের পর বছর। সেই মানুষটিকে আমি সেটি কি অনুরোধ করবার চেষ্টা করব, অনুরোধ বলাটা হয়তো বলা যেতে পারে যে পুরো ঘটনাটা যেভাবে ঘটছে পর্যন্ত এবং পাগলের মতো আজকের তারিখে এই মুহূর্তে আপনার স্মৃতি যে আমাদের সাথে আছে এবং আপনার ছেলে সেও ডেসপারেটলি চাচ্ছে যে জীবনের কাছ থেকে সুস্থার কাছ থেকে তারা দুজন বাকি জীবনটা একসাথে এক ছাদের নিচে থাকতে চায়, এর জন্য বাবা মা যেভাবে স্বপ্ন দেখে তাদেরকে বড় করে তোলার সেইভাবে স্বপ্ন বাস্তবায়ন করব সে কথাও তারা দিতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু দিন শেষে বাবার কাছে যখন আবার চেয়ে নিবে তার ভালোবাসা সে মানুষটিকে, তখন বাবা তার প্রতি সেই সহানুভূতি দেখাবে। এবং আপনার কাছে আমি শুধু একটা কথাই বলতে চাইবো, আক্তার আক্রান্ত অনুষ্ঠানটা আমি আপনার কাছ থেকে শেষ করে নিয়ে আসবো, সেটি হচ্ছে পুরো ব্যাপারটাকে আরেকবার ওভারভিউ করা, পুরো ব্যাপারটাকে আরেকবার রিকনসাইল করা। আপনি যে ধরনের মানুষ, আপনার যে ধরনের মানবীয় গুণাবলী, আপনার যে ধরনের কোয়ালিটি, আপনার যে ধরনের পোটেনশিয়াল অ্যাজ এ হিউম্যান বিইং, মানবীয় দিক থেকে মানবীয় গুণাবলীর ওই দিক থেকে পুরো ব্যাপারটাকে আরেকবার ওভারভিউ করা, আরেকবার রিকনসাইল করা। আপনি রাকিবের কাছে ছেলে হিসেবে যা যা পেয়েছেন সব যদি সে আপনাকে সন্তান হিসেবে সেটা আপনাকে বুঝিয়ে দিতে সক্ষম হয়, সন্তান হিসেবে সে যদি আপনার কাছে দিন শেষে একটা জিনিস চেয়ে বসে সেটি তাকে দেয়া যায় কিনা সেই ব্যাপারে আরেকবার ভেবে দেখার অবকাশ থাকবে, সেই অনুরোধটা রেখেই আপনার কাছ থেকে আমি আজকের মতো বিদায় নেব আক্তার আহসান।
আপনি
কি কথা দিচ্ছেন যে পুরো ব্যাপারটা আপনি আরেকবার ওভারভিউ করবেন, রিকনসাইল করবেন? আমি শুধু বলছি যে আপনি যেভাবে স্বপ্ন দেখেন রাকিবকে মানুষ করার পেছনে, রাকিব সেটি আপনাকে পক্ষান্তরে সন্তান হিসেবে সেটি আপনার জন্য নিরবিচ্ছিন্ন ভাবে সেই চেষ্টাটাই করবে, সেটাই সাকসেসফুল করবে, কিন্তু তারা যখন দিন শেষে যদি কোনো কিছু সেই সন্তান আপনার কাছে চেয়ে বসে বাবা হিসাবে, সেই ব্যাপারটা পজিটিভলি ভেবে দেখার চেষ্টা আপনার জায়গা থেকে আপনি করবেন কিনা?
এটা হলো আপনার তো, এটা আপনি যেটা বলছেন যে একজন গ্রেট ম্যান হিসেবে লাভ, একটা ডাইরেক্ট লাভকে আপনি প্রায়োরিটি দিয়ে বলতেছেন, সেটাতে লাভ ইজ ডিভাইন, লাভ ইজ গ্রেট থিং, দ্যাট ইজ ওয়ান পার্ট, বাট আদার পার্ট ইজ দেয়ার লাভ ইজ আদার থিং অলসো দেয়ার। একটা মানুষ দেশের জন্য কিছু করা, দেশের ভালোবাসার জন্য কিছু করা, মানুষের জন্য কিছু করা, বড় হয়ে দেশের জন্য কিছু করতে পারবে, মানুষের জন্য কিছু করতে পারে, সমাজের জন্য কিছু করতে পারে, সেই লাভটা হলো রিয়েল লাভ। আমরাও লাভ করি বিয়ে সাথে, আমি করছি, আমার ওয়াইফ এখন আমাকে দেখতে পারে না, আমি আমার ওয়াইফকে দেখতে পারি না, সে এখন বলে যে আমি যদি এখন তাই করি সে আরেকটা ছেলের সাথে বিয়ে করবে। এখন এখন আপনি এই লাভটাকে, আমার লাভ তো ট্রু লাভ ছিল, আমার ওয়াইফ তো কোনোদিন আমার কোনো খারাপ কোনো ছেলের সাথেও দেখে নেই, কোনো অন্য কোনো মানুষও দেখে নেই, কোনো রাস্তাঘাটও দেখে নেই, কোনো কিছু দেখে নেই,
এটা কথার কথা। আক্তার আহসান, আপনার মতো মানুষকে ছেড়ে গেলে বোঝা সম্ভব যে কি পরিমাণ রক্তক্ষরণ
আমি হার্ডওয়ার্ক করি, নিজের লেখাপড়া শিখি, যতটুকু শেখা যায় সর্বোচ্চ যতটুকু লেখাপড়া অর্জন করা যায়, বিদেশে বিদেশের মানুষের সাথে কম্পিটিশনে আমি মানে সেখানে প্রুভ করি,
সেগুলো তো করবেনই। আপনার জন্য একটা শায়রি দিয়ে
লাভ
আমি বুঝতে পেরেছি। আমি এবং আপনার ভাবি দুইজনকে উদ্দেশ্য করে লাস্ট একটা শায়রি দিয়ে শেষ করছি, আপনার দুইজনকে ডেডিকেট করে। ভাবিকে উদ্দেশ্য করে স্পেশালি বলছি, আমি আপনার পক্ষ হয়ে বলছি, ভাবি যেন শোনে। মেহেদি রঙ লাতি হে সুখ জানে কি বাত, মেহেদি রঙ লাতি হে সুখ জানে কি বাত, যার মহব্বত ইয়াদ আতি হে বিছড় জানে কি বাত। মেহেদি তখনই রং ধারণ করে যখন শুকিয়ে যায়, আর ভালোবাসা তখনই টের পাওয়া যায় যখন একটা বিচ্ছেদ চলে আসে। এখন একটা আসন যদি একটু অ্যাবসেন্ট হয়ে যায় ভাবির জীবন থেকে, ভাবির ভেতরে কিন্তু রক্তক্ষরণ হতে বাধ্য যে আমি কোন সোনা কোন হীরাকে হারালাম, এটা কিন্তু এটা বুঝতে বাধ্য। আক্তার হাসান আপনাকে অনেক ধন্যবাদ, এরকম লাইভলি একজন মানুষকে আমি ফোনে পেয়েছি তাই। আর আমি আমার জায়গা থেকে অনুরোধ,
আমি জীবনে মনে হয় আর কিছুদিন বেঁচে থাকতাম, মানে মানে এরকম কাশ্মীর রিয়েলি ইউ আর নলেজেবল ম্যান, রিয়েলি
রাব্বুল আলামিনের। এবং আপনি কথা দিয়েছেন, এটা একটু মাথায় রাখবেন যে সবকিছু আপনি কথা দিয়েছেন, এটা মাথায় রাখবেন যে সমস্ত ব্যাপারটা এই স্মৃতি এবং রাকিবের ব্যাপারটা পজিটিভলি আপনার জায়গা থেকে ভেবে দেখার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ আমাদের সাথে ছিলেন আক্তার হাসান। অনুষ্ঠান শেষ করছি, একদম শেষ মুহূর্তে শ্বশুরের সাথে আপনার শ্বশুরের সাথে কথা হচ্ছিল, শুনলেনই তো। এটা একটা পাওয়া যে যে মানুষটির কথা আপনি বললেন আপনার মতো করে, যে গত 4-5 বছরে অনেক রকমের দুর্ঘটনার ভেতর দিয়ে যেতে হয়েছে আপনাকে, অনেক রকমের কেস কাচারি মামলা বহু রকমের দুর্ঘটনা, ফাইনালি উনি অন্তত লাখ লাখ মানুষকে সাক্ষী রেখে, এটা কিন্তু একটা আর্কাইভ, এটা একটা ডকুমেন্ট যেখানে তিনি বললেন যে আমি অন্তত আমার জায়গা থেকে পজিটিভলি চেষ্টা করব এবং চিন্তা করে দেখব। যে প্রশংসাগুলো তার সম্বন্ধে করেছে সেটা কিন্তু সে ডিজার্ভ করে। এটা তো ঠিক যে একটা মানুষ দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ বিদেশ ভুগিয়ে থাকে, তার সাক্ষী থাকে তার দীর্ঘ নিঃশ্বাস আর তার স্বপ্ন। সে পাগলের মতো পরিশ্রম করে এবং সে চিন্তা করে যে আমার সন্তান এভাবে মানুষ হবে, আমার বউটা এভাবে থাকবে, আমাদের এরকম সংসার হবে। যখন দেখে যে সে মনের মতো করে কিছু ঘটেনি, তখনই কিন্তু স্বাভাবিকভাবে তার স্বপ্ন যখন ভঙ্গ হয় সে তো তখন ডেসপারেট হয়ে যায়। তখন ওই ভালো মানুষটি কিন্তু অনেক রকমের ক্ষতিকর দিক তার দ্বারা ঘটে যেতে পারে, এ কিন্তু খুবই স্বাভাবিক। আপনি যদি মায়ের জায়গাতে নিজেকে চিন্তা করে দেখেন যে আপনি সৌদি আরবের কোনো মেডিকেলের হয়তো কোনো ডক্টর, আপনি ওখানে জব করেন, আপনার ফ্যামিলি এখানে থাকে, আপনি চিন্তায় অবশ্যই মানতে পারবেন না, হয় যখন হয়তো আপনি শুনবেন যে আপনার ছেলে বা মেয়ে এ ধরনের একটা অপরিণত হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কথাটা আপনি বুঝে দেখবেন, তখন হয়তো আপনি এইভাবে রিয়্যাক্ট করতে পারেন। আপনার ধরো এরকম হয়তো অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে, যে কাজগুলো আপনি করেন না সে ধরনের কাজও আপনি করে ফেলতে পারেন, ঠিক না বেঠিক? সেই কাজগুলোই হয়তো তার দ্বারা ঘটেছে, যে কথাগুলো আমি বলার চেষ্টা করেছি। বাট তার যে স্যাক্রিফাইস, তার যে থিঙ্কিং, তার যে স্বপ্ন দেখার যে মানসিকতা, সেগুলো তো মিথ্যা হয়ে যেতে পারে না সবকিছু। কিন্তু ফাইনালি আমার কথা বলার ছিল একটাই, যে সবকিছুর পরেও অ্যাট দ্য এন্ড অব দ্য ডে সবকিছুর শেষে ঘটনা তো ঘটে গেছে, এবং ঘটনা ঘটার পর তো পানি কম দূর এগোয়নি, কম সময় তো জল ঘোলা হয়নি, কম ঘটনা দুর্ঘটনার ভেতর দিয়ে তো তারা যায়নি, তারপরও যেহেতু ওরা চাচ্ছে, কোনোভাবেই যেহেতু তাদেরকে আর ওইভাবে আলাদা করা সম্ভবপর হচ্ছে না, দুইজন দুজনকে ছাড়া বিকল্প কিছু যেহেতু ভাবছে না, 3-4 বছর ধরে এই ঘটনাগুলো চলে আসছে, আরেকবার নতুন করে ভাবা যায় কিনা? আপনি যেহেতু মানুষ হিসেবে ভালো, আপনি যেহেতু বাবা হিসেবে ভালো, তাহলে আপনার কাছে কেন আমরা আশা করতে পারি না যে আপনি পুরো ব্যাপারটা নিয়ে আরেকবার ভাববেন, পজিটিভলি ভাববেন, যাতে করে যেভাবে চিন্তা করেন স্বপ্ন দেখেন রাকিবকে নিয়ে, রাকিব তো সেভাবে চেষ্টা করছে বাবার সেই সন্তান হিসাবে সেটা এস্টাবলিশ করার, কিন্তু দিন শেষে রাকিব যখন তার ভালোবাসার মানুষটিকে চাইবে তখন বাবা হিসেবে সেটা ফিরিয়ে দেওয়া যায় কিনা, যাতে করে আপনার নিজের সন্তান ভালো থাকে সেই চেষ্টাটা করে দেখবেন কিনা। তিনি কথা দিয়েছেন, আপনি নিজেও শুনলেন যে আমি পুরো ব্যাপারটা পজিটিভলি ভেবে দেখব। পরে উনি বাস্তবে কি করুন বাক না করুন, অন্তত এটা ডকুমেন্টেড হয়ে থাকলো আমাদের এই আর্কাইভে, আমাদের এই ভালোবাসার বাংলাদেশে, এটা অন্তত আমি অ্যাচিভমেন্ট বলে আমরা মনে করছি আপাতত। অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি, অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি একদম শেষ মুহূর্তে আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে।
গুরু, আমি সবকিছু সব দিক দিয়ে আমি চেষ্টা করছি, আমি মোটামুটি ভাবে ব্যর্থ হয়ে গেছি, আমি এখন শেষ ইয়ের জন্য আপনার কাছে আসছি গুরু, আপনি যেভাবে পারেন আমার
শ্বশুরকে দিয়া বা মুহূর্তের দুর্বলতা আক্তারকে কনভিন্স করে আপনার কাছে নিয়ে আসা, সেটাও কিন্তু সমাধান না স্মৃতি। সেই চেষ্টাতে জন্য আমি কোনোভাবেই যাইনি, সেটা আমি হয়তো করতে পারতাম, চেষ্টা করতাম, পারা না পারা পরের ব্যাপার, সিদ্ধান্ত তো আপনাদের, কিন্তু সেটা কোনো কাজের কাজ হতো না। আপনার এভাবে কতবার আপনার জীবনে সেটা একটু ভেবে দেখেন, এবং বারণ কতবার আপনার জীবন থেকে আবার চলে গেছে সেটাও ভেবে দেখেন। কথাটা ঠিক না বেঠিক? বহুবার এসেছে, ধরে রাখতে পারেননি, বহুবার এভাবে চলে গেছে। সো সেভাবে আপনার আসুক, যাতে করে আপনার আপনারকে আবার হারিয়ে ফেলার ভয় না তৈরি হয়। সেই কারণেই কিন্তু এই মানুষটার সাথে এতক্ষণ কথা বলা, পুরো বিষয়টা নিয়ে আলোচনা করা, তারপরে যে সে আমার সাথে কথা যেভাবে বলেছে সেভাবে যে কথা রাখবে, আদৌ সেই কাজটা করবে সেটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি না, বাট সে যে কথা বলেছে সেটা অন্তত ডকুমেন্টেড হয়ে থাকলো লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আমাদের আর্কাইভে। এটি আপনার জন্য একটা অ্যাচিভমেন্ট যে সে অ্যাটলিস্ট এটিকে পজিটিভলি দেখা উচিত, পজিটিভলি দেখার মতো একটা জিনিস সেটি সে অন্তত অ্যাকনলেজ করেছে, বাকিটা আমরা সময়ের জন্য তাকিয়ে থাকবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ফাইনালি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। গুরু গুরু করছেন, দেড়টা অনুষ্ঠান শেষ করা উচিত, আপনার দুঃখ দুঃখ চেহারা, আপনার কষ্ট, আপনার দীর্ঘ নিঃশ্বাসের কারণে দুইটা বাক্য চললো শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে।
আমি আপনাকে আপনার কাছেই সত্যি সবকিছু সবকিছু পাওয়ার আশায়, আবার ফিরে পাওয়ার আশায়। আপনি পারেন গুরু, আমি দেখছি, আমি অনেক অনুষ্ঠান দেখছি যে আপনি সবার সাপোর্টে আপনি পারেন গুরু, আপনি
কোথায় ঝাঁপ দিব, জর্দা আলু পটল যা আছে বেশি বেশি খেয়ে নেবো যাতে জীবন না থাকে, তাহলে আমি বলবো যে কে ঢুকতে দিল কি আমার স্টুডিওতে, আমার এগুলো ছাড়া পথ থাকবে না, আমি জীবন রাখবো না, এই ধরনের মানুষকে আমি বারোই জিজ্ঞেস বলিনি যে আমার আমার ত্রিসীমানার মধ্যে যেন না নিয়ে আসা হয়, যাদের এক পয়সার জিগার নাই, যাদের যাদের কলিজার ভিতরে সামান্যতম আত্মবিশ্বাস নাই, যাদের জীবনটাকে স্ট্যাবলিশ করার সেই স্ট্যামিনা নাই, দৃঢ়প্রতিজ্ঞ না, যারা যারা সামান্য একটু দমকা হওয়াতে নিজের জীবন দিতে চলে যায়, এ ধরনের ঠুনকো পার্সোনালিটির মানুষজনকে স্টুডিওতে নিয়ে আসারই কোনো মানে হয় না। আমি চরম ভাবে এই জিনিসগুলোকে ঘৃণা করি। জীবন আপনার নিজের বা আপনার নিজের কোনো জায়গির না, জীবন আপনার কাছে এসেছে সেই মানুষের হাত ধরে যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার বাণী তার কোরআন ত্রিশ পারার হাফেজ, যিনি তোমার আপনার বাবা, ধারণ একটা পারের জন্য তার কথা তার চেহারা মাথার মধ্যে আসে না যে কথায় কথা আমি জীবন দিয়ে দেবো শেষ করে দেবো। জীবন আপনার নিজের চাইবেন না, আপনি চাইলেন আর জীবন দিয়ে দিলেন, মান সম্মান শেষ করে দিয়েছেন আর কথায় কথায় জীবন দিয়ে দিচ্ছেন। ওই মানুষটা প্রত্যেকটা দিন কিভাবে কাটে, ওই মানুষটা জীবনে কি দোষ করেছিল, খোদাতালার বাণী খোদাতালার এই এই পুরো কোরআন শরীফকে বুকে ধারণ করে যে মানুষ কি ঘুরে, আপনার মতো মেয়েকে জন্ম দেওয়াটা কি দোষের ছিল তার, যে প্রতি মুহূর্তে আপনার জন্য দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তাকে চলতে হয়, মাথা হেট করে তাকে চলতে হয়, আবার তারপর আবার হুমকি দেন কথায় কথায় যে জীবন দিয়ে দেব, তাহলে সে মানুষটির দোষটা কোথায়? প্রতিজ্ঞা করেন ভুল বা ভবিষ্যতেও এই জীবন দেওয়া দিয়ে ব্যাপার আর শুনতে হবে কি আপনার মুখ থেকে কখনো? যদি তাই হয় আমার কয়েক হাজার মাইলের মধ্যে আপনার চেহারা যেন কখনো না দেখতে পায়। আর যারা এই ধরনের ভাবনার মধ্যে থাকে স্পষ্টত বলে দিলাম তারা যেন কোনোভাবে ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে না ঢুকে, তাহলে আমি ধরে নিব এই ভালোবাসার বাংলাদেশ স্টুডিও অপবিত্র হয়ে গেল। কারণ জীবন কারো ব্যক্তিগত জায়গিন না, স্রষ্টার রহমত সৃষ্টি হয় সেই সকল বাবা মার হাত ধরে এই পৃথিবীতে জীবনের এই আগমন। আর সেই জীবনকে নিয়ে ছেলে খেলামো যারা করে তাদের সাথে আমার কোনো সদ্ভাব থাকতে পারে না। আপনার জন্য শুভকামনা থাকলো, রাকিবকে রাকিবের মতো করে বলেছি, আমরা চেষ্টা করেছি আক্তার হাসানের সাথে কথা বলার, বাট আপনাকে যে জিনিসটা হতে হবে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, সেই পরিমাণ মনের জোর থাকতে হবে এবং জীবনের শেষ দিন পর্যন্ত এইভাবেই হয়তো প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এবং আপনি যদি সাকসেসফুল হন আমরা আমাদের মতো বেশি খুশি আর কেউ হবে না। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত রাকিবের, সিদ্ধান্ত হচ্ছে আপনাদের পরিবার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারসদের। আমরা হয়তো আমাদের জায়গা থেকে পুরো ব্যাপারটাকে শুধু উপস্থাপন করতে পারি, পুরো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। এবং ফাইনালি সুরে যদি আল্লাহ না করুক একেবারেই বাসি না বাজে, এটা আমি কখনোই কল্পনা করি না, স্বপ্নেও ভাবি না, তারপরও অনেক বড় করে অনেক ঘন করে আপনাকে বাঁচতেই হবে। কারণ কোনোভাবেই ওই বাবা এবং মামা মাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যেতে পারে না। এই কথাটা আপনি দিচ্ছেন তো অ্যাটলিস্ট, যে জীবন নিয়ে যে ছেলে খেলামো কথাবার্তা এটা আপনি আর কখনো বলবেন না কি? বলবেন না আর কখনো?
না।
আর আমরা প্রার্থনা করতেছি ভালো কিছু দেখার জন্য। বিদায় নিচ্ছে বন্ধু, কালে কালে অনেক বেলা হয়ে গেল, অনেক সময় চলে গেল, প্রায় দুইটা বাজতে চলল। ভালো কিছু হোক, সুখের কিছু হোক, এমন একটি সিদ্ধান্তের দিকে রাকিব এবং স্মৃতি ঝাঁক এবং এমন একটি ভবিষ্যৎ, এমন একটি ভালো লাগার জীবন তাদের কাছে চলে আসুক এবং আমরা যেন অবশ্যই সেলিব্রেট করতে পারি তাদের ভালোবাসাকে নিয়ে। সেই প্রতীক্ষায় সেই আশায় থাকলাম। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।
আজকে একজন স্পেশাল মানুষের স্পেশাল বার্থডে, মানে আজকে যার বার্থডে তার হচ্ছে স্বপ্ন নীলা হালদার এবং তিনি হচ্ছেন আমাদের বারোইদার ভালোবাসার মানুষ। হ্যাপি বার্থডে জানাচ্ছি স্বপ্ন নীলা হালদারকে।
হ্যাপি বার্থডে টু ইউ স্বপ্ন নীলা হালদার, বারোই ইজ এ নাইস হিউম্যান বিং। এবং অনেকেই বলে যে গুরু অমক গুরু তমক, গুরুকে শ্রদ্ধা করি ভালোবাসি এই সে, কিন্তু দোজ গাইজ হু ওয়াজ ওয়ার্কিং বিহাইন্ড দ্য সিন, তাদের একজন বড় একজন ব্যক্তিত্ব হচ্ছে বারোই, যারা আমাকে সঠিকভাবে এই কাজগুলো করতে নিরবিচ্ছিন্নভাবে সাহায্য করে যায়। আর তার মানে পছন্দের বা তার স্পেশাল মানুষ স্বপ্ন নীলা হালদার, তার জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ভালো থাকুক, শান্তিতে থাকুক, সুখে থাকুক, যেমন স্বপ্ন সে দেখে সেইভাবেই নিজের জীবনটাকে
বাঁচবে।
অনেক অনেক ভালো থেকো। আসলে আমি ভুলে গেছিলাম, বাট আবার হঠাৎ করে মনে পড়লো, মেঘলা আপু আমাকে অনেক হেল্প করলো, গুরু আমাকে অনেক হেল্প করলো, ধন্যবাদ সবাইকে।
ওকে থ্যাংক ইউ, সো সুইট ছিল।
এই মিষ্টতা থাকতে থাকতে বিদায় নিয়ে নিই মেঘলা। হ্যাঁ
এই রেসটা থাকতে থাকতে, যদিও অনেকটা দিন মিস করবেন।
বারোই পক্ষ থেকে স্বপ্ন নীলা হালদারের জন্য বারোই বলতে চাচ্ছে কানে কানে, সেটা আমি পৌঁছে দিচ্ছি স্বপ্ন নীলার কাছে। ভালো একটি বাসার চেয়ে তোমার দেয়া ভালোবাসা আমার কাছে দামি, ওয়ার্ল্ড ট্যুরের স্বপ্নে বিভোর সবাই, কিন্তু জান তোমার চোখে দুনিয়া দেখে আমরা।
ওয়াও ফ্যান্টাস্টিক, খুবই খুবই সুন্দর, এরকম চমৎকার একটি কথার সাথে গুরু হিতেশাম বিদায় নিয়ে চলে গেলেন আমাদের স্টুডিও থেকে। অ্যান্ড রিয়েলি আমাদের সবারই চলে যাওয়ার সময় হয়েছে, চলে যাব, তবে যেতে যেতে কিছু কথা তো বলে যাবই, যেতে যেতে অনেক কথাই বলার থাকে আমার। যেমন বন্ধু যারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন, এস এম এস করেছেন এবং কমেন্টস করেছেন, অসংখ্য ধন্যবাদ। এবং যারা এতক্ষণ শুনছিলেন আমাদেরকে, স্মৃতি আপুর গল্প স্বল্প শুনছিলেন, তাদেরকে অসংখ্য
ধন্যবাদ। আর বন্ধু, আমি জানি যে আমাদের অতিথি বন্ধুদের মতো আপনিও আসতে চান অন ইয়ারে, আপনার ভালোবাসার গল্প শেয়ার করতে চান, তো এই জন্য আপনি আমাদের স্টুডিওতে চলে আসতেই পারেন, আমাদের প্রোগ্রামে চলে আসতেই পারেন এবং শেয়ার করতে পারেন আপনার ভালোবাসার কথা। এবং এর জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আপনি এই এস এম এস টি একবার না, দুইবার না, একাধিকবার বা অনেকবার করতে হবে। এবং আমাদের এস এম এস লাইনটি খোলা থাকবে ঠিক রাত 3টা পর্যন্ত, তো আপনি 3টার মধ্যে এস এম এস করতে পারবেন অনেক অনেক যত খুশি তত, যদি আপনি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা। আর আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি তো সবারই জানা, www.facebook.com/thakaifm90.4। এই পেজটিতে এসে আপনি সারা সপ্তাহ জুড়েই আমাদের এই পোস্টটিতে কমেন্ট করতে পারেন এবং আমাদের এই আমাদের পেজটিতে তো আপনি লাইক করবেন, সংযুক্ত থাকবেন, সেটি তো বলার অপেক্ষাই রাখে না একদমই। আর যারা আমাদের প্রোগ্রাম লাইভ প্রোগ্রামটি শুনতে পান না এবং খুব আফসোস করেন পরে, তাদের জন্য বলছি যে আপনি আমাদের এই প্রোগ্রামটি ডাউনলোড করে শুনতে পারবেন আমাদের একটি নিজস্ব ওয়েবসাইট আছে, সেখান থেকে। ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.thakaifm904.com। এখান থেকে গেলে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো আপনি ডাউনলোড করে শুনতে পারবেন যখন তখন। তো বন্ধু, চলে যাওয়ার সময় তো হয়েছে, ঘড়িতে সময় এখন ঠিক রাত 1:53, চলে যেতেই হবে বিদায়ের মুহূর্তে, বিদায়ের সুরটি বাজিয়ে দিতে চাই। আর অনেক অনেক ভালো থাকবেন প্রিয় মানুষটিকে নিয়ে, খুব ভালো সময় কাটান এই প্রত্যাশা।
This track was downloaded from FusionBD.com.